This track was downloaded from FusionBD.com.
শুনছেন ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন। শুরু হয়ে গেল অন্ধকারের গল্প। সময়টা হচ্ছে এই মুহূর্তে ঠিক রাত 10:30। জুয়েল আপনার সঙ্গে আছি এবং আজকে নিশ্চয়ই যারা ফেসবুকে রয়েছেন তারা নিশ্চয়ই জেনে গেছেন আজকের অন্ধকারের গল্পের এপিসোডে কি থাকছে। আজকে থাকছে জাল টাকার গল্প, কিভাবে তৈরি হয় এই জাল টাকা এবং কিভাবে ছুড়ে দেওয়া হয় বাজারে এবং সেটা কিভাবে কেমন করে আমাদের পকেটে চলে আসে এবং আমরা এই জাল টাকা নিয়ে কিভাবে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি মুখোমুখি পড়ি আমরা, নিশ্চয়ই আমরা এটা অনেকেই ফেস করেছি কিভাবে আমরা এই জাল টাকাগুলো আমাদের হাতে চলে আসে এবং সেটা একেবারেই খুবই লজ্জার একটা ব্যাপার হয়ে যায় মাঝে মধ্যে। সো আজকে জাল টাকা কিভাবে তৈরি হয় সবকিছু নিয়ে আজকে আমাদের সঙ্গে থাকবেন আজকের অতিথি শাহজাহান মিয়া। শাহজাহান মিয়ার কাছ থেকে আমরা শুনবো কিভাবে তৈরি হয় এবং কিভাবে এই টাকাগুলি ছড়িয়ে যায় সবার কাছে। তবে শুরুতেই অন্ধকারের গল্পের মতো করে অন্ধকারের গল্পে যে ব্যাপারটি থাকে শুরুতেই সেটা হচ্ছে একটা প্রতিবেদন আজকের এপিসোডের উপর ভিত্তি করে। সো সেই প্রতিবেদনে আমরা যাব কিছুক্ষণের মধ্যে। তবে তার আগে জানাই আমাদেরকে লিখুন 16260 এই নম্বরে SMS অথবা আপনি ফেসবুকে জয়েন করে লিখতে পারেন facebook.com/dhakafm90.4 এ লাইক দিয়ে মেম্বার হয়ে যান। এরপরে লিখে ফেলুন আপনার কথাগুলি facebook.com/dhakafm90.4 এ। আর কে থাকছেন তাকেও আপনারা দেখতে পারবেন ফেসবুকে গেলেই। সো সেই ছবি আমরা পোস্ট করব কিছুক্ষণের মধ্যে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন dhakafm90.4 এর। আরিফাকে একটু জানিয়ে দিয়ে পূর্বের এপিসোডগুলি যদি আপনি কোনো কারণে মিস করে থাকেন সেটা আপনি ডাউনলোড করে শুনতে পারবেন। ডাউনলোড করবার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.dhakafm904.com dhakafm904.com। এই ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন পূর্বের এপিসোডের ডাউনলোড লিঙ্ক, সেখান থেকে শুনে নিতে পারেন পূর্বের এপিসোডগুলো। আর গত পর্বে আমরা আপনাদের কাছ থেকে অনেকগুলি SMS, ইমেইল এবং ফেসবুক অনেক কমেন্টস পেয়েছি গতকালে আমাদের গত এপিসোডে। আমাদের এখানে অতিথি হিসেবে ছিলেন একজন হ্যাকার। আমরা হ্যাকিং নিয়ে তার কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি, কিভাবে হ্যাক করা হয়, কিভাবে হ্যাকিং থেকে আমরা সেফ থাকতে পারি নিজেদেরকে। সো সেই এপিসোডটিও আপনি চাইলে ভিজিট করে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। জানিয়ে দিই আরো একবার, যদি কেউ অন্ধকারের গল্প স্টুডিওতে আসতে চান, আপনার অন্ধকার জীবনের গল্প, আপনার অন্ধকারের গল্প, যে গল্প এখনো অনেকেই হয়তো বা জানে না, কারো সঙ্গে আপনি শেয়ার করেননি, সেই গল্পগুলো যদি জানাতে চান টাইপ করুন OG, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OG, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার ফোন নম্বরটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। OG স্পেস নাম স্পেস আপনার ফোন নম্বরটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। ফেসবুকে আপনি জানাতে পারেন আপনি অন্ধকারের গল্প স্টুডিওতে আসতে চান কিনা। অন্ধকারের গল্প আসলে সেই ধরনের গল্প যে গল্প আসলে সবাই আমরা হয়তো বা জানি না কিন্তু আমরা জানতে চাই, যে গল্পগুলি সবসময় পেছনেই পড়ে থাকে, পেছনের গল্পকে সামনে নিয়ে আসার এই আয়োজন অন্ধকারের গল্প শুধুমাত্র আপনাদের জন্য। এবং আপনাদের যেই সাপোর্ট আমরা পাচ্ছি সবসময় অন্ধকারের গল্পকে ঘিরে, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো কথা না বাড়াই আমরা শুরুতেই অন্ধকারের গল্পে যেটা হয় এপিসোডের উপর বেস করে আমরা একটা প্রতিবেদন তৈরি করেছি এবং সেই প্রতিবেদন তৈরি করেছে অন্ধকারের গল্পের টিম মেম্বার তারেক আহমেদ। চলুন শুনি সেই প্রতিবেদনটি, আমাদের সঙ্গে থাকুন। প্রতিবেদনের পরে ফিরে আসবো আমাদের আজকের নির্ধারিত অতিথিকে নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।
আর কদিন পরেই শুরু হচ্ছে রমজান, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এ মাসে স্বভাবতেই মানুষের মাঝে কেনাকাটার ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুণ। আর রোজার ঈদ উপলক্ষে যে পরিমাণ কেনাকাটা হয় তা বছরের সবচেয়ে বেশি। ব্যবসায়ীরা এই এক মাসেই মোটামুটি তাদের ব্যবসার 50% ব্যবসা করে নেন। তবে এ মাসে কেনাকাটার হিড়িক পড়লেও ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষের কাছে অন্য এক আতঙ্কের নাম জাল টাকা। এ সময় ব্যবসায়ী সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে জালিয়াত চক্রেরও যেন দম ফেলার ফুসরত নেই। মানুষের ব্যস্ততার সুযোগে জাল টাকার কারবারীরা বিভিন্ন স্থানে গুছিয়ে দেয় জাল টাকা। সারা বছর এই কারবার চললেও ঈদ এলেই বেড়ে যায় বিশেষ চক্রের তৎপরতা। ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নানান ধরনের সচেতনতামূলক প্রচারণা থাকলেও প্রায় প্রতিদিনই প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। অথচ অপরাধীরা বেশিরভাগ ক্ষেত্রেই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। শান্তিনগরের কাঁচামাল ব্যবসায়ী জয়নাল আবদিন জানান,
আমরা ছোটখাটো ব্যবসায়ী, জাল টাকা আমাদের কাছে পড়ে এবং জাল টাকাটা চিনা বহুত কঠিন হয়ে যায় দিন। তো আমরা যদি 500 টাকা অথবা 1000 টাকা ধরা খাই কিন্তু আমাদের দেখেছে 2-3 দিনের রুজি জায়গা। কিন্তু আমরা মনে করি যে সরকারি ডারে নিয়ে খুবই পদক্ষেপ নেওয়া দরকার। প্রতিদিন আমাদের কাছে এমন কোন দোকানদারের কাছে নাই যে একটা দুইটা না পড়ে, অথবা আমার কাছে বলে না, আমার এক ভাইয়ের কাছে বলে, আরেক ভাইয়ের কাছে বলে, কিন্তু এই টাকাটা নিয়ে আমরা বহুত কষ্ট করতে হয়। যত আমাদের সারাদিনের ইনকাম হয় 200-300-400, যদি একটা জাল টাকা পড়ে তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। কিন্তু আমরা মনে করি যে সরকার এটারে খুবই ভাবে গুরুত্বপূর্ণ দেবে এবং এইসব গুলি বদ্ধ করে দেবে। আমরা তো জাল টাকাটা হয় আমরা ছেড়ে হালাইতে হয়, নাহলে আমরা আড়তে নিলে, আমরা যদি না চিনি আড়তে, যখন চিনা যায় আড়তদাররা ছেড়ে ফেলায়, তাহলে আমাদের অনেক আরো আলাদা আমাদের অন্য ধরনের বাসা গালাগালি ফালাফালি করে। দেখা যায় আমরা চিনি নেই, টাকাটা আমাদেরকে দিয়েছে, আমরাও নিয়ে দিয়ে দিছি, তাদের হাতে পড়ছে, তারা সিরিয়াল আছে, আমাদের পুরে লস। আমরা কার কাছে যাবো? আমরা তো কারো বলতে পারি না। জাল টাকাটা বেশিরভাগই রাত্রে পড়ে, ঈদ তো আছে, ঈদে তো অনেক মনে করেন যে এটা শতকরা 90% পড়তেছে, কিন্তু সবসময় যেরকম কালকে রাত্রে একটা পড়ছে আমাদের এক ভাইয়ের কাছে 1000 টাকা নোট, তো ওই নোট হয় চেনে নেই, কারণ বাজার নিয়েছে, কারণ বাজার ধরে সিরা পালাইছে টাকাটা, তো ওর দেখা যায় 4-5 দিনের রোজি শেষ। কিন্তু যারা এগুলি করে তাদেরকে তো চিহ্নিত করতেছে না, তাদেরকে আটকাইতেছে না। পেপারও দেখা যায় দৈনিকই আপনার অমুক ধরা গেছে, অমুক ধরা গেছে, তো এগুলির মেশিনটা কেন বদ্ধ করে না, মেশিন গুলি সরা না কেন?
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সাধারণত ঈদ ও পূজা সহ কোনো বড় উৎসবের আগে কেন্দ্রীয় ব্যাংক নতুন নোট ছাড়ে। ছেঁড়া ফাটা অতি ময়লা নোট বদল করার পাশাপাশি বড় অঙ্কের নতুন নোট ছাড়া হয়। সূত্র মতে, কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাড়া নতুন নোটের ভিড়ে জাল নোট ব্যবসায়ীরা তৎপর হয়ে ওঠে। লোকজন নতুন টাকার জন্য ছোটাছুটি করতে শুরু করে, তখন সুযোগ বুঝে জাল নোট ব্যবসায়ীরা আসল নোটের আড়ালে জাল নোট ছড়িয়ে দেয়। ব্যাংকে লেনদেনের চেষ্টা করে। সবচেয়ে বেশি হারে জাল নোট সরবরাহ করা হয় ব্যস্ত মার্কেটগুলোতে। পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সবচেয়ে বেশি জাল হচ্ছে 500 ও 100 টাকার নোট, এছাড়া 1000 টাকার নোটও জাল হচ্ছে। এসব চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হলেও তারা দ্রুত জামিনে বের হয়ে এসে ফের একই কাজ করছে। আর যাদের মাধ্যমে বাজারে জাল নোট ছড়িয়ে দেওয়া হচ্ছে তারা গ্রেপ্তার হলেও বলতে পারে না মূল সিন্ডিকেটের খবর। প্রতিবারের মতো এবারও রমজান ও ঈদকে সামনে রেখে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে জাল টাকার আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত ব্যবসায়ীদের হাতে আসছে জাল নোট। ঝুট ঝামেলা এড়াতে জাল নোট পাওয়া মাত্র তা নষ্ট করে ফেলছেন, আর প্রশাসনের ঝামেলা এড়াতে অনেকেই নীরব থাকছে। জাল টাকার ছড়াছড়ি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছে ক্রেতা বিক্রেতা উভয়ই। খুচরা বিক্রেতাদের কাছে বেশি যাচ্ছে জাল টাকা। জাল টাকার এখন জলছাপ ও নিরাপত্তার সুতাও দেওয়া থাকছে। এই আসল নকল চিনতে বেশ অসুবিধায় পড়ছেন ব্যবসায়ী সহ সাধারণ ক্রেতারা। এমনকি ব্যাংক কর্তৃপক্ষকেও জাল টাকা চিনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এ সম্পর্কে ব্যাংক এশিয়ার শরীফুল ইসলাম খান বলেন,
জাল টাকার ব্যাপারটা তো বেসিক্যালি এটা মানে কি ওভারঅল একটা সমস্যা না এটা, কিন্তু আমরা যখন ব্যাংকে কেউ কোনো টাকা নিয়ে আসে সেটাকে আমরা প্রোটেক্ট করার চেষ্টা করি, খুব স্বাভাবিকভাবে করি, এবং আমাদের এটা প্রোটেক্ট করার মতো যারা অফিসাররা আছেন তারা কিন্তু জানেন যে একটা 1000 টাকার নোট অথবা একটা 500 টাকার নোট কিভাবে শনাক্ত করা যায়, কতগুলি সিম্বলিক ব্যাপার আছে সেইখানে। দ্বিতীয়ত আমাদের মেশিন আছে, আমরা মেশিনে অনেক সময় জাল টাকা শনাক্ত করি, ক্লায়েন্টরা হয়তো জানতে পারে না। আবার আপনি যেটা বলছেন যে অনেক ব্যাংকারও সেটা জানতে পারে না, এটা স্বাভাবিক, যখন প্রচুর বান্ডিল আসে প্রচুর জমা হয় আমাদের তো এক পিস করে গণা সম্ভব হয় না, সেটাও ঠিক আছে, কিন্তু আমরা চেষ্টা করি, কারণ একটা নোট জাল হলে বা সেটা যদি আমরা ধরতে না পারি এটা কিন্তু ব্যাংকেরই সাইডে লস।
ক্লায়েন্টদেরকে সতর্ক করার জন্য আপনারা কোনো ব্যবস্থা নেন?
এখানে দুইটা ভাগ করি, একটা হলো কাস্টমার, মানে উই হ্যাভ অলরেডি রিলেশনশিপ, ওনার অ্যাকাউন্ট আছে, যাওয়া আসা করে, ওনাদেরকে আমরা কখনো কখনো বলতে পারি, ক্লায়েন্টের মধ্যে কিন্তু ওয়ার্কিং কাস্টমারের ব্যাপারটা আছে। এখন এটা তো আমরা ওইভাবে পারি না যে একবার ক্লায়েন্টকে ডেকে একটা সেমিনার করব। তারপরও একটা ভালো কথা বলছেন যে সেটা তাদের বেলায় হয় যার সাথে আমাদের রিলেশন, সেটা তো আমরা ফাঁকে ফোঁকে বলেই দিই জাল টাকা এই, কিন্তু তারপরেও কি মনে করেন একটা ক্লায়েন্ট, আমরা আমাদের চাকরির কারণে অনেক নলেজকে নিব, প্র্যাকটিক্যালি দেখব, ক্লায়েন্ট হয়তো সেটা সেইভাবে দেখে না, হয়তো ভুলে যায়, শনাক্ত করতে পারে না। অনেক সময় জাল টাকা তো এরকম ভাবে করে যে দুইটা পাশাপাশি রাখলে খালি চোখে বোঝাই যায় না, তো এটা প্রোটেকশনের জন্য বাংলাদেশ ব্যাংক অনেক কিছু দিছে। বাংলাদেশ ব্যাংক আপনি দেখবেন অনেক পত্রিকায় টত্রিকায়ও কিন্তু জাল নোট শনাক্তকরণের ব্যাপারটা চলে আসে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করা হইতেছে, বাট আসলে আমরা আমাদের বাংলাদেশে অ্যাওয়ারনেসটাকে কিভাবে নেই এটা তো বোঝেনি, অ্যাওয়ারনেস তো সবকিছুতেই চেষ্টা করা হচ্ছে ক্রিয়েট করার জন্য।
জাল নোট পাওয়ার পরে কি করেন, অথবা জাল নোট যে নিয়ে আসে যার কাছে পাওয়া যায় তার সাথে তাকে কি বলেন?
জাল নোট পাওয়ার পরে নিয়ম অনুযায়ী অ্যাকর্ডিং টু দি ল মনে করেন যে প্রথম হচ্ছে এটাকে পাঞ্চ করে ফেলতে হয় যাতে এটা সে অন্য কোথাও ইউজ না করে, এটাকে নিকটস্থ থানায় ইনফর্ম করতে হয়। এই দুইটা হলো মেইন। অনেক সময় হয় যে একটা জাল নোট আসছে, আমরা হয়তো পাঞ্চ করে দিলাম বা ওইটা সে যেন ইউজ না করতে পারে ওই রকম একটা লেভেলে নিয়ে আসলাম, সে হয়তো তার টাকাটা দাবি করলো না, কিন্তু থানায় ইনফর্ম করা, কারণ জাল নোট আপনি যেটা বললেন ঈদের আগে কিছু কিছু সময় প্রচুর, যখন মানে মনিটারি ট্রানজেকশনটা ইকোনমি সাইকেলে অনেক বেশি হয়।
গ্রেপ্তার করা জাল নোট কারবারীদের বক্তব্য অনুসারে জাল টাকার সাংকেতিক নাম কাপড়, এছাড়া 1000 টাকার জাল নোট জুব্বা, 500 টাকার জাল নোট পাঞ্জাবি ও 100 টাকার জাল নোট ধোপা হিসেবে পরিচিত এই চক্রে। মোটা অঙ্কের কমিশন ভিত্তিতে চলে এ জাল নোটের কারবার, কয়েক হাত ঘুরে তা পৌঁছে বাজারে, তাই মূল কারিগর ধরা পড়ে কম। রাজধানীতে অর্ধ শতাধিক চক্র সক্রিয় থাকলেও কেউ কাউকে ঠিকমতো চেনে না। জাল টাকা ব্যবহার করা হয় নানা কৌশলে, সাধারণভাবে দেখা যায় বোঝা যায় না নোটগুলোর জাল। দেশে জাল নোট ধরার যে মেশিন আছে তা দিয়ে শুধু কাগজটি জাল কিনা তা পরীক্ষা করা যায়, কিন্তু বর্তমানে যে জাল নোট তৈরি হচ্ছে সেখানে কাগজগুলো আসল রাখা হয়। 152 মিলিমিটার দৈর্ঘ্য, 65 মিলিমিটার প্রস্থ আকৃতির আসল 100 টাকার নোট থেকে বিশেষ প্রক্রিয়ায় উভয় পাশের লেখা মুছে সেখানে অভিনব কায়দায় 500 টাকার ছাপ বসানো হয়। এরপর কমিশনের ভিত্তিতে রাজধানীর ফুটপাতের দোকান থেকে শুরু করে বড় বড় বিপণী বিতানে জাল নোট ছড়িয়ে দেওয়া হয়। গ্রামের হাট বাজারেও পাঠানো হয় জালিয়াত চক্রের সদস্যদের, ফলে প্রায় প্রতিদিনই প্রতারিত হচ্ছে সহজ সরল মানুষ। আগে 50 টাকার নোট তেমন জাল না হলেও এখন ব্যাপক হারে হচ্ছে, কারণ 50 টাকার জাল নোট সহজেই চালানো যায়। আগে 500 ও 1000 টাকার জাল নোট তৈরি হতো উন্নত মানের অফসেট কাগজ দিয়ে, কাগজের উপর ছাপ দিয়ে তা সরবরাহ করা হতো। এতে নোটের জলছাপ, নিরাপত্তা সুতা এবং নোটের উপরের উঁচু নিচু থাকত না। এছাড়া এই নোট কয়েকদিন থাকলে বা একটু পানি লাগলে বা ছেঁচছেঁতে ভাব হলেই নষ্ট হয়ে যেত, ফলে সহজেই বোঝা যেত নোটটি জাল। তবে উন্নত প্রযুক্তির সুবাদে এখন আর ওই ধরনের জাল নোট তৈরি হচ্ছে না। জাল নোটে জলছাপ এবং নিরাপত্তার সুতাও পাওয়া যাচ্ছে, নোটের উপর নখ টানলে উঁচু নিচু অনুভূতিও হচ্ছে। অবস্থা এমন যে ব্যাংকের লোক এবং বিশেষজ্ঞরা ছাড়া সাধারণের পক্ষে এই নোট চেনা দুরূহ, তাই সহজে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ ক্রেতা বিক্রেতারা। কথা বলি কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবিরের সঙ্গে। ঈদ উপলক্ষে কি রকম টাকা ছাড়বেন এবার?
ঈদ উল উপলক্ষে আমাদের নতুন টাকার চাহিদা সবচেয়ে বেশি থাকে, আমরা সেই ঈদ উপলক্ষে প্রস্তুতি তো এখন নিচ্ছি, তো সেই প্রস্তুতি ভিত্তিতে আমাদের সব ডিনোমিনেশনে পর্যাপ্ত সংখ্যক নোট আছে। আমাদের আমরা আশা করছি যে আমরা আমাদের যে স্টক আছে সেই স্টক দিয়ে আমরা এবারে চাহিদা এবং প্রতি বছর তো চাহিদা কিছুটা বাড়ে, সে বৃদ্ধি এবং গতানুগতিক চাহিদা বা গতবারের চাহিদা তার সাথে এই বছর যে বৃদ্ধি আছে সেটাও বিবেচনা রেখে আমাদের পর্যাপ্ত স্টক আছে।
জাল নোট মার্কেটে দেখা যায় ঈদ উপলক্ষে বেড়ে যায়, তো এবার জাল নোট ঠেকাতে এবছর কেন্দ্রীয় ব্যাংক কি কি ব্যবস্থা নিচ্ছে?
জাল নোটের জন্য তো আমরা আসলে নানান জায়গাতে আমরা মিটিং করতেছি, এটার জন্য পোস্টার ছাপানো হচ্ছে। জাল নোটের ব্যবহারটা বেশি বাড়ে নতুন টাকায় না, এটা বাড়ে আমাদের ঈদের সময়, মানে সেটা হলো কোরবানির স্যাক্রিফাইসাল এনিমেল যে সমস্ত আমরা যেগুলো আমরা দেই বিশেষ করে কোরবানির হাটের, সেখানে আমরা আপনারা তো জানেন যে গত কয়েক বছর ধরে কোরবানির হাটে আমরা জাল নোট ডিটেক্টর মেশিন প্রোভাইড করেছি এবং এটাতে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি, যে বিশেষ করে বড় বড় যে সমস্ত কোরবানির হাটগুলো আছে যেখানে প্রচুর পরিমাণে ক্রেতা সমাগম হয়, প্রচুর পরিমাণে এই কোরবানির পশু বিক্রি হয় গরু ছাগল, সেসব জায়গাতে যাতে যারা ক্রেতা বিক্রেতা কেউই ঠকে না ঠকে এবং জাল নোট চক্র যেন ওইসব বাজারে কোন রকম সমস্যা করতে না পারে, আমরা সেই জন্য ওই বাজারগুলোতে আমাদের মেশিন সহ আমাদের কর্মবল বা আমাদের কর্মকর্তারা উপস্থিত থাকে এবং আমরা গত দু বছর ধরে মধ্যে এই প্র্যাকটিসটা চালু রেখেছি। ঈদ উল ফিতরের প্রবলেমটা বেশি হয় আপনার ঈদ উল আজহা কোরবানি ঈদে আর কি, সে সময় করার জন্য আমাদের প্রস্তুতি এখন আছে।
কোন কোন ধরনের নোট বেশি জাল হয়?
এটা সব সারা দুনিয়া জোড়াই হলো যে মানে আপনার হায়ার ডিনোমিনেশন নোট গুলোই জালকারীদের টার্গেট থাকে, ধরেন 500, এখন আমাদের সবচেয়ে সর্বোচ্চ মানের নোট হলো 1000। জালকারীদের সবসময় তাদের শ্রম আর মেধা বেশি মানে কাঠের কাজে লাগায় জালের জন্য, সেটা হলো উচ্চতর ডিনোমিনেশনের জন্য 500-1000 ঘুরে বেশি জাল হয়।
জাল টাকা চেনার উপায়,
এটা আমাদের অনেকগুলো বিষয় আছে। আমাদের জাল টানা আপনি কাগজটা হাতে নিলেই বোঝা যাবে, যেন আমাদের যে কাগজটা আমরা ব্যবহার করি নোট প্রিন্টিং এর জন্য এটা হলো কটন মেড, মানে কটন এবং সিনথেটিক মানে মিশানো কাগজ, স্পেশাল ধরনের কাগজ। এই কাগজটা হাতে নিলেই অন্য কাগজের চাইতে তার থিকনেস এটা বোঝা যাবে, এক নম্বর ওয়ান। নম্বর টু হলো আমরা এর মধ্যে অনেকগুলো সিকিউরিটি ফিচার দিই, যেহেতু আমরা জানি আপনি যেটা বলেছি আগে উচ্চ মূল্যমানে যে সমস্ত নোটগুলো যারা জালকারীরা টার্গেট করে সেই নোটগুলোকে আমরা নর্মালি যেটা করি সেখানে অতিরিক্ত কিছু নিরাপত্তা বৈশিষ্ট্য ওখানে আমরা যোগ করি। সেটা হলো যে নর্মাল নিরাপত্তা বৈশিষ্ট্য থাকে, আপনারা জানেন যেটা নোটের মধ্যে ওয়াটারমার্ক থাকে, জলছাপ থাকে, সিকিউরিটি থ্রেড থাকে, হিডেন কিছু লেখা থাকে। তারপরে আমাদের অনেক জায়গায় নোট, বিশেষ করে সাধারণ নোটের গুলোতে যে ইয়েটা সিকিউরিটি থ্রেডটা থাকে সেটা এমবেডেড থাকে ভিতরে, মানে কাগজের দুটো কাগজের পরতের মধ্যে ঢুকানো থাকে। কিন্তু হাই ডিমিশন নোটে গুলোতে যেটা থাকে যেটা ওই সেলাইয়ের মতো করে এফোর ওফোর করার ব্যবস্থা থাকে, মানে এটা একটা টেকনিক যে যাতে করে বোঝা না যায়। এবং ওই সিকিউরিটি থ্রেডের মধ্যেই আপনার কিছু আলাদা মাইক্রো প্রিন্টিং আমাদের কিছু লেখা থাকে যেটা খালি চোখে দেখা যায় না, ম্যাগনিফাইং গ্লাস অথবা অন্য কিছু কিছু দেখতে পাওয়া যায়। তারপরে ইন্টেগ্লিও কালি থাকে যেটা আপনার অমসৃণ প্রিন্ট করা থাকে, যে আপনি হাতের স্পর্শে বুঝতে পারবেন যেখানে ইন্টেগ্লিও কালি আছে, মানে ছাপাটা খসখসে, এটা উঁচু উঁচু ইয়ে করা থাকে। আরেকটা বড় বিষয় থাকে, সেটাকে বলি আমরা রং পরিবর্তনশীল কালি, এটাকে ওবিআই বলা হয়। ওবিআই টেকনোলজি মানে হলো অপটিক্যালি ভেরিয়েবল ইঙ্ক। সেটা হলো যে আপনার এই কোন নোটকে যদি আপনি ভাঁজ করে আলোর সামনে ধরেন, এটা নোটটাকে একটু যদি আপনি ঘুরাতে থাকেন যে আলাদা রং পরিবর্তন হয়ে থাকবে, সোনালী থেকে সবুজ, সবুজ থেকে সোনালি, অথবা যেকোনো যে রঙের ছাপা আছে এটা ভিন্ন রং গ্রহণ করবে। এইটা জাল নোটের মধ্যে কখনোই পাওয়া যাবে না।
ভুক্তভোগী কয়েকজন জানান, নানা সতর্কতা অবলম্বন করেও জাল টাকা থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। উন্নত প্রযুক্তিতে তৈরি জাল নোট কখন হাতে পৌঁছে যাচ্ছে তা শনাক্ত করা কঠিন। বাজারঘাটে তো এত যাচাই করে লেনদেন করা সম্ভব নয়, কিন্তু যখন নিজের কাছে থাকার টাকা জাল বলে শনাক্ত হচ্ছে, তখন বিড়ম্বনার ভয়ে নষ্ট করে ফেলা ছাড়া উপায় থাকছে না। কথা হয় ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ জামির হোসেনের সঙ্গে।
জাল টাকা একসময় বেশি ছিল, এখন আবার মাঝে মধ্যে পরে, কিছুদিন আগে বাড়াতে 500 টাকার নোট ছিল, 500 টাকা আসলে তো মনে করেন আমার 500 টাকা মানে লাভ গেল, আসলে গেল 500 টাকা তো আমার হাতে লস হয়ে যায়, তো আমার অনেক লস। যেমন প্রাইস মাঝে মধ্যে পরে, মানে কোন চেনা তো যায় না, নতুন নোট দিয়েছে 500 টাকার নোট, এখন যে সব টাকা 500 টাকা 20 টাকা একই রকম জাল নাকি, এটা তো আমরা বুঝতে পারি না। অনেক সময় কাস্টমারের ঝামেলা থাকে, 500 টাকার নোট পরে দেখি যে এটা তো জাল, তা আমাদের তো কিছু করার নেই, 500 টাকা শেষ, আমিও গেলাম আমার টাকাও গেল।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপকালে জানা গেছে, ব্যাংক সহ বিভিন্ন অফিস থেকে জাল টাকা চেনার উপায় নিয়ে প্রচারণা চললেও অনেকে সে বিষয়ে সচেতন নয়। ব্যাংক থেকে জাল টাকা চেনার জন্য যে প্রচারপত্র সরবরাহ করা হয় সেগুলো পৌঁছনি সাধারণ মানুষ পর্যন্ত, খোদ রাজধানীর ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা নেই।
90.4 my city, my tune, jewel apna shonge achi, chulche ondhokare golpo, ebong ajke nischoy facebook apni jene gechen ke thakche ondhokare golpe, ar ei muhurte amader shonge royechen tarek ahmed, kichukhon age amra tarek ahmed er ekti protibedon shunechi, ajker episode er upor bhitti kore, tarek ahmed kemon achen?
হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি, আপনার প্রতিবেদনটি আমরা শুনেছি, তো এই প্রতিবেদন করতে গিয়ে আপনি আসলে কি কি ফেস করলেন, আসলে জালটাকাটা কিভাবে তৈরি হয় আমাদেরকে যদি একটু বিস্তারিত জানান।
আসলে জাল টাকা যারা তৈরি করে এরা প্রধানত টার্গেট করে ঈদ বা কোন উৎসবকে, তো এই উৎসবকে কেন্দ্র করে সাধারণত সামনে আমাদের রোজা আসছে, তারপরে কোরবান, এই রোজা এবং কোরবান সময়টাতে জাল টাকা যারা ছাড়ে বাজারে,
যে কোনো উৎসবে যখন আমাদের কেনাকাটাটা একটু বেশি আসে এবং অত্যধিক বেচে কেনা হয় বিভিন্ন মার্কেটে,
তখন এরা এদের কার্যক্রম মানে বাড়িয়ে দেয়।
আচ্ছা, অন্যান্য সময় কি এইভাবে জাল টাকা ছড়ায়?
অন্যান্য সময় জাল টাকা ছড়ে, কিন্তু এই সময়ের তুলনায় ওটা কম, কারণ এই সময় মানুষ কেনাকাটা বেশি করে, টাকা পয়সার লেনদেন বেশি হয়, যার কারণে দেখা যায় এটা এই সময় টাকা পয়সা তো ওদের যে জাল টাকাটা বেশি টাকার মধ্যে বা মানুষ যখন ব্যস্ত থাকে তখন খেয়াল করে না, ওই সময় ওই জাল টাকাটা তারা আসল টাকার সাথে মিশিয়ে দিতে খুব সহজেই সফল হয়।
কারণ ঈদের সময় আমরা দেখি যে এত বেশি বেচা কেনা হয় এবং সবাই এত বেশি কেনাকাটা করেন বিভিন্ন শপিং মলে এবং সব জায়গাতে, সব ধরনের কেনাকাটা এই ধরনের সময় উৎসবে, বিশেষ করে ঈদ পূজা, বিশেষ করে আমাদের গরুর হাটে বেশি সবচেয়ে জাল টাকার চলনটা বেশি, সেখানে চালানো হয় একসঙ্গে অনেকগুলি টাকার মধ্যে দিয়ে দেওয়া হয় এরকম। তো আমরা প্রতিবেদনটি আমরা শুনলাম আপনার, সেখানে বিভিন্ন মানুষ, বিভিন্ন ব্যবসায়ীরা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন আপনাদের সঙ্গে। তো আমাদেরকে একটু বলবেন প্লিজ, যে আসলে এই যে জাল টাকা, এরা এই চক্রান্তকারী যারা রয়েছেন, এই জাল টাকার চক্রে প্রতারকরা, এরা তো অনেকদিন যাবৎ কাজ করছেন, তো আপনি কি কি উদ্ধার করতে পেরেছেন?
আসলে এই চক্রটা অনেকদিন যাবৎ কাজ করছে, এরা বিভিন্নভাবে এদের যে জাল টাকাটা এরা মার্কেটে দেখা যায় সাধারণ মানুষ বেশি মানুষের সাথে মিশে যায়, এবং দেখা যায় বিশেষ করে বর্তমান দেখা যাচ্ছে যেটা শেয়ার, অনেকেই শেয়ারের টাকা জমা দেয়, তো এরা কি করে শেয়ারের টাকা জমা দেওয়ার উচিলে ওই টাকার সাথে যে একটা 1,000 টাকা নোট বা 500 টাকা নোট ওই টাকার সাথে মিশিয়ে দেয়, কিন্তু যখন সে ধরা খায় তখন সে বলে যে এটা তো আমার অফিসের টাকা বা আমাকে অন্য একজন দিয়েছে দেওয়ার জন্য, তখন তো ওখানে আসলে তাদেরকে তেমন কিছু বলে না কেউ, কিন্তু সে যদি পাবলিক বুঝতে পারতো সে জাল টাকা ইচ্ছাকৃত ভাবে এটা দিয়েছে তাহলে তো তার অবস্থা খারাপ ছিল, কিন্তু যেহেতু সে একটা লোকাল প্লেসে এমন একটা ভাবে যায়, দেখা যায় একদম সাধারণ মানুষের মতো পোশাক, সে তখন ওইখানে জাল টাকা দেওয়ার পরে, ওখানে আসলে জাল টাকা ধরার পরে ওখানে তেমন কিছু করা হয় না ওদেরকে, জাস্ট জাল টাকাটা ওদের কাছ থেকে নিয়ে নেওয়া হয় এবং নষ্ট করে দেওয়া হয়।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আর জাল টাকা কিভাবে তৈরি হয় এই বিষয়ে কি খোঁজখবর পেয়েছেন কিছু? একটা মেশিনে তৈরি হয় আমরা জানি। হ্যাঁ,
জাল টাকা বর্তমানে আসলে জাল টাকা যে আগে যে জাল টাকা তৈরি হতো দেখা যেত অফসেট অফসেট কাগজে, খুব মোটা অফসেট কাগজে দিয়ে জাল টাকা ছাপানো হতো, ওই টাকা দেখা যেত যে অল্প কিছুদিন পরে টাকার রং উঠে যেত, টাকা বা ভিজলে স্যাঁতসেঁতে হলে তখন বোঝা যেত বা হাতে ধরলে বোঝা যেত যে ওই জাল টাকাটা ওটা জাল। কিন্তু বর্তমানে যেটা করা হচ্ছে যে 500 টাকা, 1000 টাকা বা 100 টাকা, অনেক ক্ষেত্রে দেখ 50 টাকা, এই টাকাগুলার উপরে যে ছাপটা, উপরে ছাপটা একটা মেশিন আছে, ওই ছাপটার মাধ্যমে ওই মেশিনের মাধ্যমে উপরে যে রংটা, এই রংটা উঠিয়ে ফেলে ওই জায়গাটায় 500 টাকার নোট নোটের ঠিক হুবহু একটা ছাপ দিয়ে দেয়, যার ফলে বুঝার কোনো উপায় নাই যে এটা জাল টাকা, এটা আসল না। কারণ এখানে আসল টাকার যেই সুতা বা যে আসল টাকার যেই হাতে স্পর্শ করলে যে উঁচু নচু ভাবটা, এগুলা সবই ঠিক ঠিক থাকে, কারণ এটা ওই টাকাটা আসলে আসল, যদিও এটা 100 টাকার স্থলে 500 টাকা।
ওকে, আমরা আজকের নির্ধারিত অতিথির জন্য ওয়েট করছি, তিনি এখনো আসেননি আমাদের স্টুডিওতে, আশা করছি তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আর ততক্ষণে আমরা একটা ছোট ব্রেকে যাব, ব্রেকে আমরা দুইটি গান শুনবো, গান শুনে আমরা আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জানিয়ে দিই অন্ধকারের গল্প যদি আপনি আসতে চান তাহলে কিভাবে আমাদেরকে জানাবেন আপনি আসতে চান, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OG স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার ফোন নম্বরটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর আপনি ফেসবুকে ইনবক্সে জানাতে পারেন আপনি আমাদেরকে আমাদের স্টুডিওতে আসতে চান অন্ধকারের গল্প স্টুডিওতে, সেক্ষেত্রেও একই নিয়ম, OG স্পেস দিয়ে নাম, আপনার ফোন নাম্বারটি ফেসবুকে ইনবক্সে পাঠান, অবশ্যই মেসেজের মাধ্যমে, কোনো ওয়ালে পোস্ট করবেন না আপনার ফোন নাম্বারটি। আর এছাড়াও ইমেল করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ইমেলের অ্যাড্রেসটি জানিয়ে দিই og@dhakafm904.com og@dhakafm904.com dhakafm904.com এই অ্যাড্রেসে আপনি আপনার অন্ধকারের গল্পটি ছোট আকারে আমাদেরকে লিখে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরাই পরবর্তীতে আপনাদেরকে ফোন করে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আমরা আজকের অতিথির জন্য আমরা অপেক্ষা করছি, তিনি এখনো আসেননি আমাদের স্টুডিওতে, তিনি আসলেই আমরা তাকে নিয়ে আসবার চেষ্টা করব, আমাদের সঙ্গেই থাকুন, ছোট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4।
পৃথিবীটা সুন্দর হয়ে যায় ফুলের গন্ধে হাওয়া এসে বয়ে বয়ে যায় পৃথিবীটা সুন্দর হয়ে যায়
admission career related shop shop kichu jante shunun cypher's career show
varsity bhortir shesh prostuti ebong career o english niye kotha bolben cypher's er nirbahi porichalok atm sir cypher's career show every monday at 10:30 pm to 11:30 pm only on dhaka fm 90.4
jege jege thakira kar khyale
জানে
আকাশে বাতাসে খু
ঢাকা এফএম 90.4 লোপা আমাদেরকে এসএমএস করেছেন সোলসের আজ দিন কাটুক গানে এই গানটি তিনি শুনতে চান। আই এম সরি এই গানটি এই মুহূর্তে প্লে করতে পারছি না।
আই এম সো সরি রাফি, জুবিডুবি এই গানটি না আমার প্লে লিস্টে নেই।
হ্যালো, আমি তামা বলছি, আমি কেয়ারলেস হুইসপার গানটা শুনতে চাই।
আচ্ছা ফ্রেন্ড, কথা দিতে পারছি না তবে চেষ্টা করব।
এই ধরনের অজুহাত আর কত। লিসেনার্স, এইবার আপনার কথা মতো চলবে প্লে লিস্ট। পছন্দের তিনটি গান লিখে এস এম এস করুন। টাইপ করুন সং SONG স্পেস আপনার নাম স্পেস আর্টিস্টের নাম স্পেস গানের নাম, পাঠিয়ে দিন 16260 নম্বরে।
চোখের আলো সখী রে বীর কি নয়ন সখী রে তুমি আপন সখী রে আশা স্বপন সখী রে বীর কি নয়ন সখী রে
ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন চলছে অন্ধকারের গল্প। শুরুতেই একটা দুঃসংবাদ রয়েছে আমাদের জন্য। দুঃসংবাদটি হচ্ছে আজকের নির্ধারিত অতিথি শাহজাহান মিয়া, তিনি আসতে চেয়েছিলেন কিন্তু ফাইনালি তিনি আসতে পারছেন না বলে কিছুক্ষণ আগে আমাদেরকে নিশ্চিত করেছেন। শারীরিক অসুস্থতা এবং পারিবারিক সমস্যার কারণে তিনি আজকে আসতে পারছেন না, তবে তিনি কথা দিয়েছেন এরপরের কোন একটি এপিসোডে এসে তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন এবং আমাদের সব শ্রোতা বন্ধুর কাছে তিনি ক্ষমা চেয়েছেন। সো কি আর করা, আজকে আমাদের অতিথি যিনি ছিলেন তার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে চেয়েছিলাম জাল টাকা নিয়ে। ইনশাআল্লাহ এরপরে কোন একটি এপিসোডে আমরা তাকে আবারও নিয়ে আসব যখন তার কোনো সমস্যা থাকবে না। আসলে পারিবারিক সমস্যা শারীরিক অসুস্থতার কারণে হতেই পারে এটা, এবং সময় যেহেতু ফুরিয়ে যাচ্ছে সো দেরি না করে আমরা আরেকটি এপিসোড আমরা এখন শুনব, এবং এই এপিসোডটি হচ্ছে বোমাবাজদেরকে নিয়ে একটি এপিসোড। ইতিমধ্যে যারা ফেসবুকে রয়েছেন তারা নিশ্চয়ই দেখে ফেলেছেন পোস্টটি আমি দিয়েছি। আজকে আমরা শুনব আবিরের গল্প, এবং আবির শুরুতে ছোটখাটো বিভিন্ন ধরনের অপরাধ তিনি করতেন এবং আস্তে আস্তে তিনি হয়ে ওঠেন ভয়ঙ্কর একজন বোমাবাজ। আবিরের গল্প শুনতে আমাদের সঙ্গে থাকুন আর আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে। আবারও বলছি আজকে নির্ধারিত যেই অতিথি ছিলেন আমাদের শাহজাহান মিয়া, শাহজাহান মিয়া আজকে শারীরিক অসুস্থতার কারণে আসতে পারছেন না, তিনি ক্ষমা প্রার্থী। শ্রোতাদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন যে তিনি এরপরে কোন একটি এপিসোডে তিনি আসবেন। আর আজকে আবারও আমরা ফিরে যাচ্ছি এবং আজকে আমরা শুনবো আবিরের গল্প, অন্ধকারের গল্পে আজ থাকছে আবির। আবির শুরুতেই একজন খুব ছোটখাটো অপরাধ করত এবং আস্তে আস্তে সে বিভিন্ন কারণে সে হয়ে উঠেছে ভয়ঙ্কর বোমাবাজ। কি কি কারণে সে বোমাবাজ হয়েছে এবং কি কি করেছে সে সবকিছু আমরা শুনবো। আমাদের সঙ্গে থাকুন আর আমাদেরকে লিখুন 16260 এই নাম্বার। আরো একবার জানাই যে যে বন্ধু আমাদের সঙ্গে আসতে চান, আমাদের অন্ধকারের গল্প স্টুডিওতে যোগ দিতে চান, তারা শুরুতে SMS এ লিখুন OG স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর ফেসবুকে জানাতে পারেন ইনবক্সে, ফেসবুকে আমরা পোস্ট করেছি নতুন শো নতুন এপিসোডের পোস্টটি আমরা দিয়েছি, ভিজিট করুন facebook.com/dhakafm90.4। আবারও প্রতিবেদন আজকের নতুন এপিসোড বোমাবাজদের নিয়ে এপিসোড, সেই এপিসোডের উপর একটি প্রতিবেদন, এটাও আমাদের জন্য এই প্রতিবেদনটি তৈরি করেছেন তারেক আহমেদ। চলুন শুনি
হরতাল হতে পারে যে কোনো ইস্যুকে কেন্দ্র করে, হতে পারে তা রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে কিংবা জনস্বার্থে। রাজনৈতিক দলগুলো হরতাল দেয় সাধারণত তাদের দাবি আদায়ের জন্য, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। হরতাল আজ ব্যবহৃত হচ্ছে হাতিয়ার হিসেবে। হরতালের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এমন একজন কাঁচামাল ব্যবসায়ী মোহাম্মদ জয়নাল আবেদিন বলছিলেন,
হরতাল হলে সমস্যা হয় মনে করেন এই যে ভাঙচুর করে এবং বোমটুম মারে, এটার জন্য আমাদের হতাশ থাকতে হয়। কিন্তু যদি প্রশাসন চায় তাহলে কিন্তু এই হতাশটা হয় না। প্রশাসন যদি কন্ট্রোল করে তাহলে এগুলি থাকে না। প্রশাসন তো ওগুলি করে না, কিন্তু ভালো মানুষ নিয়ে টানাটানি করে। যদি আপনার ওরা চিহ্নিত করে তাহলে ঠিকই ধরতে পারে, ধরে না তো ওরা। আর হরতাল আসলে আমরা চাই না, হরতাল আমরা চাই যে দেশে শান্তি, আমরা শান্তিতে ব্যবসা করি, আমরা শান্তিতে গাই। কিন্তু হরতাল দুটো দল যদি মিলে জেলে কাজ করে তাহলে কিন্তু হরতালটা হয় না। হরতালে পড়ছে, হ্যাঁ কয়েকদিনই পড়ছে আপনার, তবে আমাদের এমন কোনো ক্ষয়ক্ষতি নয়, ফাঁকা রাস্তায় মারছে। মানুষ তো বোম মারলে দৌড়াদৌড়ি ফাড়াফাড়ি করেই বেশি ক্ষতিটা হয়। তো এই আর তো আমরাও চাই না যে দেশে এই ধরনের কিছু হোক, দুটো পক্ষে সমতা দিয়ে দেশটা চালাক।
বলা হয়ে থাকে রাজনৈতিক হরতালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশে অর্থনীতির। দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার একাধিক গবেষণা অনুযায়ী একদিনের হরতালেই ক্ষতি হয় অন্তত 1,500 কোটি টাকার। এফবিসিসিআই এর হিসাবে একদিনের হরতালে দেশের জিডিপির 0.12% ক্ষতি হয়। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের হিসাবে একদিনের হরতালে 1,540 কোটি টাকার ক্ষতি হয়। কথা হয় ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শরীফুল ইসলাম খানের সঙ্গে।
হরতালে আপনি মনে করেন যেটা ইউজুয়াল ক্ষতিগুলি, সেটি হচ্ছে যে ক্লায়েন্ট কম আসে, ট্রানজেকশন গুলো টাকা ট্রানজেকশন বলেন, আপনার অন্যান্য বিজনেস গুলি যেটা হয় ট্রেড লাইনে বলেন, এগুলি কমে আসে, লোকজন আসতে চায় না, রিস্ক ফিল করে। অন্যদিকে যেগুলি আপনার ক্যাশ ট্রানজেকশন গুলি হয় সেই ব্যাপারে একটা রিস্ক থাকে যে আমরা ভোল খুলবো কিনা, কখন কি সমস্যা হয়। আবার ধরেন আটকাও রাখতে পারি না, কারণ হরতালে তো আমাকে ব্যাংক মানে অ্যাক্টিভিটিস গুলি করতেই হবে। যারা টাকা পয়সা গুলি বাইরে নিবে ওরাও রিস্ক ফিল করে। এই জিনিসগুলো তো ইউজুয়াল। তারপর আনইউজুয়াল অনেক ব্যাপারও সেই সময় হয়, মনে করেন বন্ধ করে রাখতে হয় একটু আগে, সেটা একটা ক্লায়েন্ট হয়তো অনেক পরে আসছে, সেটা কিছু মানে ইয়ে হয় যে না নিতেই হবে, হরতালের দিন দেরি হচ্ছে, খোলা রাখতে হবে। আর ইকোনমি লেভেলে তো এটা আপনিও বুঝেন আমিও বুঝি যে সবকিছু থেমে যায়।
তাহলে কি ধরনের আতঙ্ক, মানে বিশেষত বোমা নিয়ে, মানে বোমা নিয়ে কি ধরনের আতঙ্কে থাকেন আপনারা?
হরতালে আমাদের মেইন আতঙ্কটা থাকে সেটা হচ্ছে মনে করেন লোকজনের উপস্থিতিটা তো ওই রকম থাকে না, তো যেখানে টাকা পয়সা গুলো থাকে সেই জায়গাগুলো একটু রিস্ক ফিল করে না। আমরা যারা থাকি মনে করেন বাইরে থেকে হঠাৎ একটা অ্যাটাক হইতে পারে, তারপর মনে করেন এমনিও ওই যে গ্লাস গ্লাস ভেঙে দেয়, এরকম অনেক ঘটনাও কিন্তু আছে যে আপনার ইটা মারলো গ্লাস ভেঙে দিল, তারপর অনেক সময় একটু একটা বোমা মেরে দিল। তো বাসা বাড়িতে না হয় একটা কোনায় আপনি থাকতে পারলেন, অফিস গুলো তো আর থাকতে পারেন না, তো সেই সময় তো মোটামুটি এই সমস্যাগুলি নিয়েই আমরা কাজকর্ম করি। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হতে পারে এটা থাকে, আবার প্রোটেকশনের চেষ্টাও করি, মনে করেন মেইন গেটটা হয়তো ওপেন করি না।
কিন্তু হরতালে কি শুধু আর্থিক ক্ষতি হয়? একবার ভাবুন তো, হরতালের দিন বাসা থেকে বের হয়েছেন, যাতায়াত করছেন পায়ে হেঁটে কিংবা যানবাহনে, যেভাবেই হোক আপনি আপনার গন্তব্যস্থলের দিকে যাচ্ছেন, আর ঠিক তখনই আপনার উপরে, আপনার সামনে কিংবা আপনার পাশের কারো উপর বিকট শব্দে বাস্ট হলো, আর নিমেষেই হয়তো ছিন্ন ভিন্ন করে দিল হাত পা মাথা অথবা শরীরের যে কোনো অংশ। হ্যাঁ, বলছি বোমার কথা, যা বর্তমানে সাধারণ মানুষের হরতাল আতঙ্কের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বোমার ব্যবহার এত বেড়েছে যে যখন তখন যে কোনো স্থানে যে কোনো সময় বোমা ফুটতে পারে, যার ফলে আতঙ্কিত সাধারণ মানুষ। অবস্থা এমন দাঁড়িয়েছে যে হরতাল ডাকা মানেই মানুষের আতঙ্ককে ডেকে আনা। কথা হয় জনতা ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী মোহাম্মদ জামির হোসেনের সঙ্গে।
হরতাল তো বিভিন্ন সমস্যা, দোকান খুলতে পারি না, যখন খুলি মনে করেন এই বুঝে লইলো, হঠাৎ এই কতক্ষণ পর দোকান বন্ধ করতে হয়, আবার আমাদের তো দোকান ব্যবসা করতে হবে, আবার খুলতে হয়, আবার দেখেন কিছুক্ষণের মধ্যে জোরাজোরি লেগে গেল, দোকান বন্ধ করতে হয়, বন্ধ করে ছুটোছুটি এই অবস্থা চলতে আছে। হরতালে তো মনে করেন আমাদের অনেক সমস্যা, দোকান নিয়ে মানে আমরা বিপদে আছি এমন অবস্থায়। এই যে আমাদের সামনে গাড়ি রাখে এগুলোর মধ্যে আসে হঠাৎ আগুন জ্বলে যায়, হঠাৎ আগুন জ্বলে বোমার ধুম মানে ধাম করে হঠাৎ এই জায়গায় ফুটে, আমাদের সামনে ফুটে, অন্ধকার হয়ে যা, তারপর একটা দৌড়াদৌড়ি লাগে আমাদের মানে
দোকান যে বন্ধ করবো এমন একটা টাইম পাই না, মনে যাতে আমাদের উপর এসে চলে যায় কথা। তারপরও তার পুলিশ টুলিশ এটা তো আছে, আর কোনো কাজে থাকেই না। বোমা তো আমরা দেখি না, এসে দেখি ধুম মানে সুরে মারতেছে আর ধুম পড়তেছে আর শব্দ হইতেছে, ধুমা অন্ধকার হয়েছে এমন অবস্থা। এর মধ্যে আর কি করা যাবে, আমরা দোকানপাট তাড়াতাড়ি বন্ধ করি, বন্ধ করে মার্কেটে বিক্রি। বোমা দ্বারা এই যে আপনাদের পথচারী যে অবস্থা, তারা তো বলতে পারে না কখন কি ঘটে। হঠাৎ দেখতেছে বাসের মধ্যে, বাসের সামনে পেট্রোল বোমা মারতেছে, এই অবস্থা। যেমন অনেক মানে কি বলবো, পথচারীদের বিশেষ করে বেশ সমস্যা। আমরা তো যেমন দোকানে একটা ঠিকানা আছে, ওখান থেকে আমরা স্থায়ীভাবে যাইতে পারি। দোকান পথচারী তো বলতে পারে না কখন কি ঘটে, হঠাৎ ঘটতেছে হে জোরাজোরি লাগতেছে। মানে বিশেষ করে পথচারী বাসে যারা চলে তাদের সমস্যাটা বেশি হয়। আর্থিক ক্ষতি তো অনেক, মানে এমনি তো আমাদের ব্যবসায় যদি বিক্রি করি 10,000-15,000 টাকা, হরতালে তো আমরা 3,000 টাকা বেচতে পারি না। এমনও দিন যায় মনে করেন 500 টাকা বেচতে পারি না, মানে অনেক সমস্যা। হরতাল তো হরতালে, হরতালের ক্ষয়ক্ষতি মানে বলার মতো না।
পুলিশ ও গোয়েন্দা সূত্রগুলো জানায়, এক বছর আগেও বিক্ষোভ হরতাল অবরোধে ও সমাবেশে বোমার ব্যবহার তেমন ছিল না, তখন ইটপাটকেল ও লাঠির ব্যবহার বেশি ছিল। একটি গোয়েন্দা সংস্থা গত 4 বছরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বিশ্লেষণ করে দেখেছে, গত নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে হঠাৎ করে হরতাল অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে বোমার ব্যবহার বেড়ে যায়। 3 মাসে সারা দেশে অন্তত 2,000-এর বেশি হাত বোমা ব্যবহৃত হয়েছে। যে বোমা মানুষের হাত পা মাথা উড়িয়ে নিতে পারে, নিমেষে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে, নিশ্চয় জানতে ইচ্ছা করছে কি দিয়ে তৈরি সেই বোমা, কি থাকে বোমার ভিতরে। শিল্প কারখানায় ব্যবহৃত পটাশিয়াম, সালফার, ফসফরাস সহ নানা রাসায়নিক বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে ককটেল ও হাত বোমা তৈরি করছে প্রশিক্ষণপ্রাপ্ত কারিগররা। গোয়েন্দা পুলিশের বোমা বিশেষজ্ঞ ও ককটেল কারিগরদের কাছ থেকে পাওয়া তথ্য মতে, ককটেল বোমা তৈরিতে কয়েক ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়, তার মধ্যে সালফার, পটাশিয়াম, নাইট্রেট ও ফসফরাস অন্যতম। বর্তমানে আরো কিছু রাসায়নিক যুক্ত করার চেষ্টা চালাচ্ছে কারিগররা। রাসায়নিক পদার্থের সঙ্গে মিশ্রণ করা হয় কাঁচের টুকরো, লোহার টুকরো, জালের কাঠি, পেরেক সহ নানা শক্ত উপাদান। এত গেল বোমা তৈরির সরঞ্জামাদি বা উপকরণের কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে বোমা তৈরির জন্য ব্যবহৃত এইসব রাসায়নিক উপকরণ বোমা তৈরির কারিগররা কোথা থেকে কিভাবে সংগ্রহ করছে। বোমা তৈরিতে যে উপাদানগুলো ব্যবহার হয় তা প্রকৃতপক্ষে ব্যবহার হয় শিল্প প্রতিষ্ঠানগুলোতে। ওই শিল্প প্রতিষ্ঠানগুলোর স্টোর কিপার বা অন্য কোনো মাধ্যম থেকেই এগুলো সন্ত্রাসীদের হাতে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ শিল্প কারখানার স্টোর বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বোমা কারিগররা হাত করে পটাশিয়াম, সালফার, ফসফরাস সহ বিস্ফোরক দ্রব্য নিচ্ছে। সংশ্লিষ্টরা বলছে ককটেল তৈরির মূল উপাদানগুলোর শতাধিক বৈধ আমদানিকারক ও বিক্রেতা রয়েছে, তবে প্রতিষ্ঠানগুলোর সঠিক পরিসংখ্যান পুলিশের কাছে নেই। বছরখানেক আগে মহানগর গোয়েন্দা পুলিশ, শিল্প মন্ত্রণালয়, বিস্ফোরক অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংক আমদানিকারক ও বিক্রেতাদের তালিকা চেয়ে চিঠি পাঠায়, কিন্তু এখনও প্রতিষ্ঠানগুলোর পূর্ণাঙ্গ তালিকা এসে পৌঁছায়নি। দেশি এসব কারখানা ছাড়াও ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকেও চোরাই পথে ককটেল তৈরির কাঁচামাল দেশে আসছে। মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তৈরির পর এসব বোমা কার কাছে যায়, কি হচ্ছে, কোথায় ব্যবহার করা হচ্ছে এইসব বোমা। তৈরির পর ককটেল বিক্রি করা হচ্ছে এক শ্রেণীর রাজনৈতিক নেতার কাছে। প্রতিটি ককটেল কেনা বেচা হচ্ছে আকার ভেদে 500 থেকে 1,000 টাকায়, আর প্রতিটি ককটেল তৈরিতে আকার ভেদে খরচ হয় 100 থেকে 300 টাকা। কারিগরদের কাছ থেকে নেতাদের হয়ে ককটেল বুঝে নিয়ে বহনকারী পৌঁছে দেয় বোমাবাজদের হাতে। এরপর বোমাবাজরা নির্দেশ মতো ঘটাচ্ছে ককটেল বোমার বিস্ফোরণ। পথে ঘাটে এইসব বোমার শিকার হচ্ছে নিরীহ মানুষ, ঘটছে অহরহ হতাহতের ঘটনা। নিজের চোখের সামনে পুড়ে যেতে দেখেছেন এমন একজন ড্রাইভার মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন,
আমার এক বন্ধু 27 চালাইতো গাড়ি সহ নিজেপুরে গেছে, নিজেই ব্যাংকের থেকে লোন নিয়ে গাড়ি কিনছে। আমি আগে 27 চালাইতাম, 6 মাস ধরে শুক্রবার চালাই, ওরা গাড়ি শহরে পুরাই দিছে হরতালে, হরতালের ভিত্তি ঘটনা। মানে ওয়েস্টার্ডিং বসেছিল, পরে এই যে বাইপাস, বোকরা বাইপাস, আমি আর 3 গাড়ির পিছে মোর গাড়ির ভিতরে আগুন দেখে আমি আবার ওই জায়গায় পাম্পে ঢুকিয়ে দিছি গাড়ি, ঠিক আছে। ও হেল্পার কন্ডাক্টর থিয়া পলাই গেছে গা, ওরা দুজনে যান বাচ্চে, আর ওর সহ পাউডার মেরে যখন জ্বালা দিছে, ও সহ পরে 7 দিন পর ঢাকা মেডিকেল মারা গেছে। পরে যোগাযোগ মন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রী গেছিল মনে হয়। বোমা তো খুব আতঙ্কজনক, বোমা দেখলে তো ভয় লাগেই। আমি আমার বহুত সামনে বোমা পড়ছে, যখন বোমা পড়ছে বোমার মনে করেন আমার গাড়ির 10 হাত সামনে পড়ছে বোমা, তা আমি দেখে মনে করেন
রাজধানীতে শতাধিক ককটেল বোমার কারিগর সক্রিয়। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় গোপন আস্তানায় ককটেল তৈরি করে সারা দেশে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন মেস, ছাত্রাবাস, আবাসিক হল ও নির্জন বাসাকে বোমা বানানোর কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছে। বোমাবাজদের বেশিরভাগই দাগি অপরাধী। এদের মধ্যে কেউ কেউ মফস্বল শহরে বসবাস করে। চিহ্নিত ককটেল কারিগরদের বেশিরভাগই রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, খিলগাঁও, সবুজবাগ, পল্লবী। কামরাগীরচর এলাকায় বসবাস করে। বোমা তৈরি করা হয় অন্যের ওপর ব্যবহার করার জন্য, অন্যকে আঘাত করার জন্য, ভয় দেখানোর জন্য। কখনো কখনো তা বুমেরাঙ্গও হয়। একজন কারিগর যে নিজেই বোমার দ্বারা রক্তাক্ত হয়েছিলেন। খবরটি প্রকাশিত হয়েছিল গত বছরের 3 ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিনে। রক্তাক্ত জখম অবস্থায় এক যুবক হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছিলেন। তার ডান হাতের কয়েকটি আঙুল উড়ে গেছে, ঝলসে গেছে দুই হাত ও মুখমণ্ডল। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন যুবকটির নাম রুবেল। সে পেশাদার কারিগর এবং শক্তিশালী ককটেল তৈরিতে পারদর্শী। বংশাল পুকুরপাড়ে ফারুক টাওয়ারের ষষ্ঠ তলায় একটি কক্ষে বোমা তৈরির সময় বিস্ফোরণে তার শরীর ঝলসে যায়। তবে তার দুই সহযোগী আহত অবস্থায় পালিয়ে যায়। বোমা কারিগর রুবেলের এই ঘটনা থেকেই জানা যায়, বোমার ভয়াবহ ছোবলের শিকার শুধু যে সাধারণ মানুষই হয় তা নয়, কখনো কখনো কারিগর ও ব্যবহারকারীরাও হয়ে থাকে।
গা শিউরে ওঠার মতো একটা প্রতিবেদন আমরা শুনলাম এবং এই প্রতিবেদনটি আমাদের জন্য তৈরি করেছেন তারেক আহমেদ। আর আজকের এপিসোডটি আবিরকে নিয়ে। আবির একজন ভয়ঙ্কর বোমাবাজ। আবির আমাদের সঙ্গে থাকবেন, তবে আবিরের সঙ্গে থাকবেন সাদেক সামি। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে লিখবেন। আপনারা অনেক কিছু লিখছেন, আমি দেখতে পাচ্ছি ফেসবুক এবং SMS এ। আকাশ আহমেদ তুষার তিনি লিখেছেন যে আছি থাকবো নীল দিগন্ত, তিনি লিখেছেন এগুলো শুনে আসলে লাভ কি? লাভ লস এর বিষয়টি আসছে না, আমরা আসলে জানতে চাই কেনই বা একজন সাধারণ ছেলে সে কেনই বা ভয়ঙ্কর একজন বোমাবাজ হয়ে উঠল, এগুলি আমাদের জানবার দরকার আছে। ব্লেসিং সুমন তিনি আমাদের সঙ্গে। এরপর সৌরভ রয়েছেন ফরিদপুর থেকে আমাদের সঙ্গে। মারিয়া তাবাসুম, হৃদয়, দুরন্ত, মেলা আমাদের সঙ্গে। আর এরপরে দেখতে পাচ্ছি জুয়েল মাহিন আমাদের সঙ্গে। আচ্ছা, সাইফুল আলম তিনি আমাদের সঙ্গে রয়েছেন ফেসবুকে। আরো অনেকেই রয়েছেন এবং অনেকেই বলেছেন যে এই ধরনের অনুষ্ঠানের জন্য ঢাকা FM কে ধন্যবাদ। এই ধরনের অনুষ্ঠান আমাদের সমাজকে আসলে সমাজের ভালোর জন্য এইগুলি অনুষ্ঠান আপনারাই বলেছেন। সো আপনাদের এই মন্তব্যকে সাধুবাদ জানাই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4। চলুন শুনি আবিরের গল্প, যিনি এক সময় ছিলেন ছোটখাটো অপরাধী, ফাইনালি তিনি এখন হয়ে গেছেন ভয়ঙ্কর একজন বোমাবাজ। প্রতিবেদনে তো নিশ্চয়ই আপনি টের পেয়েছেন বোমাবাজি ব্যাপারটি আসলে কি। আমরা অহরহই এটা দেখতে পাই, ইদানিং খুব একটা দেখতে পাচ্ছি না, তবে একটা সময় আমরা এটা দেখতে পেয়েছি। এবং এতে করে বোমাবাজরা যেমন আহত হয়েছেন এবং আমাদের অনেকেই কিন্তু আহত হয়েছেন, নিহত হয়েছেন এই বোমাবাজদের হাতে। এবং অনেক সময় আমরা পত্রিকাতেও দেখি যে কুড়িয়ে পাওয়া বোমাতে বিস্ফোরণ ঘটে এবং কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে শিশুরা, বিশেষ করে টোকায় যারা আছে, যারা রাস্তাঘাটে এগুলি খুঁজে বেড়ায়, ছোট শিশুরা যারা খেলাধুলা করে তারা এগুলি নিয়ে খেলতে গিয়ে নানাভাবে আহত হয় এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে। সো আমরা সবকিছু জানতে চাই আজকে। চলুন শুনি সাদেক সামির সঙ্গে আবিরের কথোপকথন অন্ধকারের গল্পে। আজকে আমাদের অতিথি আবির, যিনি ভয়ঙ্কর একজন বোমাবাজ।
This track was downloaded from FusionBD.com.
শুনছেন ঢাকা FM 90.4 অন্ধকারের গল্পে। সেই টিম আবার আজকে আমরা হাজির হয়ে গিয়েছে এবং আরও একজন অতিথি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, শোনাবেন তার সেই অন্ধকার জীবনের গল্প। আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তার কাছে যাব এবং যাওয়ার আগে কিছু কথা বলে নিচ্ছি যে আপনাদের যদি যে কোনো বিষয়ে কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা যে কোনো প্রশ্ন আমাদের আজকে যিনি অতিথি আছেন তাকে যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন, সেজন্য আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আপনার নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। এছাড়া আপনারা কিন্তু ফেসবুকে আমার সঙ্গে জয়েন করতে পারেন, সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অ্যাড্রেস বাড়ি গিয়ে লিখতে হবে www.facebook.com/dhakafm94, এই পেজটিতে অলরেডি একটি পোস্ট দেওয়া আছে এবং সেই পোস্টে গিয়ে আপনি কিন্তু আপনার কমেন্ট করতে পারেন। এছাড়াও আপনারা যারা অন্ধকার জীবনের গল্প আপনাদের রয়েছে, আপনারা যারা বলতে চান তারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন। সেই জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ছোট্ট একটি কাজ করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ওজি অন্ধকারের গল্প অনুষ্ঠানের জাস্ট শর্টকোড ওজি স্পেস আপনার নাম এবং স্পেস আপনার ঠিকানা এবং ছোট্ট করে আরো একটি জিবিষ আপনার বয়সটি লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। এছাড়াও কিন্তু ফেসবুকে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন, ফেসবুকের যে ইনবক্সে যে আমাদের মেসেজ অপশন রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার কমেন্ট জানাতে পারেন। আমরা কথা বেশি না বাড়িয়ে এই মুহূর্তে চলে যাব আমাদের আজকের সেই অতিথির কাছে, যিনি শোনাবেন তার জীবন অন্ধকারের গল্প। আমি ওনার সম্পর্কে খুব বেশি ডিটেল বলতে চাচ্ছি না, যে আপনার গল্পটা শোনার পরে আসলে আপনাদের অভিমত হবে যে আসলে উনি কতটুকু সত্য বলছেন কতটুকু মিথ্যা বলছেন এবং ওনার জীবনে যে যে ট্র্যাজিক যে ঘটনাটা আমি ট্র্যাজিকই বলতে চাই, যে ট্র্যাজিক যে ঘটনাটা আসলে ঘটে গিয়েছে আমরা সেই ঘটনা এবং ইভেন এখনো তিনি সাফার করছেন, আমরা চাই আপনাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যেতে এবং ইভেন আজকের আমাদের প্রোগ্রামে যিনি অতিথি উনাকেও আমরা কিন্তু এগিয়ে নিয়ে যেতে চাই, সাপোর্ট করতে চাই। উনি একটি অন্ধকার জীবনের গল্প থেকে উনি বেরিয়ে আসুক সেই হেল্পটি উনি আমাদের কাছে চান এবং তার কারণেই কিন্তু আজকে আমাদের প্রোগ্রামে উনি উপস্থিত হয়েছেন। তো সেই জন্য আপনাদের আপনাদের সমর্থন কিন্তু সবচেয়ে বেশি জরুরি, সেই জন্য আপনার একটি কাজ সেই সমর্থনের জন্য আপনারা কিন্তু ফেসবুকে আমাদেরকে লাইক করতে পারেন এবং আপনি কিন্তু আমাকে এসএমএস করতে পারেন, আপনার একটি এসএমএস এবং আপনার একটি লাইকই কিন্তু আসলে আমাদের আজকের প্রোগ্রামে যিনি অতিথি তাকে কিন্তু সমর্থনের যিনি আপনি যে সমর্থন জানাচ্ছেন সেই বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই আপনি অবশ্যই আমাদেরকে এসএমএস কিংবা লাইক করতে ভুলবেন না। আমি অ্যাড্রেসটি আরো একবার বলে দিচ্ছি, আমাকে এসএমএস করার নিয়মটি হলো আপনার মোবাইলে মেসেজ অপশন গিয়ে টাইপ করুন আপনার নাম ঠিকানা এবং পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এছাড়াও ফেসবুকে আমাকে কমেন্ট করতে পারেন facebook.com/dhakafm90.4, সেখানে একটা পোস্ট দেওয়া আছে সেখানে লাইক করুন এবং কমেন্ট করুন। এবং যদি আজকে আমাদের অতিথির কাছে আপনি যে কোনো কোশ্চেন যদি করতে চান, যে কোনো বিষয়ে যদি জানতে চান, তাহলে কিন্তু সেই পোস্টের নিচে কিন্তু আপনার কমেন্ট আপনি করতে পারেন। আমি সরাসরি চলে যাচ্ছি যে আমাদের প্রোগ্রামে যিনি আজকে যিনি অতিথি ওনার নাম আবির ভাই। আবির ভাই আজকে আমাদের প্রোগ্রামে এসেছেন। আবির ভাই আমাদের এখানে আসতে পারে, আপনার কেমন লেগেছে?
জি, খুব ভালো লাগছে।
এই যে এমন একটি প্রোগ্রামে আপনি আসবেন অন্ধকারের গল্প একটা অনুষ্ঠানে এবং লাইভ সরাসরি কথা বলবেন, আপনার কেমন লাগছে, ফিলটা আসলে কেমন?
আমি আসলে কখনো আসিনি, এখন প্রথম আসছি, তো আমার কাছে খুব ভালোই লাগতেছে কিন্তু ভিতরে একটু ভয়ও কাজ করতেছে, সবার সামনে সত্য কথা বলবো কি হয় না হয়, তো
মানে ভয়ের সঙ্গে যে সংকীর্ণতা এবং সবকিছু মিলে আসলে একটা পারিপার্শ্বিক প্রতিক্রিয়া এবং আমাদের সমাজ প্রেক্ষাপট সবকিছু মিলে আপনি একটা ভয়ের মধ্যে আছেন, এখন একটা আতঙ্কের মধ্যে। আমরা আসলে দেখা যাক আমরা আসলে কতটুকু সেই গভীরে যেতে পারি, আপনার ভয়টা আসলে কেন আমরা বের করে নিয়ে আসার চেষ্টাটা করি এবং আপনাকে চেষ্টা করবো আপনাকে সমর্থন করার জন্য। আমাদের যে লিসেনাররা আছেন তারাও হয়তো আমার সঙ্গে আছেন, তারাও চেষ্টা করবেন আপনাকে সমর্থন জানানোর জন্য। আপনার আসলে ভয়টা কেমন, কেন আমরা সেই গল্পতে অবশ্যই যাব, কিন্তু তার আগে আসলে আপনার ছোট
আমি যখন ছোট ছিলাম অষ্টশীর বন্যার সময় তখন আমরা যাত্রাবাড়ি মিরহাজি বাগে থাকতাম, তো ওখান থেকে যখন অষ্টশীর বন্যা হয় তখন আমরা বাবা সরকারি চাকরি করতেন, তো অষ্টশীর বন্যার সময় যখন সবকিছু ডুবে যায় ইয়ে হয়ে যায় মিরহাজি বাগে, তখন আমরা থাকার জন্য জায়গা খুঁজছিলাম, তখন বাবা সরকারি চাকরি করতেন, তো উনি ওনার বসের সাথে কথা বলার পরে বললেন যে তোমরা ওখানে অফিসে এসে থাকো, তো ওখানে আমরা অফিসে ছিলাম।
মানে আপনার বাবা যে অফিসে জব করতেন সেই অফিসেই আপনারা থাকতেন?
হ্যাঁ,
মানে অফিসটাই বাসা?
হ্যাঁ, অফিসটাকে বাসা করে দিয়েছিল রাতে বেলায় থাকার জন্য, তো আমরা সবাই ওখানে থাকতাম।
মানে এটা কেন?
এটা এই জন্য এই যে তখন তো আশপাশে সবকিছু মানে ডুবে গেছে, অষ্টশীর বন্যা তো ইয়ে হয়ে গেছে, তখন মতিঝিল এলাকায় একটা অফিস ওখানে আর কি আমরা মানে থাকার জন্য একটা ব্যবস্থা করে দেয়, তো ওখানে আমরা থাকতাম। এরপরে যখন বন্যা শেষ হলো তখন আমি মতিঝিল এলাকায় আমার বাবা কোয়ার্টার পেলেন, সরকারি কোয়ার্টার। এরপরে ওখানে আমরা আসি নতুন, আসার পরে আস্তে আস্তে সবার সাথে পরিচিত হই। এরপরে
মানে অফিস থেকে পরবর্তীতে আপনারা আবার বাসাও পেলেন, সেই বাসাতে চলে আসলেন?
জি, সরকারি ভাবে বাসা দিয়েছে। তো ওখানে আসার পরে প্রথমে তো কাউকে চিনতাম না, তারপরে আব্বু স্কুলে ভর্তি করে দেন, ক্লাস সিক্সে ভর্তি হই, না ক্লাস ফাইভে ভর্তি হই। হওয়ার পরে ওখান থেকে ওই স্কুলেই ক্লাস সিক্স পর্যন্ত উঠি। এরপর আস্তে আস্তে ওখানে সবার সাথে মোটামুটি একটা পরিচিত হয়ে যায়, বন্ধু বান্ধব হয়, বড় ভাই অনেকেই হয়, তো যখন আমরা ছিলাম ওখানে সবার সাথে খুব আমরা মানে মিশে গেছি একজনের সাথে একজন, খুবই হাসি ঠাট্টা করতাম, খুবই গল্প করতাম,
মানে একটা ফ্রেন্ড সার্কেল
হয়ে গেছে আমাদের। তো আমি বন্ধুদের চেয়ে আমি বেশি আমার ছোট ভাইদের সাথে বেশি মিলতাম, ওদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যেত। তো আমি যখন ক্লাস সিক্স উঠি তখন আমার আব্বু সিদ্ধান্ত নিলেন যে আমাকে মাদ্রাসায় পড়াবেন আর কি। তো আমি আমার আব্বু ইচ্ছে অনুসারে আম্মুর ইচ্ছে অনুসারে আমি মাদ্রাসায় ভর্তি হই। তখন আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। সবসময় সকালবেলা আব্বু হাত ধরে নিয়ে যেতেন বাসায়, ডিম পোস্ট করে দিতেন, আব্বু নিজেই করতেন সবকিছু, একটা শখ ছেলে আলেম হবে বা ইয়ে করবে। তো খাওয়াটা হয়তো আব্বু আবার নিজে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসতেন এবং সবসময় যা খোঁজ খবর নিতেন। তো আমরা ভর্তি হয়েছি একসাথে আমাদের এলাকার কয়েকজন, কিন্তু এর ভিতরে আমি একাই ছিলাম, ওরা বাদ বাকি
পরবর্তীতে,
হ্যাঁ পরবর্তীতে ওরা দুই একজন যারা ছিল তারা মানে পড়ালেখা করেনি, ছেড়ে দিছে, মানে মাদ্রাসায় তো বুঝেনি কি।
মানে একবারই কি পড়াশোনা ছেড়ে দিলেন নাকি গিয়ে স্কুলে ভর্তি হলেন?
না না না, আমি ছেড়ে দিইনি, মানে আমি স্কুল থেকে মাদ্রাসায় এসে ভর্তি হয়েছি।
আর আপনার যারা আপনার সঙ্গে যারা ভর্তি হয়েছিলেন
তারা মানে মাদ্রাসা থেকে ভয়ে মানে হুজুররা খুব পিটা দেয় এজন্য ভয়ে আর কি ছেড়ে চলে আসছে।
মানে ছেড়ে কি স্কুলে ভর্তি হইল নতুন করে?
হ্যাঁ স্কুলে ভর্তি হয়েছে। তো আমি কিন্তু রয়ে গেলাম। তো আমি আবার একটু অসুস্থ ছিলাম অষ্টাশী বন্যার সময়, তখন আমার রিমিটিক ফিভার হয়।
আমার বয়স কেমন ছিল তখন?
তখন আমার বয়স ছিল দশ বারো।
মানে দশ বছর বয়সে ক্লাস সেভেনে ভর্তি হলেন?
হ্যাঁ, মানে একটু আমার পড়ালেখা গ্যাপ আছে, আমি গ্রামে পড়ালেখা করছিলাম, ওখান থেকে আর কি এখানে এসে আবার ক্লাস ফাইভ ভর্তি হয়েছি, মানে একটু গ্যাপ আছে যার ধরুন আর কি।
দশ বছর বয়সে ক্লাস সেভেন কিন্তু খুব বেশি না।
হ্যাঁ,
আমরা যদি পনেরো বছর বয়সে যদি এসএসসি পরীক্ষা ধরি তাহলে কিন্তু আপনার দশ বছর বয়সে ক্লাস সেভেন, আপনি এগারো বছর বয়সে ক্লাস এইট, বারো বছর বয়সে ক্লাস নাইন, তেরো বছর বয়সে ক্লাস টেন এবং পনেরো বছর বয়সে কিন্তু আপনি এসএসসি পরীক্ষার্থী। আমার মনে হয় ঠিক আছে।
তো মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে তো আব্বু হুজুরদেরকে বলে দিয়েছেন যে ও অসুস্থ আছে, ওকে একটু মানে কম টর্চার করতে বা মানে আমাকে যাতে একটু আদর করে পড়ায় বা ইয়ে করে, এই জন্য আর কি হুজুরদেরকে বলে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ হুজুররা ভালোই আমাকে আদর করতেন বা পড়াইতেন বুঝাইতেন। তো আল্লাহর রহমতে পড়ালেখা পুরোটাই আমি শেষ করি। এখানে শেষ করে কামরাঙ্গীর একটা মাদ্রাসা ছিল ওখানে গেলাম, ওখানে পাঁচ বছর পড়ালেখা করলাম। তো আমার জন্য মানে প্রত্যেক সপ্তাহে আমাকে একবার ছুটি দিত, কিন্তু আমি সবসময় আসার জন্য, কারণ এখানে সবার সাথে বড় হয়েছি, সবার সাথে দেখা করার জন্য মনটা ছটফট করতো, মানে বন্দী অবস্থায় থাকতে পারতাম না। তারপরে নিজের অনেক কন্ট্রোল করে ওখানে থাকতে থাকতাম। পরে যখন সপ্তাহ হইতো ছুটি হইতো মানে তাড়াহুড়ে করে কখন আসবো, কখন সবার সাথে দেখা করব, কখন কি করব না করব, এইসব নিয়ে পেরেশান থাকতাম। বাসায় কোনো মতে ব্যাগটা রেখে বন্ধু বা ছোট ভাই যারা আছে ওদের সাথে সময় কাটাইতাম। তো আবার কলোনিতে যখন আমরা ছিলাম তখন আমাদের মানে পিকনিকে আমাদের একটি ছিল আর কি, সেটা হচ্ছে যে বারো মাসে তেরো পূজা হয় না হিন্দুদের যেমন, তেমন আমরা বারো মাসে তেরোটা পিকনিক করতাম আর কি। এই কেমন পিকনিক, সবার বাসা থেকে কিছু ইয়ে দিতাম, তারপরে এক একজন এক একটা দিয়ে আমরা নিজেরাই রান্না করতাম, আপুরা ছিল বা ছোট বোনরা ছিল সবাই মিলেমিশে একসাথে পিকনিক করতাম। এরপরে আবার আপনার কলোনিতে যেখানে ছিলাম এলাকায়, তো মতিঝিল এলাকায় কলোনি একটা, তো ওখানে অনেকের বাগান ছিল, ছোট ছিলাম তো দুষ্ট ছিলাম, সবাই মিলে পরামর্শ করতাম কি করা যায়। একদিন এক কারো বাগান থেকে টমেটো নিয়ে আসতাম বা ওই যে বেগুন নিয়ে আসতাম, এরপরে আপনার কি বলে বিভিন্ন রকম কলা, এরপরে অনেক কিছু আর কি আমরা মানে পিকনিক করার জন্য মোটামুটি ওই যে নিজেদের বাসা থেকেও দিতাম বা প্লাস ওই যে বাগান থেকে একটা মজা নিয়ে আসতাম চুরি করে। তো নিয়ে আসতাম, নিয়ে আসার পরে ওখানে আমরা ইয়ে করতাম পিকনিক করতাম। তো একবার হয়েছে একটা আঙ্কেল ছিল, ওনার একটা কলা গাছ ছিল সুরবি কলা বিশাল মোটা মোটা, তো উনি আবার একটু কৃপন টাইপের, উনি আবার কেউ কিছু ধরতে দিতেন না। তো আমরা সবাই পরামর্শ করলাম, আমি আসছি একদিন মাদ্রাসা থেকে, আসার পরে তখন আমাকে বললো যে এটা ইয়ে করতে হবে, এই কলাটা পাড়তে হবে, পাকা হয়েছে। হ্যাঁ, তাই আমি বললাম যে ঠিক আছে, তাই কি করতে হবে, এখন তো কলা গাছ তো অনেক বড়, কলা গাছ কাটলে শব্দ হবে, ঘুম ভেঙে যাবে অনেক রাতে, পরে অনেক রাতে ঘুম ভেঙে যাবে। তখন কি করলাম, তিনজন নিচে দাঁড়ালো, ওদের উপরে আমি দাঁড়ালাম, দাঁড়ায় আমাকে একটা ইয়ে দিল, ছুরি দিল, ওটা দিয়ে আমি কলার ইয়েটা কাটলাম। কাটার পরে ওদের পিছন করে যখন পড়ছে তখন ওরা দূর দিয়ে চলে গেছে।
রাত কয়টা হবে তখন?
তখন রাত মানে দুইটা, আমরাই খাই ফেলি।
আচ্ছা,
পরে ঠিক দুই সময় এমন করলাম, যখন কলাটার ইয়েটা কাটা হলো তখন যখন নিচে পড়লো
কলার যে ছড়িটা বলে
ছড়িটা যখন কাটা হলো তখন পিঠের উপর যখন পড়লো ওরা সব মানে নিচে যারা ছিল দৌড় দিয়ে চলে গেল মাঝখান থেকে আমি নিচে পড়ে গেলাম নিচে পড়ে এখন তো আমি বোকা হয়ে গেছি
আচ্ছা মানে কলার ছড়িটা যখন পিঠে পড়লো ওরা তো ব্যথা পাইলো ব্যথা পাওয়ার পর ওরা চলে গেছে
ওরা চলে গেছে মানে আমি তো ওদের পিঠের উপর দাঁড়িয়েছি
তো ওরা দৌড় দিল
দৌড় দিয়ে চলে গেছে
আর আপনি কিভাবে পড়লেন
আমি তো ওরা যখন দৌড় দিছে তখন ওদের পিঠের উপর আমি দাঁড়ানো ছিলাম যখন দৌড় দিছে তখন আমি কলা গাছ ধরে নিচে পড়ে গেছি
মানে কলা গাছ ধরা অবস্থা ছিলেন আচ্ছা
তো আমি শব্দ হয়েছে জোরে এখন কি বের হই বাগানের উপর থেকে লাভ দিয়ে বের হয়ে আমিও পালালাম কিন্তু কলা ইয়েটা ছাড়ি নাই ওইটা নিতে হবে এটার জন্য এত কষ্ট এটা কি করলাম প্রথমে ফিকা ফেলা এরপরে নিজে বের হয়ে চলে আসলাম
ওই অবস্থায়
হ্যাঁ ওই অবস্থায়
মানে ওরা তো দৌড় দিল কিন্তু আপনি দৌড় দিলেন না
দৌড় দিলাম
কলাটা
কলাটা নিতে হবে এটা যেহেতু এত কষ্ট করছে সবাই নিতে হবে তো নেওয়ার পরে এটাকে আমরা দুই দিন বস্তা পেঁচে ছাদের উপরে রেখে দিয়েছিলাম এক জায়গায় যে এটা পাকবে মোটামুটি পাকবে তারপরে একটু চুনা মানে মুরব্বিদি থেকে শুনছিলাম যে চুনা টুনা দিতে হয় পাকতে তো আমরা চুনা টুনা দিয়ে বস্তার মধ্যে রেখে তারপরে পাকলো এরপরে কলা খেয়ে খেয়ে ওনার উনি তো বুঝতে পারছে যে কারা করছে
আচ্ছা উনি বুঝতে পারলো কিন্তু কিছু বললো
না কিছু বলেন নাই এই জন্য প্রমাণ নাই এরপরে মানে বকাঝকা করতেছেন হ্যাঁ আমার কলা খেতে পারলাম না এই সেই অনেক কিছু তারপরে আবার মানে কলা গুলো খেয়ে খেয়ে মানে ওনার বাগানের উপরে আবার এইগুলো ফেলতে ছিল তাই আমি নিষেধ করলাম যে থাক যেহেতু আমরা নিয়ে আসছি জানতে
পারলাম
দরকার নেই তো এভাবে করে আমরা মজাগুলো করতাম আর কি এরপরে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম যখনই আমি সুযোগ পেতাম দেখা গেছে আমার তো সপ্তাহে 15 দিন পর একদিন ছুটি দেয়
হ্যাঁ কয়েকদিনের জন্য ছুটি দিত
এই একদিনের জন্য বৃহস্পতিবার বিকেলে আসবো শুক্রবার বিকেলে চলে যেতে হবে কিন্তু আমিও এর মাঝখানে বা বন্ধু ছিল যা ওদের সাথে মেশার জন্য ইয়ে করতাম যেহেতু স্কুলে পড়ালেখা করছে একসাথে একটা ইয়ে আছে তো সেজন্য আমি চলে আসতাম মাঝে মধ্যে ফাঁক পাইলে মানে ওখানে ইয়ে ছিল দারোয়ান ছিল দারোয়ানের সাথে একটু ইয়ে টিয়ে করে চলে আসতাম
একটু ম্যানেজ
করে চলে আসতাম ওই দু এক ঘন্টা সময় দিয়ে ওদের সাথে এরপর আবার ব্যাক করে চলে যেতাম কিন্তু বাসে যেতাম না বাসে জানলে বকা দিব আম্মু তো এরপরে 98 আমার আব্বু অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে আব্বুকে ঢাকা কলেরা হাসপাতালে এখানে ভর্তি করি তো এরপরে আম্মু অসুস্থ হয়ে যাবে দিনই আম্মু আব্বুর সাথে যখন ছিলেন হাসপাতালে আম্মু অসুস্থ হয়ে তখন আম্মুকে ওই কলেরা হাসপাতালে ভর্তি করি আর আব্বুরে হৃদরোগ ওখানে ভর্তি করি হ্যাঁ আগরগাঁতে যেটা আছে ওটা তো দুইজন দুই হাসপাতালে
মানে এট এ টাইম
একই দিনই 98 সময় বন্যা যখন হয় তখন তো আব্বু যখন অসুস্থ হয়ে যায় খুব পরে ওখানে ভর্তি করি ভর্তি করার পরে আম্মু অসুস্থ আম্মুকে আরেক হাসপাতালে দুইজন দুই হাসপাতালে অবস্থা খুবই খারাপ আমরা শুধু দুই ভাই ছিলাম আপু ছিল আপু বাসায় সবকিছু ম্যানেজ করতো জামা কাপড় যা লাগে হাসপাতালে ওগুলো ই করে দিতেন আর আমরা দুই ভাই দুই হাসপাতালে আমি আমি সবকিছু তদারকি করতাম একবার এই হাসপাতাল একবার ওই হাসপাতাল মানে বাসা থেকে আনা নেওয়া বা মার পাশে থাকা বুর পাশে থাকা এভাবে করে পাঁচ দিন গেল আমার আব্বু হঠাৎ মারা গেলেন মানে ঢাকা মেডিকেল ওখান থেকে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে হৃদরোগ ছিলেন কিন্তু ওনার সমস্যা ছিল বেশ কয়েকটা হৃদরোগে প্রথম ভর্তি করি ওখান থেকে ওনাকে আবার মানে তখন মানে পাতলা ইয়ে হয় আর কি ওইটা হওয়ার পরে ওনাকে আবার ঢাকা কলেজ হাসপাতালে ওখানে নিয়ে যায় এরপর ওখান থেকে আবার পাঠায় হৃদরোগ ওখানে ট্রান্সফার করে আর কি বিভিন্ন জায়গায় এরপর আবার লাস্টে ওখান থেকে ওনাকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দেয় হ্যাঁ পরে ওখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর কি
98
জি 98 তো এরপর থেকে অনেকটা মানে ইয়ে হয়ে যায় চঞ্চলতা কমে যায় বা নিজের ভিতরে একটা ভয় ভীতি কাজ করে বা কিভাবে কি হবে আব্বু খুব ভালোবাসতেন তো আমাকে ছোট ছেলে মানে সবসময় আব্বুর কথা মনে পড়তো
আপনি তো সবার ছোট ছিলেন
জি আমি সবার ছোট ছিলাম আব্বু যথেষ্ট আদর করতেন আমাকে সেজন্য আমি আব্বুর কথা সহজে মনে করতে চাই না মনে করলে আমার কষ্ট হয় নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয় খুব আদর করতেন আমার আব্বু মানে যখনই যেদিকে যাইতেন আমাকে নিয়ে যাইতেন বা যা দরকার হইতো যেটা খাইতে যেতাম কখনো না করতো না আমার আব্বু আবার হোমিও ডাক্তারও ছিলেন পাশাপাশি হোমিও ডাক্তারই করতেন তো রুগীরা আসলে ইয়ে করলে সেখান থেকে আমার জন্য নতুন টাকাগুলো মানে বেঁচে বেঁচে ওনার বই ছিল বইয়ের মধ্যে রেখে দিতেন ওগুলো আমার জন্যই কিন্তু আমি আবার নিতাম ওই জনকে না বলে তো উনি আবার এসে বলতো যে এই টাকাগুলো নিল কি আমার ছোট বাবু নিছে মনে হয় ছোট বাচ্চা নিছে বা ছোট বাচ্চা ইঁদুর ইঁদুর বলতো আর কি আমাকে ও নিছে তারপর ওইগুলো দেখে খুব খুশি হইতেন ইয়ে হইতেন সবকিছু মিলে আব্বুর সব কথা যখন মনে পড়ে তখন খুব কষ্ট লাগে যে আজকাল চলে গেল আমার ছেড়া, যাবে সবাই একদিন, তারপর আমার মনে হয় যে আমার আব্বুটি একটু তাড়াতাড়ি চলে গেছে আমার ছেড়া। যখন আব্বু মারা যায় তখন তো মানে আমরা বাসায় ছিলাম, মামা ছিল ভাইয়া ছিল, ওনারা হাসপাতাল থেকে রাতে অনেক রাতে নিয়ে আসছে, তখন আম্মাকেও সেদিন দিনের বেলা আমরা নিয়ে আসছি টেনাসপুরের বাসায়। নিয়ে আসার পরে আম্মু মানে আম্মু অসুস্থ, আশপাশের লোকজন মানে অ্যাম্বুলেন্স যখন অ্যাম্বুলেন্সটা আমাদের এলাকায় ঢুকে তখন সাইলেন বন্ধ করে দিয়েছিল যে আমরা শুনতে পারবো ইয়ে হবে, তো নিচে গাড়ির লাশটা রাখছে, রাখার পরে আমাদেরকে খবর দিল, আমি গেলাম, আম্মুকে কিন্তু বলা হয় নাই। তো ভাই বলতেছে দেখ আমি একটু কান্দি না, তোর একটা কথা বলবো, আমি তো গাড়ি দেখে বুঝে ফেলেছি যে আমার আব্বু নাই। তখন আর কি মানে আমার কাঁদতে দেয়নি, বলে যে মা শুনলে মারে কিন্তু বাঁচাতে পারবি না, মা মরে যাবে। তখন আমার সাথে যারা ছিল সাথী ভাই ছোট ভাই বা বন্ধু যারা ছিল তারা আমার ধরে মাঠের দিক নিয়ে গেছে, তখন সেখানে কিছু চিল্লাচিল্লি করে কান্নাকাটি করলাম। এরপর আম্মা কিভাবে যেন বুঝতে পারছে, কয় যে কই তোর আব্বুর গিয়ে আনছে, কয় যে না আনে নাই আনবে। পরে আম্মা কয় যে বারান্দায় দাঁড়াইছে খালামারা বিল্ডিং এর লোকজন সবাই এসে পড়ছে, যা দেখে যে অ্যাম্বুলেন্স। এরপর আম্মা শুনতে পেরে আম্মা ওই সময় অজ্ঞান হয়ে গেছে, বাসে যে আম্মাও শেষ, কিন্তু আল্লাহর এই মহিমা আল্লাহ আমারে বাঁচায় রাখছে। এখন আমার আম্মা আছেন প্রায় বয়স 70-80 মতো হয়ে গেছে। পরে আব্বুকে নিয়ে গেলাম দেশের বাড়িতে, দেশের বাড়িতে নিয়ে আব্বুকে সরকারি ভাবে গাড়ি দিল, ওনাকে বাড়িতে নিয়ে গেলাম। আব্বুর ইচ্ছা ছিল যে ওনার বাপদাদার সম্পত্তির উপর ওনাকে যাতে মাটি দেওয়া হয়, শেষ ইচ্ছাটা। তো আমরাও চেষ্টা করছি, সরকারের পক্ষ থেকে গাড়ি দিচ্ছি, তখন আমরা ওনাকে বাড়িতে নিয়ে ওখানে সবকিছু দাফন কাফন শেষ করলাম। এরপরে ঢাকায় আসি, আসার পরে সরকারি কোয়ার্টারে আসি, কিন্তু আব্বার চাকরি ছিল, থাকা অবস্থায় আব্বু মারা গেছেন।
আচ্ছা, আমার এখানে আরেকটা প্রশ্ন, যে আপনার আম্মু তো হসপিটালে ছিলেন, তো উনি আপনার আব্বুর আগে কি মানে রিলিজ হয়ে গেলেন
হসপিটালে? হ্যাঁ, আব্বু মানে মোটামুটি একটু সুস্থ হওয়ার পরে আম্মুকে আমরা বাসায় নিয়ে আসছি, ডাক্তার বলছে আর রাখার দরকার নেই, বাসায় একটু বিশ্রামে থাকলে চলবে।
মানে আপনার আব্বু তো 5 দিন 5 রাত ছিলেন, আর আপনার আম্মুকে 3 দিনের
মধ্যে, 3 দিনের মধ্যে হয়ে গেছেন,
রিলিজ হয়ে গেলেন।
হ্যাঁ, তো
আপনার সরকারি
সরকারি গাড়ি দেওয়ার পরে সরকারি কোয়ার্টারে ছিলাম। তো আরেকজন লোক আব্বুর কলিগ ছিলেন, ওই আঙ্কেল বললেন যে ভাইয়াকে চাকরি দিয়ে দিবেন। আমার আব্বু অনেক চেষ্টা করছেন সরকারি চাকরি দেওয়ার জন্য, কিন্তু কোনো ওয়ে পান নাই।
মানে চাকরিটা কেন পান নাই, ওনার কি যোগ্যতা ছিল?
যোগ্যতা ছিল, যথেষ্ট যোগ্যতা ছিল, কিন্তু ওই যে মানে কারোর মাধ্যমে যেতে হয় বা মামু ভাইনা ছাড়া কাজ হয় না, কথা আছে না।
তখন কি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, মানে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া কি হয়ে নিবে?
হ্যাঁ, নিয়োগ বিজ্ঞপ্তি ছিল। হ্যাঁ, কিন্তু
পরীক্ষাও দেন?
হ্যাঁ, পরীক্ষাও দেন, পরীক্ষা দেন, সবকিছু আমার ভাই ইয়ে হন, কিন্তু মানে রেজাল্টটা দিতে ছিল না ভাইয়াকে। আমার আব্বু থাকতে এগুলো করে গেছেন, কিন্তু ভাইকে আর ইয়ে নিচ্ছেন আর কি। এরপরে বললেন যে চাকরিতে দেওয়া যাবে, ওকে কত টাকা জানে দিতে হবে, লাখ 2 টাকা দিতে হবে, তখন এত টাকা কোথায় পাবো। তো আব্বু যখন মানে মারা গেছিল তখন আব্বুর কিছু টাকা পেয়েছিলাম ওখান থেকে পেনশনের। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে তখন ওদেরকে কিছু টাকা দেওয়া হয়, দেওয়ার পরে ভাইয়াকে ওরা চাকরি দেয়। দেওয়ার পরে কিন্তু চাকরিটা ওরা ওই যে মাস্টার রুল কি বলে ওইখানে দিয়ে রাখছে, মানে রেগুলার করে না আর কি, অস্থায়ী ভিত্তিতে দিয়ে রাখছে। পরে ভাইয়ার কথা ছিল যে যদি ভাইয়াকে বাসা দেয় তাহলে ভাইয়া মানে চাকরি করবে। তখন মানে লোকজন এসে বুঝতেছে তুমি বাসা ছেড়ে দাও, তোমাকে পরবর্তীতে বাসা করে দেওয়া হবে, তোমার চাকরিটা আগে পারমানেন্ট হোক। তখন ভাইয়ের কথা হইলে এখন যদি বাসা ছেড়ে দিই তাহলে আমি হিসেবে বড়, তাহলে আমার এই ভাই বোন বা আমা এদেরকে নিয়ে কোথায় যাবো? ঠিক আছে, টাকা বাসায় থাকার জন্য কিন্তু ওদেরকে টাকাটা দেওয়া হয়েছে, যে বাসাও করে দিবে চাকরিও করে দিবে, দুটো করে দিবে, কিন্তু ওরা বলে যে না না ছাড়লে হবে না। পরে অনেক ঝামেলা হইলো, হওয়ার পরে ভাইয়া জিদ করে চাকরি ছেড়ে দিছে যে আমি যদি বাসায় থাকতে পারবো না তাহলে আমি চাকরির দরকার নেই, যদি স্থায়ীভাবে হইতো তাও আমি করতাম, আর অস্থায়ীভাবে রাখছে। পরে উনি এখান থেকে চলে আসেন, চলে আসার পরে মানে আমরা বাসা ছেড়ে দিই, বাসা ছেড়ে দিয়ে পরে একটা ভাড়া বাসা নিই, ভাড়া বাসায় থাকতে থাকতে ভাইয়া পরে ভাইয়া মানে টিউশনি করতেন, পাশাপাশি একটা চাকরি করতেন
প্রাইভেট
ফার্মে। হ্যাঁ, তো এইভাবে করে মোটামুটি আলহামদুলিল্লাহ চলতে ছিল আমাদের। পরে আমি এক পর্যায়ে পড়ালেখা শেষ করি মাদ্রাসা লাইন থেকে, শেষ করার পরে চলে আসি ঢাকায়, চট্টগ্রামে আমার শেষ পড়ালেখা হয় আরবি বিশ্ববিদ্যালয়ে।
মানে কামরাঙ্গি চর থেকে আপনি তখন?
হ্যাঁ, কামরাঙ্গি চর থেকে আমাদের শেষ হয়ে গেছে, তখন আমাকে আবার চট্টগ্রাম পাঠানো হয়েছে। ওখানে আমি 2 বছরে শেষ করে এরপরে ঢাকায় চলে আসি, তখন আমাদেরকে পাগড়ি দেওয়া হয়। ঢাকায় আসার পরে পড়ালেখা শেষ, তো শেষ করার পরে তখন টিউশনি করলাম বেশ কিছুদিন। টিউশনি করার পরে টিউশন ভালোই করতেছিলাম, এর ভিতরে মাথায় ইয়ে ঢুকলো, তখন কিন্তু আমি পাঞ্জাবি পায়জামা করতাম, এখন সেটা রাখতে পারি না কি জন্য সেটা বলতেছি। তো মানে ওই টিউশনি করা অবস্থায় একজন সাথে রিলেশন হয় ফোনে, আমি তাকে দেখিনি। তো সেটা হয়েছিল যে ঢাকার মধ্যে একজন মেয়ে আমার এক সময় নামাজ পড়তে যায় একটা মসজিদে, তখন আমার মানি ব্যাগ থেকে আমার ওখানে সিম রাখা ছিল, ওইটা হারিয়ে যায়। তো এটা আবার ওর ভাই পায়ে ওর বোনকে দেয়। তো সেটা আমি জানতাম না, আমি তো অনেক খোঁজাখুঁজি করছি পাইনি, পরে মাঝে মধ্যে ট্রাই করতাম খোলা আছে কিনা নাম্বারটা, কে পাইলো রিকোয়েস্ট করবো যে, তখন তো সিমের মোটামুটি একটু হ্যাঁ বা নাম্বারটাও সুন্দর ছিল। তো এই জন্য যে
সময়টা কত সাল ছিল সেটা?
সেটা 2000 হবে মনে হয়।
আচ্ছা, ওকে।
তো মানে আমার ইচ্ছে ছিল যে মানে আমার সিমটা আমি যে কোনো কিছু দিন হয় ওখান থেকে সিমটা নিব। তো ফোন দিতাম মাঝে মধ্যে, দেখি যে রিসিভ হয়, কথা হয় না। তো একসময় হ্যালো করে কথা বলে, তো আমি দেখি যে একজন মেয়ে, মেয়ে হওয়ার পরে তখন আমি বললাম যে সিমটা তো আমার, এটা আপনি কোথায় পাইছেন? বলে যে এটা আমার ভাইয়ের দোকান আছে, ওখান থেকে আমাকে দিচ্ছে। আমি কি বলেন, এটা তো আমার নামে রেজিস্ট্রেশন করা, আপনি কিভাবে পেলেন? পরে বলে যে আমি বলি যে কোন জায়গায়, বলে যে এটা গুলশান। আমি বলি যে গুলশান চলে গেছে এটা? আমি ভাবলাম, আমি বলি যে মিথ্যা কথা বললেন না, এটা আমার সিম, হ্যাঁ আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে আরেকটা সিম কিনে দিই, আপনি আমাকে এটা দিয়ে দেন। বলে যে না, এটা দেওয়া যাবে না, এই কথা বলে রেখে দিল। এরপরে মাঝে মধ্যে ট্রাই করতাম, অনেক রিকোয়েস্ট করতাম, এস এম এস পাঠাতাম, কথা দিত না। পরে একসময় আমাকে ওই নম্বর থেকে মিস কল দেয়। দেওয়ার পরে তখন আমি ব্যাক করি, ব্যাক করে আমার কথা বলি যে আমার সিমটা পাইতে হবে যত কিছু বিনিময় হোক, মানে ওনার সাথে একটু ভালো ব্যবহার করে কথা বলে। তো এক পর্যায়ে মানে কথা বলতে বলতে এমন অবস্থা হয়েছে, উনি আমাকে বলছেন যে হ্যাঁ আপনাকে আমি সিমটা দিব, সমস্যা নেই। তো এভাবে করে ওনার সাথে মাঝে মধ্যে কথা হয়তো এটা এক পর্যায়ে উনি আমাকে বলতেছেন যে আচ্ছা আপনাকে সিমটা দিব, সমস্যা নেই, আপনি কোথায় থাকেন, গিয়ে আসবে। তারপরে ডিটেলস বললাম আমার, আমি এই করি, এই হয়েছে। পরে উনি বললেন, ও বললো যে আচ্ছা আপনার সাথে আমি ফ্রেন্ডশিপ করতে চাই। পরে আমি বললাম যে আপনি কি করেন? বলে যে আমি ইন্টার পড়তেছি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে উনি পড়তেছে আর কি। পরে জিজ্ঞেস করলাম আপনার মানে কি আসবে বিষয়ে, মানে ডিটেলস জিজ্ঞেস করলাম ফ্যামিলি সম্পর্কে। পরে বললো যে আমাদের অমুক জায়গায় পাঁচতলা বাড়ি আছে, আমরা এই সেই। তো আমি শুনে পরে ওনাকে বললাম, দেখেন আপনার সাথে আমার ফ্রেন্ডশিপ করা সম্ভব না। বলে কেন? আমি বলি যে না, কারণ আপনারা এক জায়গায়, আমি হচ্ছি অন্য লাইন, আমি মাদ্রাসা লাইন পড়া করছি বা ইয়ে। বললে কি হয়েছে, আপনি তো মানুষ। হ্যাঁ, আমি বলি যে না, তারপর আপনারা আমার থেকে অনেক মানে হাই। আমি
মানে উনি আপনার সাথে ফ্রেন্ডশিপ কেন করতে গেলেন? কারণ
মানে আমার ভয়েস নাকি মানে খুব পছন্দ হয়েছে, হ্যাঁ আমার সাথে জন্য উনি ফ্রেন্ডশিপ করবেনি। হ্যাঁ, পরে উনি ডিটেলস বলে, উনি আগে রিলেশন ছিল এক ছেলের সাথে, ওই ছেলে ওনাকে উনি বললেন আর কি, ঠিক আছে। তো আমি মানে এক পর্যায়ে রাজি হই না, আমি বলি যে অসম্ভব। যখন ওর টোটাল বায়োডাটা পাইলাম তখন বলি যে না, এর সাথে সম্ভব না, কারণ আমি কি ও কি, অনেক হাই আমার থেকে, দেখা গেছে একসময় একটা ইয়ে হবেই, বেগত ঘটবে। পরে মানে এক পর্যায়ে মানে কথা বলতে বলতে দুজন একটা ই হয়ে গেছে আর কি। তো মানে ও বলে যে না, আমার সাথে ফ্রেন্ডশিপ করতেই হবে। আমি বলি যে না করলে, বলে যে না করলে আমি কিন্তু একটা কিছু কইরা ফেলবো। তখন আমি এবার ভয় পেতাম যে আই হাই কি জানি হয়, কখনো প্রেম করি নাই তো, প্রথম প্রেম। তো বলি যে ঠিক আছে, আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করবো, সমস্যা নেই। পরে বলে যে আপনি আমার সাথে দেখা করেন। আমি বলি যে দেখা করবো। বলে যে হ্যাঁ। পরে ওদের বাসার সামনে গেলাম, তাদের ছেলে ছিল।
তখনও কি আপনি সিমটা নেন নাই?
না, তখনও নেই, দেয়নি। তখন আমাকে বললো যে আমার সাথে ওর সাথে দেখা করবো, তারপরে দিবে। তো মানে এমন 2-3 মাস চলতে থাকে কথাবার্তা, মানে আমাকে আজ না কাল কাল না বসে ঘুরাচ্ছে। কিন্তু একবার যে দুজন প্রতি দুজন আমি উইক হয়ে পড়ি, কিন্তু ও হয়েছে কিনা সেটা আমি বুঝতে পারিনি। কিন্তু আমি ওর কথা থেকে মনে হয়েছে যে ও আমাকে ভালোবাসে, আমি যেমন ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে। একবার যাই, ও আমাকে অফার করছে ভালোবাসার, আমিও ওকে অফার করি। তো মানে যথেষ্ট কথাবার্তা হইতো দুজনের, রমজান মাস ছিল, সারা রাত কথা বলতাম, সকালবেলা সেই রিকায় ফজর নামাজ পড়ে পড়ে ঘুমাতে যেতাম। দুজনেই সেম ছিল। আবার আমি টিউশনি তো করতাম, টিউশনি করে তখন আমি ভালোই স্যালারি পেতাম, টিউশনি করে মোটামুটি যা আসতো ওইটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালোই চলতাম, মাকে দিতাম, মার হাতে নিতাম। যে প্রথমে যখন টিউশনি করে বেতনগুলো পাই তখন আমি মার হাতে দিই যে মা এই নাও এইটাগুলো পাইছি, তো ওখান থেকে মা আমাকে কিছু দিত, ওইটা দিয়ে আমি খরচ করতাম চলতাম। পরে এক পর্যায়ে ওই মেয়ে আমার সাথে রিলেশন ব্রেক আপ করে দেয়, মানে ওর প্রতি আমি যথেষ্ট উপ হয়ে গেছি যা বলার মতো না, মানে ওরা ছাড়া আমি বাঁচবই না এমন একটা অবস্থা হয়ে গেছে। তো মাঝে মধ্যে ওর বাসার সামনে যাইতাম, যাই নিচে দাঁড়া থাকতাম, ওর সাথে কিন্তু কখনো ওই যে ঘুরা বা এটা হয় নাই, কিন্তু আমি কিন্তু বুঝতে পারি না ও যে আমার সাথে টাইম পাস করতেছে। পরে ওর সাথে আমি অনেক বলি যে আসো নিচে আসো, কথা বলি, বলে যে না নিচে আসা যাবে না, অনেক রকম বাহানা মানাইতো। আমি বুঝতে পারতাম না, আমি যে সাহেব একটা মেয়ে মানুষ নাও বাইরে হইতে পারে, ঘর থেকে গার্জিয়ান থাকতে পারে নাও দিতে পারে, তখন তো একটু অন্যরকম ছিল। পরে এক পর্যায়ে তার ফোন বন্ধ, কি হলো এরপর ওর বড় ভাই ধরছে সুমন।
এরকম কথা কতদিন হলো আপনাদের সঙ্গে?
এই তো প্রায় বছর খানিক।
আচ্ছা, তো এর মধ্যে কি দেখা হলো?
দেখা হয়েছে, বেশ কয়েকবার দেখা হয়েছে, কিন্তু কখনো ঘোরাঘুরি হয়নি। বা
মানে কতক্ষণের জন্য? পাঁচ মিনিট,
দশ মিনিট? বুঝতে পারিনি, মানে এখন বুঝতেছি যে আসলে অভিনয় ছিল। পরে ওর বড় ভাই আমাকে বললো, আবির দেখো তুমি শুধু শুধু সময় নষ্ট করো না, তোমাদের ও এর আগে কিন্তু আমার সাথে সুমনের সাথে একবার কথা হয়েছিল, তখন সুমন বলছিল তোমাদের সাথে কি সম্পর্ক, তো আমার ও শিখাই দিছে বলবা যে এটা এটা আমরা ফ্রেন্ড। আমি বলছি যে আমরা ফ্রেন্ড হই,
মানে ওই সিমি আপনার সিমি?
হ্যাঁ হ্যাঁ আমার সিমি। পরে বলে যে ফ্রেন্ড হই, আমি বলি যে ভাই মানে ঠিক আছে ফ্রেন্ড কথা কো। পরবর্তীতে কিছুদিন মানে যখন এক বছর পুরা হয়,
আপনাকে প্রশ্ন করে নাই কিসের ফ্রেন্ড আপনি, মানে কলেজ ফ্রেন্ড কিনা? মানে উনি তো আসলে যেহেতু একটা মহিলা কলেজে পড়তেন, তো আপনার তো কলেজ ফ্রেন্ড হওয়ার প্রশ্নই আসে না। তো এরবারে আসলে কিসের ফ্রেন্ড?
মানে এমনি মোবাইলে কথা বলতাম আমরা,
মানে মোবাইল ফ্রেন্ড?
মোবাইল ফ্রেন্ড।
আচ্ছা, মানে ফোনও ফ্রেন্ড?
হ্যাঁ, ফোন ফ্রেন্ড।
তো এটা একটা অন্যরকম প্রশ্ন না, যে একটা একজন ভাই উনি আপনাকে জিজ্ঞেস করলেন যে উনি ফোনও ফ্রেন্ড হয়ে গেলেন আপনি, আর উনি ব্যাপারটা মেনে নিলেন, এটা কেমন হয়ে গেল ব্যাপারটা?
অ্যাকচুয়ালি কি আমি মানে তাদের ইয়েটা বুঝতে পারি না, হয়তো তাদের সাজানো ছিল।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, ভাই বোন কিন্তু আবার খুবই ফ্রি।
আচ্ছা,
হয়তো ওদের দুজনে সাজানো ছিল যে আমাকে এভাবে করে প্রশ্ন করবে।
ওকে।
পরবর্তীতে একদিন মোবাইল অফ দেখি, তখন সুমন আমি কল দিতেছি, ওর ভাইয়ের নাম্বারটা আবার ছিল, ভাইয়ের নাম্বার থেকে মাঝে মধ্যে মিস কল দিত। তো ভাইয়ের নাম্বারে ফোন দিছি, ধরছো? ধরে না, ধরে না, পরে ধরছে। আমি তো কান্নাকাটি, খাওয়া দাওয়া বন্ধ, আবার দুজনে একসাথে খাইতাম, ও খাইতে বসতো আমি খাইতে বসতাম, এখন কি হবে? ও যখন খাইতে বসতো তখন আমার বলতো যে আমি খাইতে বসছি তুমি বসো, এভাবে করে মানে সবকিছু মানে অন্যরকম ছিল আর কি। তো তখন খাওয়ার সময়
আদর আপ্যায়নটা অনেক বেশি ছিল, যে তুমি খাইতে বসলে আমি খেতে যাব, বা আপনার প্রতি শাসন অনেক বেশি ছিল আর কি।
হ্যাঁ হ্যাঁ। তো আস্তে আস্তে আমার গেট আপটাও চেঞ্জ করতে লাগলো, বলে যে তুমি এভাবে থাকলে হবে না, হ্যাঁ একটা কিছু করতে হবে, ব্যবসা করো, টিউশনি করে কি হবে। তো আমিও চেষ্টা করতাম যে আসলে একটা কিছু করা দরকার, টিউশনি দিতে শুধু হয়তো হবে না, একটা জব টব করতে হবে। তো আমি বলছি যে ওকে আমি জব না হোক ছোটখাটো একটা ব্যবসা হয় আমি শুরু করবো যেভাবে হোক, ঠিক আছে। তো এর মধ্যে মানে ও যখন বুঝতে পারলো যে আসলে আমি শেষ, ওর প্রতি ফিদা, তখন ও কি করলো মোবাইলটা অফ করে দিল। তখন আমি ফোন দিচ্ছি, খাওয়ার সময় এসে ধরে না, আমার তো মাথা নষ্ট, আমার তো এইদিকে হতাশ হয়ে গেছে। পরবর্তীতে আমি ওই যে টিউশনি যেখানে করাই ওখানে এক জায়গায় পড়াইতে যাই না, সবাই ফোন দিচ্ছে কি ব্যাপার ভাই আপনি আসেন না কেন। হ্যাঁ, মানে বলতাম যে আসেন, মানে সমস্যা আছি। এভাবে করে সারা রাত ট্রাই করলাম। এক সময় রাত্রে দুইটার সময় ওই ভাই ফোন ধরলো, ধরে বলতেছে কে আবির? আমি বলি জি। আমি বলি ভাই ও কোথায়, রুমি কোথায়? বলো যে সমস্যা তো হয়ে গেছে, তোমরা কিন্তু আমার আগেই বলো না, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছিলাম তোমাদের রিলেশনটা কি, তোমরা বলছিলে যে ফ্রেন্ডশিপ, এখন এটা ভাইয়া জেনে ফেলছে, আর কোনো মতে সম্ভব না, তুমি রুমিকে ভুলে যাও। হ্যাঁ, ওকে ভুলে যাও, যা হয়েছে এখানে ইয়ে করো, সম্ভব না, কারণ আবার ওর আব্বু ছিল না, আম্মু ছিল না, বড় ভাইয়ের কাছে মানুষ এসে। তো ওর এতটাই ভালোবেসে ফেলছিলাম যে
বড় ভাইয়ের কাছে মানে মানুষ মানে যেই বড় ভাইকে আপনি ফোন দিলেন,
তারও বড় ভাই ছিল, তারা দুই ভাই দুই বোন, ও হচ্ছে ছোট আর কি সবার। তো আমি চিন্তা করলাম যে আসলে যদি ওরা ভালোবাসি, বলে যে তুমি কি আসলে রুমিরে ভালোবাসো? আমি বলি জি ভাইয়া। তুমি যদি ওরা সত্যিকার ভালোবেসে থাকো তাহলে আর কল দিও না, ওরও কিন্তু সমস্যা হবে, ওর ভাইয়া আমাদের বড় ভাইয়া ওকে খুব টর্চার করবে। তাই আমি এই ভাইবে আরো মানে কল দিতাম না, যে আমার জন্য কি জন্য শুধু শুধু মার খাবে, কষ্ট হবে, ওর বাবা নাই, ভাইদের কাছে আছে, ভাইদের কাছে বড় হয়েছে, ও ভালো থাক। তারপর মাঝে মধ্যে সুমনকে কল দিতাম, ভাইয়া কি খবর, বলে যে ও কথা বলতে পারবে না। এইভাবে করে অনেকদিন যেতে যেতে তখন আস্তে আস্তে আমি শেষ, মানে আমি আমার টিউশন গেল, কিভাবে গেল, তখন আমি এক পর্যায়ে নেশার দিকে ঢুকে গেলাম। বিভিন্ন রকম নেশা করতাম, পায়ে স্যান্ডেল থাকতো না, মানে অন্যরকম একটা মানে আজীব ধরনের একটা মানুষ হয়ে গেছে আর কি। মানে প্রথম প্রেম
পায়ে স্যান্ডেল কেন থাকতো না,
যখন নেশা করতাম তখন আমার সেন্স থাকতো না, লাইফে ফার্স্ট সিগারেট খাইতাম না আমি, যখন বেশি টেনশন হইতো তখন পাঁচটা ছয়টা গুলি ফ্যাকসাতে নিয়ে একবারে খেয়ে ফেলতাম, খেয়ে মাথা চক্কর দিত, শুয়ে থাকতাম ছাদে।
সিগারেটটা খাইলে কি আসলে কিছু হয় নাকি শুধু খাওয়ার জন্য খাওয়া?
না না না, তো মানে
নাকি কনসেন্ট্রেশন অন্যদিকে নেওয়া,
আমি কনসেন্ট্রেশন অন্যদিকে নেওয়ার জন্য, কিন্তু আমি তখন তো বুঝতাম না, দেখি যে সবাই সিগারেট খায়, কিন্তু যখন খাইতাম তখন আমার মাথা চক্কর দিত, তখন আমি শুয়ে থাকতাম ছাদের উপরে, যখন একটু রিল্যাক্স হইতাম তখন নিচে নেমে আসতাম। এরপরে আস্তে আস্তে ট্যাবলেট, এরপরে কি গাঁজা, এগুলোর দিকে আস্তে আস্তে আমি কি যে
ট্যাবলেট মানে কিসের ট্যাবলেট, ভিটামিন ট্যাবলেট?
না না না, ঘুমের ট্যাবলেট ছিল।
আচ্ছা,
ওগুলা আমি তো যাইতাম না, লজ্জা লাগতো, দোকানে গেলে মানুষ বলবে এই ছেলে এত ভালো ছেলে, এই ট্যাবলেট কিনতে আসছে কার জন্য। তো এইসব কথা চিন্তা করে মানে আশপাশে কিছু লোকজন থাকতো, বন্ধু ছিল বা ছোট ভাই ছিল, ওদেরকে পাঠাইতাম, যাতে নিয়ে নিয়ে আসতো, খাইতাম একসাথে অনেকগুলো খাই।
ওই বন্ধুরা যে যেত তাদেরকে কোশ্চেন করতো না, আপনাকে কোশ্চেন করে না?
তারা তো মানে মানে তাদেরকে সবাই চিনে, এলাকাতে সবসময় ছিল, আমি তো মানে ছিলাম একরকম, ওরা মানে জেনারেল লাইনে ছিল, আমি ছিলাম
মানে ওদের কাছে ব্যাপারটা স্বাভাবিক ছিল, ওরা নিতেই পারে, মানে ওরা কি অলরেডি ওই ওই লাইনে চলে গেছে নাকি?
না না, ওরা চলে যায়নি, দুই একজন আর কি।
আচ্ছা,
হ্যাঁ, দুই একজন ছিল। তো আমি মানে অনেকটা বরবাদ হয়ে গেছি, একবারে মানে টিউশন শেষ আমার।
ট্যাবলেটগুলো কি নাম বলতে পারবেন?
না, নাম তো ঠিক সর নেই।
আচ্ছা, ঘুমের ট্যাবলেট,
হ্যাঁ, ঘুমের ট্যাবলেট গুলা ইফাম ইফাম, এরপরে এলদলম নাকি।
ওকে ওকে, হ্যাঁ,
পরে ওগুলো খাইতে খাইতে মানে এক পর্যায়ে একবারে শেষ, খাওয়াও নাই, ও কি করতেছে ওর সাথে একটু কথা বলতে পারলে শান্তি পাইতাম, মানে ঘুম হইতো না, সারা রাত বসে বসে কান্না করতাম। অনেক সময় আম্মাও বুঝছে, ভাইয়াও বুঝছে। পরে এক সময় আম্মা বলে যে কি হয়েছে তোর, পরে বললাম যে মা এই ব্যাপার। পরে আব্বু তখন ভাইয়ারে জানাইলো, ভাইয়া বললো যে ঠিক আছে তাহলে বিয়ের ইয়ে করো, কিন্তু ভাইয়া এত কিছু জানে না যে ওরা এই
মানে একটু হাই সোসাইটির।
তো পরে আমি বললাম যে না, সম্ভব না, থাক, ওর ফ্যামিলি জানলে ওর সমস্যা হবে, থাক, দরকার নেই, ফোন দেওয়ার বা যাওয়ার কোনো দরকার নেই। বলে যে তুই তো এমনি শেষ হয়ে যাবি। আমি বলি যে কিছু হবে না, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। পরে কান্নাকাটি করতাম, খাইতাম না, ঘুমাইতাম না, এদিক ঘুরতাম সেদিক ঘুরতাম, মানে বাসা বুঝলে আমার কিছুই ছিল না, আমি মনে হয় যা যাবর হয়ে গেছে। মানে আশপাশের লোকজন দেখে খুব আফসোস করতো যে এই ছেলেটা এমন হয়ে গেলো, এত ভালো ছিল, পাচক তো নামাজ পড়তো বা ছেলেদের মেয়েদেরকে পড়াইতো, ও তো এলাকার মধ্যে খুব ভালো একটা ছেলে ছিল। মাঝে মধ্যে বড় ভাইরা দেখতো যে বসে আছে এক জায়গায়, পায়ে নৌক উঠে গেছে, তখন আমাকে যে চটপটি বিক্রি করতো ওখান থেকে নিয়ে টক খাওয়াইতো, ইয়ে করতো।
টকটা
কেন খাওয়াইতো? ওরা বুঝতে পারতো যে আমি, মানে কথাবার্তা সব চেঞ্জ হয়ে গেছে। তো পরে একটা ছোট ভাই ছিল, ও আমাকে মানে ওইদিক থেকে মানে অনেকে মজা নিত আমাকে দেখে, যে আমি হাঁটতেছি, ঘুরতেছি, ফিরতেছি। এরপর আরো কিছু কিছু ছেলে ছিল, ওরাও আমাকে আরো ইয়ে করে দিত, মানে সুযোগ করে দিত মানে উল্টাপাল্টা করার জন্য। পরে উঠতে
মানে এটা দেখে তারা মজা পাইত।
জি, পরে আমার একটা ছোট ভাই ছিল, ও আমারে বললো যে ভাই তোর এই অবস্থা কেন, মানে ও জানতো কিন্তু অতটা ইয়ে করতো না। পরে একসময় ও আমার বলে যে তুই আমার সাথে আয়, মানে ছোট ভাই, তারপরে মানে একসাথে চলতাম হিসেবে তুই করা, কিন্তু ভাইয়া বলতো, বলে যে তুই আমার সাথে আয়, আমার সাথে থাকবি সবসময়। তা ও অনেক কিছু শেয়ার করতাম, ইয়ে করতাম, আগে সবার সাথে সবকিছু শেয়ার করতাম। পরবর্তীতে ওর সাথে থাকতে থাকতে পরে আমি মোটামুটি একটু সুস্থ হই, ও আমার অনেকটা ট্যাগল করে, সকাল থেকে নিয়ে একবারে রাত পর্যন্ত অনেকটা ট্যাগল করে। করে পরে বাসায় যাই ঠিক মতো, আবার মোটামুটি ঠিক হইতে চেষ্টা করি, এবং মাঝে মধ্যে ওর বাসার সামনে যে দাঁড়া থাকি, কিন্তু ওরা ফোন দিই না, ভয়ে ওর যদি মারে, ওর যদি ক্ষতি হয় আমার জন্য, সেজন্য ফোন দিতাম না, যে দাঁড়া থাকতাম একটু ওকে দেখি কিনা, দেখতাম না কখনো। এরপর আবার এক সময় ওর ভাই ফোন দিল, তুমি আমাদের বাসার সামনে নাকি আসো, কখনো আসবে না, ভাইয়া দেখলে কিন্তু তোমার খবর আছে, তোমার তো কিন্তু সুমির ওই রুমির সমস্যা হবে, তা ওর সমস্যা হবে, তাইলে তো যাওয়া যাবে না। যাইতাম না, যাওয়া বন্ধ করে দিলাম। পরে চাকরি করতে থাকি ওই ছোট ভাইয়ের সাথে একটা অফিসে, ওখানে চাকরি করতে করতে মনে করেন তখন আস্তে আস্তে আমার গেট আপ চেঞ্জ হইতে থাকে, পনেরোই পেয়েছিলাম সবকিছু ছেড়ে, তখন আমি আবার ওই আগের ক্লাস সিক্স সেভেনে যেই প্যান্ট শার্ট পরতাম ওগুলোর মধ্যে চলে আসছি। পরে চাকরি করতে করতে পরবর্তীতে আমরা পাটনারে যে কোনো ছোটোখাটো একটা ব্যবসা শুরু করি। শুরু করার পরে ব্যবসাটা ভালোই চলতেছিল, তো এর মধ্যে মানে তখন একটু উগ্র মেজাজে হয়ে গেছিলাম, কেউ কথা ভালো লাগতো না, কেউ যদি উল্টাপাল্টা কথা কয় মার ধর, কারে মারবো কারে ধরবো, এই সমস্ত চিন্তা ছিল। তো এর মধ্যে আমার কলোনিতে যেই ছোট ভাইটা ছিল যে আমার চাকরিতে নিয়ে আসছে, ওর আব্বুর সাথে আবার আরেকজন আমারই ফ্রেন্ড খারাপ ব্যবহার করছে, যে কোনো ব্যাপারে বকাবকি করছে, তখন সেটা শুনে আমার মেজাজ গরম হয়ে গেছে। আয়সা পরে কি করলাম যে মামার এই গালা বকা দিছে, চল দুজন দুজনেই যা মনে করেন দোকান থেকে ছুরি নিলাম, ছুরি নিয়ে ইচ্ছা মতো মনে করেন জোর ইয়ে করলাম, পার দিলাম কপালে, ইয়েতে দেওয়ার পরে লাইফে ফার্স্ট মারামারি, তখন মাথা গরম, প্রেমে ছাঁকা খাইছি। এরপরে যখন ওকে কোপাই, এরপরে আমাদের এলাকায় কমিশনার ছিল, ওইখানে চলে গেছে দৌড়ে, যাওয়ার পর কমিশনার মানে মিথ্যা কথা বলছে যে আমাদেরকে মারতে আসছে, এরপর আমরা মারছি। তো আমরা চলে গেছি, চলে যাওয়ার পরে এখান দিয়ে মামলা হইলো, ইয়ে হইলো, এইভাবে ঘুরে ওইটা আমার লাইফে প্রথম মামলা। এরপরে এইভাবে ঘুরে ওই মামলায় হাজিরা দিই বা যাই যাই হোক, জামিন নিছি, জামিন নেওয়ার পরে এর মধ্যে তখনও মানুষকে খুব বিশ্বাস করতাম, এই যে এত বড় একটা ধোকা খেয়েছে একটা মেয়ে থেকে, তারপরও সবাইকে বিশ্বাস করতাম, সব ছেলেদের বন্ধু বান্ধব ভাই বাদার যে যেভাবে বলতো, যার কোনো যে কোনো সমস্যা হয়েছে, ভাই আমার এই সমস্যা হয়েছে চল যাই আগে মায়ের তারপরে কথা, তো যাইতাম মারতাম ইয়ে করতাম। তো একবার হয়েছে কি, এক ছোট ভাই ও বলে যে চলো ভাই এক আদমরে ধরবো, আমার এক আত্মীয় টাকা পায়, চল যাই। পরে গেলাম মতিঝিল,
আদম মানে
মানে ও মেন পরে ব্যবসা করে আর কি, বিদেশে লোক পাঠায়
মানে ওদেরকে আদম বলে,
হ্যাঁ টাকা পাবে। তো আমি বলি যে ঠিক আছে চল, টাকা যেহেতু পাবি চল। গেলাম সবাই দশ বিশ জন গেলাম, যাওয়ার পরে
মানে কেন সে টাকাটা পাবে, কেন
টাকাটা পাবে, বিদেশ যাওয়ার কথা বললে টাকাটা নিয়েছে আমাকে, এইভাবে বলছে আর কি।
আচ্ছা মানে ওই ছেলেটাই বিদেশ যেতে যাচ্ছিল?
হ্যাঁ হ্যাঁ, এইভাবে বলছে
কিন্তু পরে নেয় না বিদেশে, এই জন্য টাকাটা,
হ্যাঁ এই জন্য টাকাটা। পরে আমি তো জানতাম না, পরে গেলাম, যাওয়ার পরে কেউ মারতেছে না, লোকটা আসতেছে আমি দেখতেছি, অফিসে ধরবে না, হ্যাঁ ওকে অফিসের নিচে ধরবে। আমি টাকা যেহেতু পাইবো অফিসে চলো, অফিসে যাওয়ার কথা কই না, নিচে আসুক। নিচে আসতে আমি দেখি যে লোকটা গাড়ি দুটো চলে যেতেছে, কেউ কিছু বলে না। পরে কি করলাম আমি, আমি বলি যে কোনটা, কয় যে এই যে ভাই এটা, দিলাম কষা চর, গাড়ি থেকে আর উঠতে দিলাম না, এক লাথি মারলাম। এরপরে সবাই মাস শুরু করলো, শুরু করার পরে ইচ্ছা মতো মারতেছি, সবাই এর মধ্যে হই হই শুরু হলো, সবাই পালাই গেল। পালাই যাওয়ার পরে
মানে এই যে মারামারি, এটা কি খালি হাতেই?
খালি হাতেই।
ওকে,
খালি হাতেই।
আপনারা কতজন ছিলেন?
আমরা বিশ পঁচিশ জন ছিলাম।
আর উনি মাত্র একা?
উনি একা এবং ওনার আশপাশে চার পাঁচজন ছিল।
আচ্ছা, ওনার আশপাশে চারজন ওরা কোথায় গেল?
ওরা ছিল, ওরা দূরে দাঁড়ায় ছিল। প্রথমে যখন ইচ্ছে মতো মারা হয় তখন ও নিচে পড়ে যায়, ফুটপাতে পড়ে যায়, ওরা তো বুঝতে পারে না যে কি হয়েছে। যখন ওই আশপাশের লোকজন হই হই শুরু করছে, আমার সাথে যারা ছিল সব পালাইছে, কিন্তু আমি মারতেছি, জিদ মাথায় কাজ করতেছে, সবাই জিদ একসাথে। বললাম না যে তো ছেঁকাটা খাওয়া পরে মানে মেন্টালিটি অন্যরকম হয়ে গেছে।
মানে আপনি কি তখন অলরেডি শিওর যে আপনি আসলে আপনি আপনার সঙ্গে রিলেশন অলরেডি কাট আপ করে দিয়েছি মেয়েটা?
না, তখন আমি শিওর ছিলাম না, আমি আমার আশা ছিল যে ওর সাথে একসময় কথা হবে।
আচ্ছা, মানে তখন পর্যন্ত আপনি শিওর হন নাই?
না, শিওর হইনি,
কিন্তু যোগাযোগ হচ্ছে না এই জন্য আপনি কিছুটা ডিসপারেট।
কিন্তু সবসময় প্রায় সময় কান্নাকাটি করতাম, মন খারাপ হইতো ওদের বাসা মানে অনেক দূরে, ওদের বাসা থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু কোনো ইয়ে পাইতাম না। পরে যখন মারতে ছিলাম সবাই চলে গেল, এরপরে লাস্টে আমি ছিলাম, এক ছোট আমাকে ধাক্কা দিয়ে পাঠাই দিল। তখন আমার চুল বড় ছিল, অনেক বড় বড়, তো সবাই চলে গেছে, আমি আগে ছিলাম। আমি যখন দৌড়ে যাচ্ছি তখন আমাকে লোকজন এসে ধরে ফেললো, ধরে তারপরে ইচ্ছা মতো টর্চার করলো। টর্চার করার পরে
কোন লোকজন ধরলো আপনাকে?
ওই যে লোকটাকে মারা হয়েছে, যে আদমটাকে,
ওনার পাশের কিছু লোক,
পাশের কিছু লোক
যারা চার পাঁচজন ছিলেন, ওরা আপনাকে উল্টা ধরলো?
হ্যাঁ, দেখলো যে আমার সাথে সবাই চলে গেছে, আমি একা।
মানে ওরা চলে গেল কেন আপনার সাথে? ওরা
মানে ওরা ভয় পেয়ে গেছে হয়তো, ওরা হই হই শুই না, হয়তো ভাবছে যে এখানে অনেক লোকজন এসে পড়ছে, কিন্তু আমি এটা ভাবি না, ভাবছি যেহেতু আমরা এতজন আসছি যাওয়ার কথা
না,
কিছু হবে না। তখন আমাদের একটা ইয়ে ছিল যে সবাই একসাথে থাকতাম, মানে যে কোনো জায়গায় যাইতাম সবাই একসাথে যাইতাম, দশজনই কিন্তু আমরা কাফি ছিলাম। যে কোনো মানে ছোটখাটো বিষয় নিয়ে গেঞ্জাম লাগলো, ওই যে কোনো এক বন্ধু ফোন দিয়েছে সবাই চলে যেতাম, মানে একটা কথা ছিল
গ্যাংস্টার।
হ্যাঁ, তো পরবর্তীতে ব্যবসা কিন্তু চলতেছে টুকিটাকি করে, মোটামুটি একটা সবই টুকিটাকি পুঁজি দিয়ে ব্যবসাটা চালু।
কয়েকজন বন্ধু মিলে আপনারা একটা পুঁজি দিয়ে একটা বিজনেস করলেন? ওকে,
তো পুঁজি অল্প দিয়ে ব্যবসাটা মোটামুটি চালু করলাম আলহামদুলিল্লাহ। মানে ওই ব্যবসা তো কিন্তু আবার সময় দিই, মানে কাস্টমারদেরকে যাওয়া, কাস্টমারদেরকে ম্যানেজ করা, নিয়মিত সবাই সব পাচ্ছে কিনা। পরবর্তীতে আমাকে যখন ধরে নিয়ে যায়, তো আমি কিন্তু জানি না, এই যে আমি কিন্তু জানি এই লোকটা আদম, তো আমার ধৈর্য জিজ্ঞেস করতেছে মার্সুস কেন, আমি মার্সি কেন, মানে আমি এই লোক আদম, আদমের কাছে টাকা হবে, আদমরে মারবো নাকি ভালো মানুষের মারবো? পরে তো মানে বলে যে তুই জানো শোনারে চিনো, আমি যে না। পরে তো ইচ্ছা মতো দিল আমার গণদোলাই দিয়া, এর ভিতরে আবার ওরা পুলিশ পাঠাই দিছে আমার লোকে যারা ছিল, হ্যাঁ ওরা আবার দলের বড় ভাই ছিল কয়েকজন, তো ওনারা পুলিশ পাঠাই দিছে। দেওয়ার পরে আমাকে তখন ওখান থেকে নিয়ে আসছে, নিয়ে এসে তখন আমারে পুলিশে নিয়ে এসে আমাকে মামলা দিয়ে জেল হাজতে পাঠাই দিল।
পুলিশটা কি মানে কারা খবর দিল পুলিশে?
পুলিশকে খবর দিল যে আমাদের যে দলীয় বড় ভাইরা ছিল তারা পাঠিয়েছে, যাতে আমাকে ওই যে কারণ
যাতে বেশি না মারে,
যাতে বেশি না মারতে পারে, হ্যাঁ তো আমাকে ওখান থেকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসে।
আপনার বড় ভাইরা জানলো কি হবে? আপনারা তো গেলেন মাত্র 10-15 জন।
না, আমরা 20 জন গেছি, এর মধ্যে আমাদের বড় ভাইরাও ছিল।
আচ্ছা, বড় ভাইরাও ছিল?
হ্যাঁ বড় ভাইরাও ছিল, ওনারা আবার দলের ইয়েতে ছিল, দলের নাম বলবো না। তো ওইখানে থানা থেকে ওনারা পুলিশ পাঠা দেয়। দেওয়ার পরে
মানে তাহলে তো এর মধ্যে মানে মোটামুটি অনেক সময়, এত এত সময় আপনাকে ওখানে ওরা মারধর করে?
হ্যাঁ, আমাকে উপর উঠায় ফেলছে, ওদের অফিসে নিয়ে গেছে, নিচ থেকে উপর উঠায় তারপরে তালা মেরে ডাকাত ডাকাত করে মার দিয়েছে। তখন তো আমি তো অবাক দিই, কি রে ডাকাত বলে এই লোকের এই অফিস, এটা তো আদম অফিস না? তখন আমি মনে মনে ইয়ে করতেছি আর কি। তো তখন আমি জানতাম না যে এই লোকটা অন্য কিছু, আদম না। যখন আমাকে জেল হাজতে,
আদম মানে ম্যানপাওয়ার বিজনেস উনি করেন না, অন্য বিজনেস করেন?
অন্য বিজনেস করে। পরে আমি যখন জেল হাজতে চলে যাই, তখন খোঁজ খবর নিতে নিতে ভালো করে তখন আমি শুনতে পাই যে এই লোকটার কাছে নাকি চাঁদা চাইছে ওরা। ঠিক আছে,
মানে আপনাকে যে বড় ভাইরা নিয়ে গেল ওরা চাঁদা চাইছে?
হ্যাঁ, ওরা চাঁদা চাইছে ওই লোকটার কাছে। হ্যাঁ, তো ওই লোকটা কি মাল্টিপারপাসের হয়তো ব্যবসা করে, বড় একটা ব্যবসায়ী, তো আমি জানতাম না। পরবর্তীতে শুনলাম যে এই কাহিনী কিন্তু যাদের রেফারেন্সে, মানে এটা কিন্তু অনেক বড় একটা ইয়ে হয়ে আসছে, কিন্তু আমি তো ভাবছি যে আমার এই ছোট ভাইয়ের সাথে ইয়ে হয়েছে, সেজন্য আমি চলে গেছি ভাই বড় ভাইদের নিয়ে আসি।
মানে আপনি আর পিছ আর কিছু শুনেন না, যেমন ভাবে বলা হলো তেমন ভাবে চলে গেছে।
বিশ্বাস, অন্ধবিশ্বাস ছিল সবার প্রতি, অন্ধবিশ্বাসে চলে গেছি। যাওয়ার পর যখন জেলখানে আমি গেলাম, এত মাইর খাইছি, উঠতে পারি না, বসতে পারি না।
জেলখানে? আপনার
জেলখানায় না, ওই যে লোকজন যে ধরছিল ওখানে,
ওরাই মারলো?
হ্যাঁ ওরাই মারলো। স্টিলের মোটা বাম্বু ছিল, স্টিলের যে খাটগুলো হয় না বর্তমানে, ওগুলার যে মোটা ইয়ে ছিল ওগুলো দিয়ে আমাকে পায়ের মধ্যে হাত পা বাইদে চোখ বাইদে মারছে, যাতে আমি না চিনতে পারি।
মানে আপনাকে যখন অফিসে উঠে
তখন মারছে হাত?
কি মারলো?
না রাস্তায় মারেনি,
রাস্তায় কিছু বলে না,
অফিসে নিয়ে, মানে হাত পা বাইদে, মানে ওরা তখন দেখি যে অনেক লোকজন 40-50 জনের মতো অফিসের স্টাফ টিস্টাফ সবাই মিলে হাত পা বেঁধে চোখ বেঁধে বলে যে চোখ বাদ, চোখ না বাঁধলে চিনবো, পরে আবার ইয়ে করবো, পরে চোখটা বেঁধে মারলো ইয়ে করলো। তখন আমি যখন জেলখানায় গেলাম, তখন আস্তে আস্তে আমার মানে ব্রেন ওয়াশ হইতেছে, কি ব্যাপার, আমরা গেলাম আদম মারতে, আদম রে তো মারলে তো কেউ কিছু বলে না, কিন্তু এই লোকগুলা কি জন্য পালাইলো? আমরা তো এখানে 10 জন থেকে এখানে কাছে, আর এখানে 20 জন ছিলাম, বড় বেড়ে ছিল। তখন আস্তে আস্তে আমি শুনতে শুনতে তখন আমার ভাই আমার উপর খবর পাঠিল, জানোস তুই কোন জায়গায় গেছিস? আমি কি না কয়ে যে এই লোকরা চাঁদা চাইছে। তখন তো আমি অবাক যে কি
মানে চাঁদা চাইছে, এই খবরটা কি আপনি জেলখানা বসেই পাইলেন?
হ্যাঁ জেলখানা বসে পাইছি। তখন আমাকে আমি আস্তে আস্তে আরো বেন্ড আসলে যে অন্ধবিশ্বাস করে গেলাম ওদের কথায়, ওরা এবার আমার ফাঁসাই দিয়ে চোখে চলে গেল, আর কেউ জেল গেটে আমাকে একবার দেখতে যেত না। তখন আস্তে আস্তে আরো কষ্টটা বাড়তো যে কাদের জন্য করলাম, অন্ধবিশ্বাস করে যে যে জায়গায় বলতো সেই জায়গায় যেতাম, জিদ আরো বাড়তেছে ওদের উপরে, এবার যে ভাই বাদের ছিল তাদের উপরে জিদ বাড়তেছে, কি করব। যাকে এক পর্যায়ে ফ্যামিলি জামিন করাইলো, আমাকে কেউ একবার জেল দেখতে যায়নি, যাও গেছে আমাকে।
আপনার যে 15-20 জন আপনাকে যারা নিয়ে গেল, একবার আপনাকে দেখতে গেল?
দেখতে যায়নি, শুধু দুইটা ছোট ভাই গেছিল, তাও একবার একবার দেখা চলে আসছে। কিন্তু যখন সব রাত আমি শিওর যে আমার কেউ না আসুক, ওই দুইটা ছোট ভাই আসবো, কিন্তু ওই দুইটা ছোট ভাই যায়নি। তখন আমি কাঁদতেছিলাম বসে বসে জেলখানে, যে ওদের জন্য গেলাম, ওরা একজন আমার আসলো না দেখতে। তখন মানে আস্তে আস্তে মানুষের প্রতি
নিজের কাছেই নিজের অনেক
কষ্ট হচ্ছে, যে সবাই লোকজন আসতেছে, আমার ফ্যামিলি আসলো কিন্তু ওরা কেউ আসলো না। ওদের আমি মানে কারোর কথা ইয়ে করিনি, যে আমার কথা ছিল ওই দুজন আসবেই আমাকে দেখতে, কেউ আসুক আর না আসুক, কিন্তু ওরা গেল না। পরবর্তীতে আমার গার্জিয়ান যখন যাই, শুনি যে ওরা ওখান থেকে আমার কথা কয়ে টাকা নিচ্ছে, নিয়ে উল্টাপাল্টা খাচ্ছে, উল্টাপাল্টা করতেছে।
কোথেকে টাকা নিল?
ওই যে যাদের রেফারেন্সে যাওয়া হয়েছে আমাদেরকে নিছে।
মানে যাদের রেফারেন্স বলতে যে বড় ভাই, বড় ভাইদের কাছ থেকে,
বড় ভাইদের কাছ থেকে টাকা নিচ্ছে আমাদের, আমার কথা বলে
আপনার ব্যাচের যারা,
হ্যাঁ, কিন্তু আমার কথা বলে টাকা নিয়ে ওরা কি করতেছে, খাচ্ছে মজ মাস্তি করতেছে, আমার দেখার নামে খবর নাই। তো এরপর আস্তে আস্তে নিজের বিশ্বাস, মানে ওই জেলখানায় শেষ আমার, তখন জেলখানায় বিশ্বাস উঠে গেছে। যখন আমি জেলখানা থেকে বের হই, বের হওয়ার পরে আমার
কতদিন ছিলেন জেলখানায়?
তখন ছিলাম 1 মাস 15 দিন ছিলাম। 1 মাস 15 দিন থাকার পরে এরপরে আসি, বের হয়ে আসার পরে তখন আর এদের কারোর সাথে মিশি না। এমনি ওরা অনেক কিছু বলে, ভাই এই সেই, আমি ভাই ভুলে গেছি, দেখতে যাই নাই, ফাপড়ে ছিলাম, অনেক রকম কাহিনী বলতো। আমি যে জেল গেটে ফাপড় আছে এটা আমার শিখাও না, বিশ্বাস অন্ধবিশ্বাস এটা গেছে। এরপর আবার অনেক কাজের কথা বলতো, আমি যে না ভাই আমি আর যাবো না।
অনেক কাজ মানে এরকম আর মারামারি,
হ্যাঁ মারামারি বা আদম ধরবে, এই করবে সেই করবে, এই আমার সাথে এই সমস্যা হচ্ছে, চলো না।
মানে ততদিন তো আপনি পরীক্ষিত যে আপনি আসলে মারামারিতে এক্সপার্ট, আপনি মারতে পারেন।
তো আমাকে এই জন্য আর কি আরো বেশি ইয়ে করতো, জানে যে আমার যখন একবার জিদ উঠে তখন আর ছাড় দিই না কাউরে, সে যেই হোক। পরে এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয়, আর এক বড় ভাইয়ের সাথে, পরে ওনার সাথে রাজনীতিতে ঢুকি। রাজনীতিতে ঢোকার পরে
কেন ভাই রাজনীতিতে কেন ঢুকলেন? আপনি বিজনেস করতেছিলেন?
হ্যাঁ বিজনেস করতেছিলাম, কিন্তু ভালোই চলতেছিলাম। আসলে ওই যে কথা আছে না, সুখে থাকলে মানুষকে ভূতে গিলাই, বুঝতে পারি নাই। আর মানে নেতাদের তো ইয়ে চাল বোঝা যায় না, তারা রাজনীতি করে বলে কিন্তু তারা কিন্তু আজকে মানে তাদের মাথায় ব্রেন আছে বলে তারা কিন্তু এত ইয়ে হয়েছে, উপরে উঠতে পারছে। তো
আবির ভাই আপনি আসলে রাজনীতিতে ঢুকলেন ঠিক এই মুহূর্তে, কিন্তু আমরা কিছু এসেন্স পড়তে চাই, যেমনটা আমি দেখছি যে আমাদেরকে ঠিক অনেকেই অনেকেই কিন্তু এসেন্স করেছেন এই মুহূর্তে। আমি কিছু এসেন্স প্যানেলের দিকে এই মুহূর্তে তাকাতে চাই। আমাদেরকে মুন্না রায়, উনি আমাকে এসেন্স করেছেন, এছাড়াও আমাদেরকে এসেন্স করেছেন এজি, আমাকে এসেন্স করেছেন তারেক, এসেন্স করেছেন অঞ্জন। উনি যেটি বলতেছেন যে আপনি যে আপনি যে টিউশনি করতেন, টিউশনির টাকার পরিমাণটা উনি জানতে চেয়েছেন, আপনি কি বলবেন টাকার পরিমাণটা?
হ্যাঁ তখন আমি প্রায় 800 টাকা পাইতাম,
সেই আমি দেখতে পাচ্ছি যে মানিক আমাদেরকে চেঞ্জ করেছেন উত্তরা থেকে, আরশাদ আমাকে চেঞ্জ করেছেন গুলশান থেকে, আতিক আমাকে চেঞ্জ করেছেন, উনি চেঞ্জ করেছেন বাড্ডা থেকে, আমাকে চেঞ্জ করেছেন হাবিব, হাবিব উনি জানতে চেয়েছেন যে আপনি কি মানে এখনো কি সেরকম আছেন কিনা, মানে ওই যে টেরো টাইপের। আমরা আসবো আপনার কাছে, আমরা হয়তো হাবিব আপনি আমাদের সঙ্গে থাকেন, মানে শেষ পর্যন্ত শুনলে আপনি হয়তো বুঝতে পারবেন যে উনি এখনো আছেন কিনা এবং ঘটনাটা আসলে কতটা লোমহর্ষক, কতটা ট্র্যাজিক, আপনি শেষ পর্যন্ত শুনতে হবে। আপনাকে হলি আমাদের সঙ্গে আছেন, আমি একটু আমাদের যে ফেসবুক প্যানেলটা আছে সেখানে আমি একটু যেতে চাই, facebook.com/thakafm90.4। সেখানে দেখতে পাচ্ছি যে অনেকে আমাকে ফেসবুকে কমেন্ট করেছেন, নাজমুল আমাদের সঙ্গে আছেন, রাজীব আমাদের সঙ্গে আছেন, সোলাইমান আছেন, আছেন তরুণ, তুহিন আমাদের সঙ্গে আছেন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মাহফুজুর আমাদের সঙ্গে আছেন, রনক, অনেক অনেক বন্ধু আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, কানেক্টেড আছেন, লক্ষ লক্ষ লিসেনার কিন্তু আবির ভাই আমাদের সঙ্গে আছেন এবং আপনার ঘটনাটা শুনতে যাচ্ছেন। অনেকেই ফেসবুকে যেটি জানতে চাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে একজন ফাত্তা, উনি জানতে চাইছেন যে মানে ঘটনাটা কি, উনি আসল ঘটনা জানতে চাইছেন। আসলে এখন কিন্তু মাত্র ঘটনার কিন্তু শুরু, আসল ঘটনা আপনারা কিছুটা হয়তো বা আজ করতে পেরেছেন, কিন্তু এখন পর্যন্ত শেষ পর্যন্ত আসলে কি হবে আপনারা কিন্তু আজ করতে পারেননি এখন পর্যন্ত। আমরা আপনার শুনতে থাকুন, শেষ পর্যন্ত হয়তো বা কিছু একটা ঘটবে। এই মুহূর্তে আমরা একটা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই, তো বিরতির পর আমরা আবারও ফিরে আসবো আমাদের আজকের অতিথি আবির ভাইয়ের কাছে। আবির ভাই সেই ওনার জীবনের যে যে ট্র্যাজিক যে গল্পটা, অন্ধকার জীবনের যে গল্প, সেই গল্পতে আমরা ফিরে আসবো। তার আগে বলতে চাই আপনারা কিন্তু আমাদেরকে চাইলে এসএমএস করতে পারেন, সেজন্য আপনি আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আপনার নাম ঠিকানা এবং পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এছাড়াও আপনারা যারা আপনাদের জীবন অন্ধকারের গল্প আবির ভাইয়ের মতো বলতে চান, তারা কিন্তু আমাদের সঙ্গে আসতে পারেন, আমাদের এই হট সিটে কিন্তু তারা বসতে পারেন। সেজন্য আপনাদের যে কাজটি করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে প্রথমে লিখতে হবে ওজি, অন্ধকার অন্ধকারের গল্পের শর্টকোড ওজি, স্পেস আপনার নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিতে হবে 16260 এই নাম্বারে। এছাড়াও আপনারা কিন্তু আমাদের সঙ্গে জয়েন করতে পারেন ফেসবুকে, সেজন্য লগ ইন করুন www.facebook.com/thakafm90.4 এই এই অ্যাড্রেস বারে গেলে আপনারা দেখবেন যে সেখানে আমাদের একটি পোস্ট দেওয়া আছে, আবির ভাই আমাদের আজকের অতিথি হিসেবে এসেছেন, সেখানে একটি পোস্ট দেওয়া আছে, আপনারা কিন্তু সেখানে চাইলেই কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারেন। আর আমাদের এরকম একটি অন্ধকারের গল্প এরকম একটি প্রোগ্রাম চালিয়ে না বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার। আপনারা এই প্রোগ্রামের সাপোর্ট কিন্তু আপনাদের সবচেয়ে বেশি জরুরি, এবং আমাদের এই প্রোগ্রামে যারা আসছেন তারা কিন্তু আপনাদের সেই সাপোর্টের জন্যই কিন্তু ওনারা আসছেন, এবং আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে চান তারা, আপনাদের সঙ্গেই ওনারা থাকতে চান এবং আপনাদেরকে সঙ্গী সাথী করে ওনারা এগিয়ে নিয়ে যেতে চান, এবং ওনাদের জীবনে যে গল্পগুলো সেই গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চান। ওনারা চান যে অন্তত এই একটি প্ল্যাটফর্মে এসে যাতে ওনাদের যে অন্ধকারের গল্পের যে জীবনের যে পরিক্রমা সেই পরিক্রমাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে, এবং আর কারো জীবনে যাতে এরকম অন্ধকারের গল্পের মতো এরকম ঘটনা যাতে আর কারো জীবনে না ঘটে ওনারা সেই জন্য কিন্তু আজকে এসেছেন। সেজন্য আপনার সাপোর্ট অত্যন্ত প্রয়োজনীয়, সেজন্য একই কাজ করতে হবে, আমাদেরকে SMS করুন, আমাদেরকে ফেসবুক প্যানেলে গিয়ে আমাদেরকে অন্তত একটি লাইক করুন, facebook.com/ঢাকা FM 90.4, সেখানে আমাদের একটি অলরেডি পোস্ট দেওয়া আছে, আপনারা সেখানে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই লাইক করবেন। এছাড়াও আমাদের SMS প্যানেল তো রয়েছেই 16260 নম্বরে, আপনারা সেখানে আপনার যে কোনো কথা যে কোনো প্রশ্ন কিন্তু পাঠাতে পারেন। আবির ভাই আমাদের সঙ্গে আছেন এবং সঙ্গেই থাকবেন, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি।
শুনছেন ঢাকা FM 90.4, চলছে অন্ধকারের গল্প, এবং আজকে আমরা শুনছি আবিরের গল্পটি। ছোটখাটো অপরাধ করতে করতে যে আবির হয়ে উঠছে একজন সন্ত্রাসী, যে হয়ে উঠছে একজন বোমাবাজ। আবিরের গল্প আমরা শুনছি এবং আবিরের সঙ্গে রয়েছেন সাদেক সামি। আশা করছি আপনারা এনজয় করছেন। ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে লিখেছেন, যে মামুন মিয়া লিখেছেন যে আসলে ঘটনাটি আমাদের সকলের জন্য শিক্ষণীয়, অবশ্যই শিক্ষণীয়, এবং আমার মনে হয় যে থেকে আমরা যদি কিছু শিখতে পারি সেটা আমাদেরই লাভ। জনে লিখেছেন, কি থেকে কি হয়ে গেল আবিরের জীবন, কেন এমন হলো বলতে পারবেন? কি দোষ, কি বা দোষ আবিরের এই অবস্থার জন্য কি দোষ? আচ্ছা, আমরা শুনছি, গল্পের মাঝামাঝি পর্যায়ে রয়েছি আমরা, আস্তে আস্তে সেটা আমরা উদ্ধার করতে পারবো আশা করছি, আমাদের সঙ্গেই থাকুন। এরপরে দেখতে পাচ্ছি লিখেছেন সোহেল জাহিদ, লিখেছেন সজল চৌধুরী, লিখেছেন যে এমন বন্ধু থেকে দূরে থাকুন যারা খারাপ পথে নেয়। আপনার এই দামি কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সজল। এই তো আমরা বুঝতে পারছি যে কিসে আমাদের ভালো এবং কিসে বা আমাদের জন্য খারাপ। ফারিয়া ইসলাম কথা, তিনি লিখেছেন যে পুরাই সিনেমা। হ্যাঁ, কথা আমিও আপনার সঙ্গে একমত, আসলে সিনেমার মতোই গল্পগুলি আমরা যখন শুনি, মানুষের এই ধরনের গল্প, অন্ধকারে চাপা থাকা যে গল্পগুলি, যেগুলো আমরা এর আগে হয়তো বা শুনিনি এইভাবে, যে গল্পগুলি আমরা শুনি সত্যিই মনে হয় যে অনেক সিনেম্যাটিক। জনি লিখেছেন, এরপরে দেলওয়ার হোসেন তিনি লিখেছেন যে প্রেমে ব্যর্থ হয়ে এরকম হয়ে যাওয়াটা ঠিক হয়নি। হ্যাঁ, এখন আমি আসলে এই বিষয়ে কিছু বলতে চাই না, ব্যাপারটি যার সাথে ঘটেছে তিনি একমাত্র বুঝতে পারবেন ব্যাপারটি আসলে কি। আর আমরা এখনো গল্পের মাঝামাঝি পর্যায়ে রয়েছি, পুরো গল্পটি শেষ হলে হয়তো আমরা বুঝতে পারব যে কি ঠিক ছিল কি ঠিক ছিল না, কেনই বা এই ভুল পথে পা বাড়ালো আবির। আবিরকে লিখতে চাইলে আমাদেরকে SMS করতে পারেন 16260 এই নাম্বারে। আর যারা অন্ধকারের গল্প স্টুডিওতে আসতে চান তারা লিখুন OG স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে আপনার বয়স, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি টাইপ করে অবশ্যই পাঠিয়ে দিন 16260 এই নম্বরে, 16260 এই নম্বরে। ফেসবুকে আপনি জানাতে পারেন আপনার মতামত এই অনুষ্ঠানটি নিয়ে, এবং যদি আসতে চান স্টুডিওতে ফেসবুকের ইনবক্সে পাঠাবেন আমাদের ফ্যান পেজটিতে, জানিয়ে দিই আমাদের ফ্যান পেজের অ্যাড্রেস facebook.com/ঢাকা FM 90.4। আলহাজ ইমন তিনি লিখেছেন যে আচ্ছা অনলাইনে তিনি শুনছেন, থ্যাংক ইউ ইমন, অনেকেই দেশের এবং দেশের বাইরে থেকে আমাদেরকে শুনছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবি ইউসুফ তিনি লিখেছেন যে কি হচ্ছে আসলে, আচ্ছা আমরা গল্পটি শুনছি, নিশ্চয় আপনি বুঝতে পারছেন যে একটা সাধারণ ছেলে কিভাবে অপরাধী হয়ে ওঠে, সেই গল্পই আমরা শুনছি। দেলোয়ার হোসেনের পরে দেখতে পাচ্ছি লিখেছেন মোবারক, আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে কাউসার আলম, আবির ভাই আপনার জীবনী শুনে আজকে একটা সিদ্ধান্ত নিতে পারলাম। আচ্ছা তিনি একটা কমেন্ট করেছেন, কাউসার আমি আপনার এই কমেন্টের সঙ্গে একেবারে দ্বিমত পোষণ করছি, ব্যাপারটি মোটেও এরকম নয়, আবিরের সঙ্গে এমনটি হয়েছে বলে যে সবার সঙ্গে এমনটি হবে ব্যাপারটি এমন নয়, সো এরকম আমরা না ভাবি ব্যাপারটি, আমরা গল্পটি শুনি পুরোপুরি, ওকে আমাদের সঙ্গে থাকুন। রিয়াজ আমাদের সঙ্গে, তিনি লিখেছেন বন্ধুদের পাল্লায় খারাপ পথে যাওয়া উচিত না, এটা তো আমরা সবাই জানি, তারপরে অনেকে হয়তো আমরা ভুলে যাই, আমরা চেষ্টা করবো এই ব্যাপারগুলি মাথায় রাখতে।
অ্যাটলিস্ট এই ধরনের আয়োজন এই কারণেই যে আমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দেওয়া যে হুট করেই একটা ভালো ছেলে, একটা সহজ সরল ছেলে এত টাকা টিউশনি করে যে আর্ন করতো, সেই ছেলেটা হুট করে কেন এত অপরাধের দিকে তার পা বাড়ালো, তাই না? এরপরে দেখতে পাচ্ছি বোমা তৈরি করার জন্য আচ্ছা সমাজের লিখেছেন যে সমাজের যারা এর পেছনে থাকে বোমা তৈরি করবার জন্য তাদের শাস্তি হওয়া উচিত। এরপরে রিয়াদ লিখেছেন আজকের অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে, লিখেছেন মংলা থেকে আমাদের বন্ধু রাসেল মল্লিক, আবির ভাইয়ের জীবনটা সত্যি অনেক কষ্টের। এরপরে আরো অনেকে লিখেছেন, কিছু এস এম এস পড়ে ফেলি, যারা এস এম এস করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। রনি পাবনা থেকে লিখেছেন আমির ভাই দেখতে কেমন ছবিটা আপলোড করবেন প্লিজ। ফেসবুকে আমরা একটা ছবি দিয়েছি যেখানে আবিরের ছবি নেই, তবে সঙ্গত কারণে আবিরের ছবিটা আমরা দিতে পারছি না ফেসবুকে, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে চেষ্টা করবেন। মারিয়া লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি শিমুল এস এম এস করেছেন, তিনি ওজি লিখেছেন। আচ্ছা ওজি শুরুতে তারাই লিখবেন যারা আসতে চান আপনাদের অন্ধকারের গল্প নিয়ে, আপনাদের যদি থাকে এমন কোন গল্প অন্ধকার জীবনের যে গল্পগুলি এর আগে কখনো কোথাও শেয়ার করেননি, সেই গল্পগুলি যদি থাকে তারাই শুধুমাত্র এস এম এস এর শুরুতে ওজি লিখবেন। এছাড়া যারা এমনি কোন এস এম এস পাঠাতে চান আপনাদের শুরুতে ওজি লিখবার দরকার নেই। অবুজ দুরন্ত মানিক, এরপরে দেখতে পাচ্ছি ঘটনাটি তার খুবই ভালো লাগছে, রনি পাবনা থেকে লিখেছেন, এরপরে লিখেছেন অপূর্ব মারিয়া এস এম এস টা পড়েছি, এরপরে রবিউল ইসলাম সুমন এস এম এস করেছেন, আইনউদ্দিন এস এম এস করেছেন, আমি জানতে চাই বর্তমানে ভাই কি করেন, আবিরের কথা বলেছেন। আচ্ছা আমরা গল্পের একেবারে মাঝামাঝি পর্যায়ে আইনউদ্দিন, আমরা আশা করছি গল্পের শেষে আস্তে আস্তে আমরা বুঝতে পারব কি অবস্থায় আজকে আবির রয়েছেন। তবে আজকে আবির শেয়ার করছেন তার জীবনের অন্ধকার, অন্ধকারের যে গল্পটি, যে অংশটি, অন্ধকার অধ্যায়, সেটা সবার সঙ্গে শেয়ার করতে, সে কি কি ফেস করেছে, কেনই বা এরকম হলো, তার উদ্দেশ্য একটাই, এতে করে যেন আমরা কিছু একটা শিক্ষা নিতে পারি, আমরা কিছু বুঝতে পারি যে কোন পথে আমাদের যাওয়া উচিত এবং কোন পথটি আমাদের অ্যাভয়েড করা উচিত। পূর্ণতা এস এম এস করেছেন, এরপর শ্রাবণ এস এম এস করেছেন, লিখেছেন আবির ভাই ভয় পাবেন না, আমরা সবাই আপনার সঙ্গে আছি। আচ্ছা দেবী শাহাতি লিখেছেন, অনেক খারাপ লাগছে ঘটনাটি শুনতে, আমি সঙ্গে আছি, অনেক ধন্যবাদ দেবী শাহা। আবির নামে আরেকজন বন্ধু নরসিংদী থেকে এস এম এস করেছেন, ইয়াসিন, আরিফুল ইসলাম, জীবন, এরপর সাইদুর রহমান, তার খুব ভালো লাগছে গল্পটি। সানিয়া আক্তার ইভা, তিনি লিখেছেন এরকম অনুষ্ঠান করবার জন্য ঢাকা এফ এম কে অনেক ধন্যবাদ। ওকে আমরা আবারও গল্পে ফিরে যাব, আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে এস এম এস, আর ফেসবুকে লিখতে পারেন facebook.com/dhakafm90.4 এ। জানিয়ে দিই আরো একবার, যারা আসতে চান অন্ধকারের গল্প স্টুডিওতে তারা আমাদেরকে লিখুন এস এম এস এ শুরুতে ওজি স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে আপনার এইজ, এরপর আরেকটি স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আমাদেরকে ইমেলের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন, ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিই og@dhakafm904.com og@dhakafm904.com। ইমেলে এবং ফেসবুকে যারা মেসেজ করবেন তারা অবশ্যই একটু আপনার ঘটনাটি সম্বন্ধে দু চার লাইন লিখে দেবেন যতটুকু পসিবল আপনার পক্ষে। ওকে আবারও ফিরে যাই আবিরের গল্পে, এবং আবিরের সঙ্গে আজকে রয়েছেন সাদেক সামি, আমরা শুনছি আবিরের ঘটনা। খুব ছোটখাটো অপরাধ করতো এক সময় এই ছেলেটি, এবং আস্তে আস্তে সে হয়ে ওঠে ভয়ঙ্কর অপরাধী, ভয়ঙ্কর একজন বোমাবাজ। চলুন ফিরে যাই আবিরের ঘটনায়।
This track was downloaded from fusionbd.com.
শুনছেন ঢাকা এফ এম 90.4 আর চলছে অন্ধকারের গল্প। অন্ধকারের গল্পে অনুষ্ঠান আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আবির ভাই। আবির ভাই শোনাচ্ছেন তার সেই অন্ধকার গল্পে, সেই অন্ধকার জগতে সেই গল্প, আশা করি সঙ্গেই থাকবেন আমাদের সঙ্গে। আবির ভাই, আপনি যেই গল্পতে ছিলেন আর কি, যে রাজনীতি, তো সেই টপিকে যাব, কিন্তু তার আগে আমি লিসেনারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা আমাদের প্রোগ্রাম কেমন লাগছে, এবং আবির ভাইকে যে কোনো কোশ্চেন কিন্তু আপনারা করতে পারেন, যে কোনো প্রশ্ন পাঠাতে পারেন, সেই জন্য আপনার মোবাইলে মেসেজ অপশন গিয়ে টাইপ করুন আপনার নাম ঠিকানা এবং পাঠিয়ে দিন 16260 নাম্বারে। এছাড়াও আপনারা যারা আমাদের প্রোগ্রামে আসতে চান এবং অন্ধকারের গল্পের পার্ট হতে চান, আমাদের হট সিটে আসতে চান, আপনার জীবনে অন্ধকারের গল্প যদি আপনি বলতে চান, আমাদের জানাতে চান, সেই জন্য কিন্তু একটি কাজ করতে হবে। সিম্পলি আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করতে হবে ওজি, অন্ধকারের গল্পের শর্ট কোড ওজি, স্পেস আপনার নাম ঠিকানা, এবং পাঠিয়ে দিতে হবে 16260। যারা আমাদের এই অন্ধকারের গল্পে অনুষ্ঠানে আসতে চান এবং আপনাদের জীবনে অন্ধকারের গল্পগুলো বলতে চান, তারা আপনাদের মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ওজি, স্পেস আপনার নাম ঠিকানা, লিখে পাঠিয়ে দিন 16260। এছাড়াও যারা নর্মাল কমেন্ট করতে চান, তারা সিম্পলি জাস্ট নাম ঠিকানা এবং যে কোনো কোশ্চেন, যে কোনো মতামত কিন্তু পাঠিয়ে দিন 16260। সেক্ষেত্রে ওজি লিখতে হবে। হবে না। এছাড়াও যারা আপনারা আমাদের সঙ্গে আছেন ফেসবুকে, ফেসবুক ফেসবুক এক্সেস যাদের রয়েছে তারা কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকে জয়েন করতে পারেন, facebook.com/dhakafm90.4। সেখানে আমাদের একটি পোস্ট দেওয়া আছে, আপনারা সেখানে কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন। আপনার সেই লাইক এবং আপনার সেই কমেন্ট এবং আপনাদের প্রতিটি সমর্থন, আপনাদের যে আপনারা যে আমাদেরকে সমর্থন করছেন এবং এই প্রোগ্রামটি আমরা চালিয়ে নিয়ে যেতে চাই, আপনারা যারা চান এবং আবির ভাইকে যে কোনো প্রশ্ন আপনারা করতে চান এবং এই অন্ধকারের গল্প অনুষ্ঠানের এই আয়োজনকে যারা সমর্থন করছেন এবং চালিয়ে নেওয়ার জন্য আপনার যে সমর্থন, সেই সমর্থনের জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাকে লাইক করবেন এবং ফেসবুকে কমেন্ট করবেন, facebook.com/dhakafm90.4। এবং আমাদের তো ফেসবুক ছাড়াও আমাদের কিন্তু SMS প্যানেল কিন্তু খোলা আছে 16260 নাম্বারে, আপনারা যে কোনো কিছু লিখে মতামত লিখে পাঠিয়ে দেবেন। আমি আবির ভাইয়ের কাছে সরাসরি চলে যেতে চাই, কিন্তু তার আগে আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন এই মুহূর্তে। আমি ফেসবুকে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আশরাফ, উনি আমাদেরকে কমেন্ট করেছেন, এছাড়া আমাদেরকে কমেন্ট করেছেন রাজ, আমাদেরকে কমেন্ট করেছেন, এছাড়াও অনেক বন্ধু আমাকে ফেসবুকে কমেন্ট করেছেন। প্রত্যেকের কমেন্ট আমি পড়ার চেষ্টা করব, প্রত্যেকে আমাদের সঙ্গে আছেন এবং আপনাদের সেই রিয়াকশনগুলো কিন্তু আমরা আবির ভাইয়ের কাছে পৌঁছে দিচ্ছি। এবং এছাড়াও আপনারা, আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমার সঙ্গে অলরেডি আমাদের SMS প্যানেলে আমার সঙ্গে জয়েন করেছেন, আমাকে SMS প্যানেলে জয়েন করেছেন আলামিন, SMS প্যানেলে আমার সঙ্গে আছেন লিমন, আমার সঙ্গে আছেন ইলিয়াস, আমার সঙ্গে আছেন ইমো, আমার সঙ্গে আছেন ইমন, আমার সঙ্গে আছেন আমার সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে ফারুকি আমার সঙ্গে আছেন। এবং একটি প্রশ্ন আমি আবির ভাইয়ের কাছে করতে চাই, যেটি আমাদের ফেসবুক এবং আমাদের SMS প্যানেলে অলরেডি এসেছে, যে অতনু আমাদেরকে SMS করেছেন এবং ফেসবুক প্যানেলে আমাদেরকে সজীব, উনি জানতে চেয়েছেন যে আবির ভাই আপনার, আপনি তো রাজনীতিতে এসেছেন, কিন্তু তার আগে উনি একটু আরেকটু ডিটেল জানতে চাচ্ছেন যে আপনি যে ওই যে আপনি যে একজনকে আপনারা গিয়ে ছুরি দিয়ে যে আঘাত করলেন, যাকে বলে কোপান, আপনারা যারা ছুরি দিয়ে কোপালেন আর কি, তো সেই সিচুয়েশনটা উনি একটু আরেকটু জানতে চাচ্ছেন যে সেই সময়টা আপনারা কিভাবে পার করলেন, যে সেই সময় আপনারা তো তাকে যখন ছুরি দিয়ে আঘাত করলেন এরপরে তো আপনারা বেশ কিছুদিন মনে হয় পালিয়েছিলেন, তো সেই ঘটনাটা উনি জানতে চাচ্ছেন যে সেই সময় আসলে কি হলো।
যখন আমরা তাকে মারলাম, মারার পরে মানে মারার জন্য তো একটা প্রস্তুতি থাকে, তখন আমরা বললাম তো ছুরি নিয়ে আসছি। ছুরি নিয়ে আসার পরে প্রথমে ওরা মাঠে বসে গল্প করতেছিল, তো
মানে কি ছুরি ছিল সেটা, অনেক বড়?
সেটা মোটামুটি বড় ছিল।
কোথেকে কিনলেন
সেটা? ছোট ভাইটাই নিয়ে আসছিল।
ছোট ভাইরা, মানে ছোট ভাইদের বললেন যে আমাদের এরকম ছুরি দরকার।
ছুরি দরকার আর একটা চাপাটি নিয়ে আসছে, দুইটা ছুরি।
এগুলো কি ছোট ভাইদের কাছে সবসময় থাকতো?
সবসময় থাকতো, ওরা নিয়ে আসতো, কিনে বা যেকোনো ভাবে ম্যানেজ করতো।
মানে এরকম মারামারি হলে এগুলো লাগবে,
আগে থেকে সংরক্ষণে থাকতো। তো মানে এটা আমার লাইফে ফার্স্ট মারামারি, তো ওদেরকে বললাম, আমি জানতাম ওদের কাছে ছিল, ওরা বললাম যে নিয়ে, ওরা নিয়ে আসছে একটা চাপাটি নিয়ে আসছে আর একটা ছুরি নিয়ে আসছে বড়। পরে ও মাঠে বসে গল্প করতেছিল, তখন ডাক দিলাম, ডাক দেওয়ার পরে আসলো। পরে প্রথমে আমি কইলাম যে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলি কেন, বলে যে করছি ইচ্ছা হয়েছে তোর কাছে জবাব দিতে দেবো। আমি জবাব দিতে মানে এই তো পরে ছুরি বাইক প্রথমে খুব শুরু করলাম, এরপরে আমার সাথে যে ছোট ভাইটা ছিল ওরা বুড়ে খারাপ ব্যবহার করলো, ও পরে খুব শুরু করলো, মানে কোপাইতে কোপাইতে মানে এক পর্যায়ে ছুরি ডাট ভেঙে যায়। চল, তারপরে আমরা দৌড়ে পালা আসি, এর ভিতরে ওরা সবাই, ওর যে বন্ধু বান্ধব ছিল ওরা সবাই আবার
লাঠি দিয়ে কয়টা আঘাত করলেন?
প্রায় 10-12টার মতো আঘাত করলাম।
10-12টা পেটের মধ্যে কোন আঘাত করলো?
না পেটে না, মাথায় এবং পিঠে, মানে আমরা মানে অন্ধকারে তো কোন জায়গায় লাগতেছে আমরা দেখতেছি না,
মানে তখন রাগটাই কাজ করতেছে, কিন্তু কোথায় আঘাত করতেছে
না সেটা দেখি,
সে মারা যাবে না বেঁচে থাকবে এরকম কোন চিন্তা ভাবনা
না, তখন এইভাবে চিন্তা
মানে আপনি এতটা ডেসপারেট কেন হইলেন?
এতটা হইলাম যে এজন্যই যে মামার সাথে খারাপ বিহেভ করছে,
একজন লোকের সাথে খারাপ ব্যবহার করলেই কি তাকে
মানে কোপাই দেবে? না মুরুব্বি, উনি আমাদের মামা এবং ওই ছোট ভাইয়ের বাবা, ঠিক আছে, কইতেইবো মানে তোর বাপের লোক যদি খারাপ ব্যবহার করি তখন কেমন লাগবো? তখন বলতেছিল যে কয় যা হুদ্ প্যাক প্যাক করিস না, দেখা সর প্যাক প্যাক করিস না, মানে এরপরে বাইর করে শুরু করলাম কোপ।
মানে
কখনো এইসব করি নাই, এটা সেটা কল্পনা আনতে পারি না, যখন এটা হয়ে গেল তখন ওর বন্ধু বান্ধব সবাই শুনতে পারলো, সবাই দৌড়ায় আসতে আসতে বিভিন্ন দিক থেকে আমাদেরকে মারবি ইয়ে করবে। তখন আমরা পালায় চলে আসি কমিশনার জেনারেল যে ওখান থেকে আমরা আমাদেরকে পাঠায় দেয়, আমরা চলে যাই। চলে যাওয়ার পরে
কোথায় যান?
তখন আমরা চলে যাই, হ্যাঁ পালানোর প্রস্তুতি নিচ্ছি। তখন আমরা একটা জায়গায়
যাই, অলরেডি আপনার নামে তখন
মামলা অলরেডি হয়ে গেছে, আমরা ইনফরমেশন পাইছি। তো আমরা একটা জায়গায় আশ্রয় নিই, ওখান থেকে তখন আমরা ঢাকার বেরিয়ে চলে যাই। প্রথমে যাই বরিশাল, ঢাকা এখানে তো কোথাও থাকা যাবে না, থাকলে হ্যাঁ ধরে ফেলবে। বা তখন একটা ভয় কাজ করতে ছিল, কি করলাম তখন ছিল না, যখন
মানে
এমনটা না করলেও পারতাম। তো যেটা হওয়ার তো হয়ে গেছে, এখন তো আর এটা কোন সমাধান নাই। পরে আমরা
তারে যখন আপনি পেলেন তার সিচুয়েশনটা কেমন ছিল? তারে তো অনবরত সে কি প্রোটেক্ট করে নাই?
না, সে প্রোটেক্ট করার সুযোগ পায় নাই, কারণ সে অন্ধকারের মধ্যে তখন হাগুডুবি খাচ্ছিল, মাটির ভিতরে পড়ে যাচ্ছে, উঠতেছে, চিল্লাইতেছে, যখন চুরির বারটা ভেঙে যায় তখন আমরা দৌড়ায় পালা আসি। আসার পরে আমরা একটা জায়গায় আশ্রয় নিই, ওখান থেকে পরে আমরা পালানোর জন্য প্রস্তুতি নিই। তখন আমরা ঢাকার বেরিয়ে চলে যাই, আমার ফ্যামিলি কেউই জানে না, ওরও ফ্যামিলি কেউ জানতো না যে আমরা এমন একটা কাজ করছি, পরবর্তীতে শুনছে তারা। তো যাওয়ার পরে তখন যাওয়ার পরে আপনার মানে ঢাকা শহরে তো থাকা যাবে না, কোথায় থাকবো, কেউ রাখবে না, এই এমন একটা সিচুয়েশন, হাফ মার্ডার যেটা বলে, ফুল মার্ডার না হাফ মার্ডার। তো তখন সেদিন রাতেই আমাদের বাসায় পুলিশ যায়, ওদের বাসায় পুলিশ যায় আমাদেরকে খোঁজার জন্য, ফ্যামিলি দিয়ে অনেক হাস্যস্ত করি এটি করে। পরে আমরা চলে যাই বরিশাল, ওখানে ওই ছোট ভাইয়ের এক রিলেটিভ ছিল, ওনাদের বাড়িতে যেয়ে উঠি, ওনারা জানে না, বলে যে কিসের জন্য আসছো, ও বললো যে বেড়াইতে আসছি। তো ওখানে আমরা দুই দিন থাকার পরে পরে ওরা কি জানি শুনতে পাইছে, যেভাবে হোক আমরা বরিশাল আসি। তো আমরা
যাকে মারলেন ওনারা খবর পেয়ে,
হ্যাঁ খবর পাইছে। তো হয়তো বা আমাদের মধ্যে কেউ ছিল বন্ধু বা ছোট ভাই, তাদের সঙ্গে আবার রিলেশন মানে সবাই তো একই এলাকার, তো তো সবার সাথে সবার অনেক সময় ভালো সম্পর্ক থাকে, হয়তো আমরা তাদের সাথে শেয়ার করছি আমরা অমুক জায়গায় আছি, ওরা হয়তো বলে দিচ্ছে ওদেরকে অমুক জায়গায় আছে।
আপনারা তো সবাইকে নিশ্চয়ই বলেন নাই,
দু একজনকে বলেছিল,
তাদের মধ্যে থেকে ঘটনাটা ফ্ল্যাশ হয়ে গেল,
তাদের মধ্যে থেকে ফ্ল্যাশ হয়ে গেল।
আপনারা চেষ্টা করছেন যে ঘটনাটা যাতে সিক্রেট থাকে, তারপর ফ্ল্যাশ হয়ে গেল,
তারপর ফ্ল্যাশ হয়ে গেছে।
তার মানে কি বিশ্বাসটা কারোর মধ্যে ছিল না?
হ্যাঁ বিশ্বাসটা কারোর মধ্যেই ছিল না। পরে আমরা ওখানে যে দুই দিন থাকার পরে তখন শুনতে পেলাম যে ওইদিকে এটা জানাজানি হয়ে গেছে, আমরা এখানে আসি। তখন এখান থেকে আমরা আবার নোয়াখালী চলে যাই গ্রামের বাড়িতে। ওখানে যাওয়ার পরে আমাদের বাড়িতে ছিলাম, ওখানে থাকার পরে মানে একদিন রাতে আমরা ঘুমাচ্ছি, তখন হঠাৎ ইয়ে পেলাম যে আমাদের এখানেও আসতেছে। তখন রাতে এসে তখন বৃষ্টি হচ্ছিল, কাদার মধ্যে দৌড়ে দুইজন মিলা এক জায়গায় ক্ষেতের মধ্যে ক্ষেতের মাঝখানে মানে যা পালাইছি। তখন ঘন্টা খানিক থাকার পরে তখন রাত তিনটা চারটা,
এত রাত,
এত রাতে তখন
বৃষ্টির মাঝখানে
দৌড়াইলাম, দৌড়ায় পালাইলাম। তো আমরা
কাপড় চোপড় কি সাথে নিলেন?
না, তখন শুধু খালি গায়ে ছিলাম এবং পরনে প্যান্ট পরা ছিল, শর্ট প্যান্ট, আর খালি কোনো কিছুই নেই, সবকিছু ফালায় পালায় আসছি। পরে ঘন্টা খানি কেমন আমরা ওই জায়গাটা অবস্থান নেই,
বৃষ্টির মধ্যেই
বৃষ্টি গায়ে পড়তেছে,
ভয় কেমন লাগতেছিল?
ভয় তো লাগতেছে, গ্রামের বাড়িতে কখনো ছিলাম না এই অন্ধকারের মধ্যে, তখন তো ভয় মানে মানে আদার্স ভয় থেকে ভয়টা কাজ করতেছিল, পুলিশের ভয়টা, এই তখন এদিকে সেন্স নাই। তারপর মাঝে মধ্যে যখন হয় তখন গা পশম দাঁড়া যায় যে কি হয় না হয় জিন ভূতের গ্রাম সাইডে আসতে থাকে সেটা শুনছি। তো
মানে একটা নির্জন এলাকায় একদম খেতের মধ্যে, মানে আশেপাশে একটু আওয়াজ হলে কি ভয় পাইতেন?
হ্যাঁ হ্যাঁ, মানে বুকের মধ্যে চমক দিয়ে উঠতো, কি হলো, বুক তো ধরপড় করতেছে। পরে মানে এমন ঘন্টাখানি আমরা ওইখানে অবস্থান নেওয়ার পরে দেখলাম যে না আসতেছে না। হ্যাঁ, তারপরে কোনো মতে বাড়ি থেকে জামা কাপড় আনাইলাম, বুঝছি যে আমরা অমুক জায়গায় থাকবো, এখান থেকে জামা কাপড় পাঠিয়ে দিল। তখন ওই রাতেই আমরা বাজারে চলে আসি, ওখান থেকে গাড়ি সিএনজি ছিল, সিএনজি নিয়ে নানাদের বাড়িতে চলে যাই, ওটা আবার কেউ চিন্ত না। তখন ওখানে আমরা কিছুদিন অবস্থান নেই, ওখানেও কিছুদিন অবস্থান নেওয়ার পরে তারপরে আমরা চলে যাই আরেক ঢাকায় চলে আসি। ঢাকায় চলে এসে ধানমন্ডি এখানে এক জায়গায় রিলেটিভ বাসা ছিলাম, তো ওখানে থাকার পরে ওখান থেকে আমরা ধানমন্ডি লেকে যাইতাম, ওখানে মানে খোঁজ খবর নিতাম কি আশেপাশে কি হচ্ছে না হচ্ছে। তখন এদিকের অবস্থা খুবই গরম, মানে আমাদেরকে পাইলে শেষ, জবাই করে দিবে এমন সিচুয়েশন। হ্যাঁ, তো যাকে মারা হয়েছে সে ঢাকা মেডিকেল ভর্তি, তার অবস্থা খুবই সিরিয়াস, বাঁচে কি বাঁচে না। তখন মানে খুব খারাপ লাগতেছিল আসলে কি করলাম। না করলে হয়তো। পরে মানে আবার ওই ছেলেটার সাথে কিন্তু ভালো সম্পর্ক ছিল আমার ওই বন্ধুটার সাথে, হ্যাঁ, কিন্তু যখন দেখলাম যে মুরব্বীর সাথে ব্যাধি করছে তখন আর সেটা সহ্য করতে পারিনি। পরে ওর অবস্থা খুব খারাপ, এরপরে এক পর্যায়ে আমরা তখন ইয়ে জামিনের জন্য আর কি আমাদের ব্যবস্থা করা হয়েছে।
মানে আপনারা পলাতক অবস্থায় জামিনের জন্য চেষ্টা করতেছেন?
আগাম জামিন যেটাকে বলে, মানে তখন কন্ট্যাক্ট করে উকিলের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে বা জজের সাথে কন্ট্যাক্ট করে তখন আমাদের জামিনের ব্যবস্থা করে আর কি। তখন আমরা কোর্টে যায় দাঁড়াই, দাঁড়ানোর পর আমাদেরকে জামিন দেয়। জামিন দেওয়ার পর তখন বেলবন নিয়ে তখন ৩০-৪০ জন পোলাপাইন নিয়ে এলাকায় আসি।
মানে ৪০-৫০ জন নিয়ে কেন এলাকায় আসলে?
আসছি এই জন্য যে আমরা প্রথম আসছি এলাকায় ঢুকতেছি, প্রথমে সবাইকে চারদিকে সিট করে রাখছি যে তোরা সবদিকে থাক। যখন
৪০-৫০ জন কোত্থেকে পেলেন?
এটা আমাদের ছোট ভাই, বিভিন্ন বন্ধু, বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকে কালেক্ট করছি। তো সবাই মিলে আসছে, এসে বিভিন্ন জায়গায় ওরা সেট হয়ে আছে যে
আসতেছি
বা বেল হয়ে গেছে আমাদের। পরে আসার পরে মানে দেখলাম আমরা এক গেট দিয়ে ঢুকলাম, আরেক গেট দিয়ে পোলাপাইন, দুই গেট দিয়ে পোলাপাইন ঢুকাই দিলাম, ঢুকাই দিয়ে সবাই সব জায়গায় সেট করা আছে। পরে দেখলাম যে না, আমরা দুই জায়গায় অবস্থান নিলাম। প্রথমে আমি আমার বাসায় গেলাম, এরপরে ওর বাসায় গেল, এরপরে এসে মাঠে বসে আড্ডা মারতেছি, এরপরে পোলাপাইন সব আসছে আমাদের। ওরা খবর পেয়েছে যে আমরা ঢুকি নেই, সাথে বহুত পোলাপাইন আসছে।
মানে ওরাও খবর পেয়ে গেছে?
হ্যাঁ, ওরা খবর পেয়ে গেছে যে ওরা কিন্তু একা আসে নেই, হ্যাঁ, আজকে কিছু করা যাবে না। তো পরবর্তীতে এইভাবে করে মানে কিছুদিন এলাকায় থাকার পরে,
মানে আপনারা যতক্ষণ ছিলেন ততক্ষণ আপনাদের সঙ্গে
লোকজন ছিল, যখন বাসা থেকে বের হইতাম ফোন করে সবাই বলে দিতাম, বের হচ্ছে, সবাই আসতো, আসার পরে আমরা বের হইতাম। বের হওয়ার পরে এভাবে করে কয়েকদিন যাওয়ার পরে আবার আমরা কিছুদিনের জন্য গা ঢাকা দিই যে কতদিন এভাবে পোলাপাইন আসবে যাবে।
প্রথমবার কতদিন গা ঢাকা দিলেন?
প্রথমবার প্রায় দুই আড়াই মাসের মতো আমরা গা ঢাকা দিয়েছিলাম।
এতদিন, তাহলে এতদিন টাকা পয়সা আপনারা করতে পারলেন?
টাকা পয়সা তখন চলতে খুব কষ্ট হইতো, ফ্যামিলি থেকে টাকা দিত না, মানে বিভিন্ন
ফ্যামিলিও তো আপনাদের উপর নিশ্চয়ই অনেক খেপেছিল যে কেন এই কাজটা করতে গেলে।
হ্যাঁ, ফ্যামিলি থেকে কোনো সাহায্য পেতাম না বা কোনো ফোন করলে বকাবকি করতো, মানে অনেক সময় যে যাদের এখানে থাকতাম খায়া না খায়া, হ্যাঁ, বা মোটামুটি মানে যেটা খাইতে মন চাইতো খাইতে পারতাম না, অনেক সময় দেখা গেছে খিদা লাগতো, খুবই অস্থির লাগতো, সিগারেট খাইতে মন চাইতো সিগারেট খাইতে পারতাম না। এরপরে তো এইভাবে করে কষ্টে, অনেক কষ্টে কাটাইতে হয়েছে।
তখন কি নিজের উপর নিজের রাগ হইতো, কেন এই কাজটা করতে গেলাম?
নিজের উপর নিজের খুব রাগ হইতো যে কি জন্য করলাম, না করলেও তো পারতাম,
অনুশোচনা যেটা বলে।
তো যদি না করতাম, আজকে এলাকায় থাকতাম, বাসায় ঘুমাইতাম, ঠিক মতো খাইতাম, সবকিছু ভালো মতো চলতো, সবকিছু বন্ধ হয়ে আছে। হ্যাঁ, ও তো আমার বন্ধুই ছিল। তো এইভাবে করে মানে কষ্ট করে, অনেক কষ্ট, অনেক কষ্ট যা বলার মতো না।
মানে এটা কিন্তু আসলে একটা শিক্ষণীয় বিষয় যে একটা সময় আমরা মাথা গরম করে অনেক কিছু হয়তো বা করে ফেলি, কিন্তু পরবর্তীতে এটার রিয়াকশনটা আসলে কি হয় সেটা কিন্তু আমরা চিন্তা করি না।
হ্যাঁ, আবার দেখা গেছে অনেক সময় মানে আমাদের পকেটে ভাড়া নাই, হ্যাঁ, এখান থেকে অনেক দূর যেতে হবে হাইটে, তো কি করতাম, প্রায় অনেক কিলো হাইটা 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 জিরা জিরা চলে যেতাম। যে দোকানে চা দোকান থাকতো পাশপাশে টং দোকান, ওই সময় দোকান থেকে শুধু পানি খেতাম, খাইতে মন চাইতো কিন্তু পকেটে টাকা নেই, কি করে খাবো। এইভাবে করে অনেক দূর হাইটা যেতাম, ইয়ে করতাম, এরপরে মানে কাউরে বলতাম না যে আমরা এইভাবে করে ইয়ে আসছি। পরে নানার বাড়িতে বেশ কিছুদিন আমরা ইয়ে করি, এরপর আমরা আবার বরিশাল চলে যাই, তখন ওইখানে যে আবার বেশ কিছুদিন থাকি। থাকার পর ওইখান থেকে ধানমন্ডি আসি, এরপর ধানমন্ডি থেকে আমাদের বললাম তো জামিনের ব্যবস্থা, এরপরে এইভাবে করে আসি আর কি। কিন্তু আসলে যদি তখন ওই কাজটা না করতাম হয়তো এত কষ্ট করতে হইতো না। এরপরে ওইখান থেকে আসার পরে তার এভাবে করে চলতে থাকে। মাঝে মধ্যে এখন মানে ফেমাস হয়ে গেছে, তো মোটামুটি যে সাহস বাড়ছে, একবার যেহেতু করছি এখন সাহস হয়ে গেছে, তো এখন আরো মানে ফুল মেজাজ গরম।
আপনাদের বিজনেসের কি হলো?
বিজনেসটা মোটামুটি ওই যে চলতে ছিল, আরেকজন পার্টনার ছিল, ও মোটামুটি করে চালায় নিচ্ছিল।
আচ্ছা, আপনারা বাইরে আর ও চালায় নিচ্ছে?
হ্যাঁ, ও চালায় নিচ্ছে।
বিজনেস থেকে আপনারা যখন বাইরে বাইরে ছিলেন, বিজনেস থেকে টাকা পাইতেন
না? আমাদের বিজনেস তো খুব ছোট, মানে সেখান থেকে মানে আমাদের মানে আমাদের ইয়ে ছিল যে যে টাকাটা আমাদের ইনকাম হবে ওইটা আবার আমরা ব্যবসায় ইনভেস্ট করবো, ঠিক আছে? তো আসতো খুবই সীমিত আসতো, সেই টাকাটা থেকে যে আমরা যে আমরা যে নিয়ে খরচ করবো এমন এবিলিটি ছিল না আমাদের। তিনজন পার্টনার, মাসে হাজার বেশিতে বেশি হইলে ৪,০০০-৫,০০০ টাকা আসতো, খরচ বরচ গিয়ে এই ৪,০০০-৫,০০০ এমন থাকতো। তো এই টাকাটা আবার ব্যবসায় ইনভেস্ট করতে হইতো, জিনিসপত্র কিনতে হইতো, কাস্টমারদেরকে দিতে হইতো, ঠিক আছে। তো এরপরও মাঝে মধ্যে কিছু ছোট ভাই ছিল, ওরা মাঝে মধ্যে এক হাজার কি যার যেমন সামর্থ্য ছিল মাঝে মধ্যে পাঠাইতো। ও পাঠানোর পরে হেউ করে চলতাম, ইয়ে করতাম। পরবর্তীতে জামিন হইল, এলাকায় ঢুকলাম। এরপর আবার কিছুদিনের জন্য গা ঢাকা দিলাম যে হেউ করে কতদিন। এরপরে মানে মোটামুটি যখন একটা ব্যাপারটা মানে আবার মাসখানিক যখন ঠান্ডা হয়ে আসছে মানে ও অনেকটা সুস্থ, তখন ওর ভাইয়ের কাছে আমরা যাই, কথাবার্তা বলি, মেনে নেয় না। এরপরে
মানে যাকে মারলেন তার ভাইয়ের কাছে,
তার বড় ভাইয়ের কাছে গেলাম, মেনে নেয় না, বলে যে না তোমরা এটা করছো এটা শাস্তি পাইতেই হবে তোমার।
তখন তারা আপনাকে কিছু মারলো না ভাই?
মারলো না, কারণ তারা তখন বুঝে ফেলছে যে এখন যদি আমাদেরকে মারে তাহলে তারা মানে আর এখন তো বেঁচে আছে, বেঁচে থাকতে পারবে না, এমন একটা সিচুয়েশনে চলে গেছে। কারণ তখন কিন্তু মোটামুটি যেহেতু আমরা একবার গেঞ্জাম করছি এখন আমরা অনেকের কাছে ফেমাস হয়ে গেছি। হ্যাঁ, তো আমাদের এখন কেউ কিছু বলতে একটু হিসেব করে বলবে। আর এটা শোনার পর আমাদের সাথে অনেক ছেলে পান অ্যাডজাস্ট হয়েছে।
মানে কেন অ্যাডজাস্ট হইলো?
যে আমরা শেল্টার দিতে পারবো বা আমরা গ্যাঞ্জাম করতে
পারি,
আমরা আমাদের সাহস হচ্ছে এমন কিছু মনে করি। আমাদের সাথে এসে অনেক ছেলে পান ভিড়লো, লোক বন্ধু আসলো, ছোট বের আসলো। কি করলাম, কি হয়ে গেল, আর এখন কি হয়ে গেলাম, যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পরবর্তীতে মোটামুটি একটা এমন বিভিন্ন জায়গায় মানে এলাকায় মোটামুটি একটা নাম হয়েছে, তো সবাই চিনে অমুক ভাই। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজ করতাম। পরবর্তীতে আপনার এক বড় ভাইয়ের সাথে পরিচয় হইল। আমি এই নিয়ে তাহলে তো কয়টা মামলা খাইলাম? দুইটা। একটা হচ্ছে যে ওই যে ওই ছেলেটাকে মারলাম
আদম,
না প্রথমে মারলাম এই ছেলেটাকে, এরপরে মারলাম আদমকে। হ্যাঁ, এরপরে রাজনীতিতে আসলাম, দুইটা মামলা অলরেডি চলতেছে। তো মানে ব্যবসা আস্তে আস্তে মানে খারাপের দিকে যাচ্ছে। পরবর্তীতে এসে আবার ব্যবসাটাকে মোটামুটি গুছায় এবার একটু লাইনে আসছে, নাম হয়েছে এলাকায়।
দ্বিতীয়বার যে পালাইলেন সেই কথাটা বলতেছিলেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয়বার তো আমি পালানোর সুযোগ পাইনি।
আচ্ছা, না দ্বিতীয়বার কিছুদিনের জন্য গা ঢাকা দিলেন?
হ্যাঁ, দ্বিতীয়বার বলতে ওই যে যখন ওকে ছেলেটাকে মারলাম, মারার পরে তখন মানে গা ঢাকা দিছি এই জন্যই যে ওর এখন মাথা গরম, ওর বন্ধু বান্ধব মাথা গরম, হয়তো একটা গ্যাঞ্জাম করতে পারে, এক কান খেয়ে গেলে তখন পড়ে যাবো।
কিছুদিনের জন্য যদি এলাকায় আসলেন, তারপরে কিছু অবজারভেশন করলেন, থাকলেন, তারপর মানে কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে এটা বলতেছিলেন?
হ্যাঁ, তারপরে কিছুদিনের জন্য একটু গা ঢাকা দিলাম বলতে একটু ঘুরা টুরা, তখন মানে মোটামুটি সমস্যার সমাধান হয়ে গেছে, যে সচ্ছল হয়ে গেছে, একটু টাকা পয়সা মোটামুটি আসছে বিভিন্ন দিক থেকে। গ্যাঞ্জামটা হওয়ার পরে তখন টুকটাক অনেকেই সহযোগিতা করছে। পরে ঘুরে আসার পরে তখন ব্যবসাটা শুরু করলাম আবার। শুরু করার পরে
টুকটাক সহযোগিতা কেন করলো? পায়ে হাতে রাখলো?
হ্যাঁ, হাতে রাখলো, ভবিষ্যতে কাজে লাগবে, দেখলো যে ছেলে কাজের। পরবর্তীতে তো আমরা দুজন কিন্তু খুব মানে ছোট ভাই বড় ভাই কিন্তু আপনার চেয়ে বেশি খুব ক্লোজ ছিলাম, তো সবকিছু শেয়ার করতাম ওর সাথে। কিন্তু ওই যে যখন দ্বিতীয়বার যখন আমি জেল খেটে আসি, তারপর থেকে আমি আর কারোর সাথে কিছু শেয়ার করি না, বিশ্বাস উঠে গেছে, টোটাল কাউরে বিশ্বাস করি না। মানে আগে তো পারিবারিক বা নিজের সমস্যা বা যে কোনো সমস্যার কথা শেয়ার করতাম। আর একটা কথা কি, আমি মানে আপনি ইয়ে ছিলাম, ভালোবাসার পাগল ছিলাম, সত্য কথা যেটা, ওই রুমিরে ভালোবেসে মনে করেন যে ভালোবাসা পাওয়ার পরে আমি পুরাই ফিদা হয়ে গেছিলাম যে এইসব। কিন্তু ওর থেকে যখন আমি ছেঁকাটা খাইলাম তখন থেকে মনে করেন যে আমার মুভমেন্টটা চেঞ্জ হয়ে গেল। যে
ভালোবাসার আগে আপনি কিছুটা যতদিন আপনি ভালোবাসার মধ্যে ছিলেন একটা ঘরের মধ্যে ছিলেন?
হ্যাঁ, একটা ঘরের মধ্যে ছিলাম।
আচ্ছা, হ্যাঁ, মানে ভালোবাসা যে কতটা টক, মানে ভালোবাসা মিষ্টি না কতটা টক, সেটা আপনি অলরেডি বুঝে গেছেন?
হ্যাঁ, বুঝে গেছি। তারপরে মানে মন চাইতো ওর সাথে যোগাযোগ করি, কথা বলি, কিন্তু করতাম না। ওর সমস্যা হবে শুধু এই কথা চিন্তা করে না হয়, তখন তো আমি মোটামুটি এলাকাতেই হয়ে গেছি, ইচ্ছা করলে তো আমি অনেক কিছু করতে পারতাম, তার বাড়ির নিচে যেয়ে তার বাসা থেকে নামায় অনেক গ্যাঞ্জাম করতে পারতাম, করি নাই শুধু এই জন্যই।
ওরা কি খবর পেয়েছে অলরেডি এরকম টাইপের টেরর হয়ে গেছে?
হ্যাঁ, কিন্তু মানে শুধু করি নাই ওর ভালো দিক চিন্তা করে যে থাকো ভালো।
আপনি তো তখন তাকে ভালোবাসেন?
হ্যাঁ তখন তাকে ভালোবাসি,
তখন ঘরের মধ্যে নেই কিন্তু ভালোবাসি,
তখন ভালোবাসি ঘরের মধ্যে নেই কিন্তু তখন বুঝতে পারলাম যে না আসলে সে আমার ভালোবাসা না ইউজ করছে, মানে আরো যখন কিছু লোকের সাথে শেয়ার করলাম এগুলো তখন অনেক
আপনাকে সে কেন ইউজ করবে, আপনাকে তো
টাইম পাস করার জন্য, তার গল্প করার লোক ছিল না সেজন্য আমার সাথে গল্প করতো। হ্যাঁ যখন তার একজন হয়তো বা গল্প করার লোক হয়ে গেছে তখন আমার থেকে কাই সরে গেছে, কিন্তু আমি তো মানে ওকে ভালোবাসছি কিন্তু ও হয়তো আমার ভালোবাসে নাই, পরে এমনটা মনে হয়েছে ঠিক আছে, কিন্তু এখনো মাঝে মধ্যে ফিল করি তো ও যে মানে আমার ভালোবাসে নাই, তখন মাঝে মধ্যে ইয়ে করতাম যে হয়তো আমার ভালোবাসে নাই অভিনয় করছে ওর টাইম পাস করার জন্য, তা আবার মাঝে মধ্যে মনে হয় যে না টাইম পাস করলে তো মানুষ এত কিছু বলে না ফোনে, মানে এতটা আপন হয় না, ছেলে নাম কি রাখবো মেয়ের নাম কি রাখবো, আকাশ বাতাস সবকিছু সাক্ষী রাখা হয়েছিল, সাক্ষী রেখে আমাদের অনেক কিছু হয়েছিল, তো এত কিছু হওয়ার পর আমি মানে বুঝতে পারিনি যে সে আমার ভালোবাসা নেই, কিন্তু আমি তো শিওর ছিলাম যে আমার ভালোবাসে, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম যে না হয়তো সে আমার ভালোবাসা নেই, তারপর আবার মাঝে মধ্যে মনে হয় যে ও ভালোবাসছিল কিন্তু ওর ফ্যামিলি চাপে আমার পারে নেই ওর কাছে রাখতে, ওর দোষ দেই না, তারপরে মানে নিজেদের ইয়ের ভিতরে নিয়ে আর কি যে আমার হয়তো ভুল ছিল বা ওর ফ্যামিলি ওকে দেয় নাই মিলতে দেয় নাই আমার ডিটেইলস জানতে পেরে ওকে হয়তো আমার থেকে ইয়ে করে নিয়েছে, তো এইভাবে করে মনটা সান্ত্বনা দিতাম। পরবর্তীতে আপনার কি বলে মোটামুটি তো চলতেছে,
মানে ওই সিম তো আর পাইলেন না?
না ওই সিম আর পাইলাম না,
সিম তো আপনি তুলতেও পারতেন, আপনি কেন?
সিম তুলতে পারতাম কিন্তু মানে তখন আমার কাছে সিমের কাগজ ছিল না, হ্যাঁ তখন সিমের কাগজ ছিল না বিদায়, হ্যাঁ কাগজ ছিল না
মানে এইজন্য তোলার সাহসটা করেন না, তখন তো এফএনএফ নাম্বার দিয়ে তুলতে পারতেন
না, তখন এফএনএফ নাম্বার দিয়ে মনে তোলা যেত না, তখন আপনার কি বলে ওরা মানে কাগজপত্র চাইতো আর কি, হ্যাঁ তখন একটু ইয়ে ছিল, তো এই জন্যই আর কি, আবার ওখানে অনেকগুলো নাম্বার ছিল জরুরি, অনেক বন্ধু বান্ধবের নাম্বার ছিল দরকারি নাম্বার ছিল, তো এই জন্য যে সিমটা তুললে হয়তো আবার নাম্বার গুলো পাওয়া যাবে না, তো সবকিছু মিলে আর কি যে ওর থেকে যদি কৌশলে আদায় করা যায়, দেখলাম যে পরে সিমটাও পেলাম না, যা
মানে কৌশলে আদায় করতে গিয়ে আপনি কৌশলে পড়ে গেলেন,
আমি কৌশলে পড়ে গেছি। পরে চলতেছে, এরপর আপনার কি বলে কোথায় যেন ছিলাম,
আপনি ওই আপনার ফ্রেন্ডের মাফটাফ চাইলেন, অনেকদিন বাইরে বাইরে ছিলেন, তারপরে অনেকে আপনাকে টাকা পয়সা দিয়ে হেল্প করলো,
টাকা পয়সা দিয়ে হেল্প করলো, তোমার আমি তখন আমরা ভালোই চলতেছিলাম, এরপরে আবার বিভিন্ন বিচার টিচার করি, সেখান থেকে আবার কিছু টাকা পয়সা আসে,
বিচার করেন?
হ্যাঁ বিচার করি।
কি ধরনের বিচার করেন?
এই যে বিভিন্ন রকম কারো ঝামেলা হইলে সেখানে যে আমরা যা মাথা কামাই, হ্যাঁ এরপরে দেখা গেছে আবার কেউ টাকা পায় কারো কাছে সেখানে যে টাকা উঠায় দিই, আবার এত খারাপ ছিলাম না যে পুরো টাইম নিয়ে নিতাম এমনটা না, মানে দেখা গেছে সে ওর কাছে 2 লাখ টাকা পায়, দেখা গেছে যা টাকা পাইতাম মানে পুরো মানে অর্ধেকটা ওকে দিয়ে অর্ধেকটা আমরা,
সেই সময় ভালো ইনকাম হইতো,
হ্যাঁ ইনকাম হইতো, ভালো ইনকাম হইতো, তখন পকেট গরম ছিল ভালো ছিল, কি করতাম সব এই যে বন্ধু বান্ধব খাইতাম ঘুরতাম, আবার ড্রিঙ্কসটা তখন মানে ওই যে টেবলে টেবলে যখন ছেড়ে দিলাম তখন মাঝে মধ্যে ড্রিঙ্কস করতাম, ড্রিঙ্কসটা একটু খুব বেশি হইতো, সপ্তাহে দেখা গেছে 2-3 বার হয়ে যেত, যেটা হয় মাঝে মধ্যে দেখা গেছে যে মন খারাপ হয়েছে কোন ব্যাপারে ওর কথা মনে পড়ছে,
অনেক সময় টাকা নাই আপনি পানি খেয়ে দেন, আবার এক সময় মানে পানি বলতে যে আপনার মানে দোকানের মধ্যে এটা মানে একটা কিছু খেতে ইচ্ছা করতো মানে প্রচন্ড ক্ষুধা, তখন দেখা যায় টিউবওয়েলের পানি খাচ্ছেন, আর এক সময় অনেক টাকা তখন আপনি ড্রিঙ্কস করতেছেন,
ড্রিঙ্কস করতেছি যখন ওর কথা মনে পড়তো তখন চলে যেতাম ওখানে,
মানে ড্রিঙ্কস করতেন কেন ভুলে থাকার জন্য?
হ্যাঁ
আসলে ভুলে থাকতে পারতেন?
পারতাম না, তখন আরো বেশি মনে পড়তো,
তো ড্রিঙ্কসটা কেন করতেন?
মানে করলে মনে হইতো যে ওর হয়তো বা মানে থাকতে পারবো বা মনটা, তখন তো হাসি বলতে কি ভুলে গেছিলাম ওর থেকে ইয়ে হওয়ার পরে, মানে তখন ওইটা খেলে আমার মনটা মানে খুবই ইয়ে হইতো, হাসতে পারতাম মন খুলা।
ছবি ছিল আপনার কাছে?
না ছবি ছিল না, ছবি চেয়েছিলাম দিবে বলছিল কিন্তু এর মধ্যেই ব্রেকআপ, তো যখন না খেতে পারতাম একা একা চলে যেতাম, এক ছোট ভাই ছিল যে ছোট ভাইয়ের ক্লোজ, ওর মাঝে মধ্যে ফোন দিতাম আয় আসতো, বা না খাইতে পারলে দেখা গেছে নিতাম পকেটে করে পানির বোতল ছিল বোতল করে নিয়ে আসতাম, 2 দিন ঘুরে ঘুরে খাইতাম, তো এইভাবে করে চলতেছে, ভালোই চলতেছে। পরবর্তীতে ওই যে এক লিডারের সাথে পরিচয় হলো, উনি বললো যে শুনতে পারছে জানছে সবকিছুই, এর ভিতরে আমরা আবার কিছু ইয়ে শিখছি কি মানে দেখছি আর কি, যাই হোক এটা পরে বলতেছি। পরে ওই বড় ভাই বললো যে তুই আমাদের সাথে থাক, তোর রাজনীতি একটা পোস্ট ভালো একটা পজিশনে দিয়ে দেবো, তো বললাম যে ঠিক আছে, না প্রথম পোস্টের কথা বললাম, বলে যে আমগুলো থাক তো ব্যবসায় তুই ইটি করে দিব, ঠিক আছে ভাই থাকবো। প্রোগ্রাম হইলে 40-50 জন পোলাপাইন ফোন দিয়ে নিয়ে আসতাম বিভিন্ন জায়গা থেকে, নিজের পকেটে টাকা খরচ করি, তখন তো টাকা ছিল 20 জন 30 জন 40 জন, যখন যা লাগতো নিয়ে আসতাম, এনে প্রোগ্রাম করতাম, ইয়ে করতাম, তারপর আবার সবাইকে পাঠিয়ে দিতাম। এরপরে ওই বড় ভাইয়ের আবার কিছু বন্ধু বান্ধবের সাথে পরিচয় করে দিল যে কোনো সমস্যা হলে এদের সাথে যোগাযোগ করবি, ইয়ে করবি, তখন ওদের সাথে যোগাযোগ করি। এর ভিতর থেকে একজন বড় ভাই ডাক দিল যে এতদিন তোর লোকে ছিল, এখন আমার লোকে থাক, দেখ কিছু পাসনি। পরে বললাম যে কি দিবেন, বলে যে তোর ব্যবসা চাঙ্গা করে দিমারো যা লাগে, বা তোর যা যা লাগে ব্যবসায় দরকারি জিনিসপত্র কিনে দিলাম, কাস্টমার বাড়াই দিলাম, টাকা দিবে। তো মাঝে মধ্যে দিত 2000, এর আগের বড় ভাই টাকা দিত না, উনি শুধু প্রোগ্রামে আসলে অল্প কিছু, মানে আমার যেটা পকেট থেকে খরচা দিত ওইটাও দিত না, ওইটাও দিত না, উল্টা আমার পকেট থেকে ভর্তি হইতো। তো এইভাবে করে মনে ভিতরে একটা ইয়ে আসলো যে এতগুলো পোলাপে নিয়ে আসি আমি, তো মানে আর আমার নিজের ইনকাম থেকে ওনার পিছনে খরচ করি, আমার লাভ কি। হ্যাঁ, তো একসময় ওনার উপরে একটু ইয়ে হয়ে পরে ওনার বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথে আসি, আসার পরে উনি বললো যে থাক তোর ব্যবসায় একটা ব্যবস্থা করতে, দেখি যে উনি মাঝে মধ্যে মানে ব্যবসায় অনেক কিছু যেটা যেটা লাগে কিনে দেয়, হেল্প করে বা কাস্টমার ধরায় দেয়। তো আমরা মিলে ভালোই চলতেছিলাম, একসময় উনি আমারে অফার করে, যে আপনার ঠিকই তোর এখানে আমার কিছু জিনিসপত্র থাকবো। বলছি কি থাকবো ভাই, কয়ে যে কি এটা অফিসের মধ্যে থাকবো, তো ভিতরে খালি আছে আমাদের দে, আমি ভিতরের রুম তোরে ভাড়া দিই। উনি আমি চিন্তা করলাম যে আমারও সমস্যা তো, ও এর মধ্যে জেলখানা থেকে আমি বের হয়ে ব্যবসা তো পার্টনারই ছিলাম না, তখন মানে নিজের নামে একভাবে করে নিলাম। হ্যাঁ, ব্যবসাটা তখন নিজের নামে একভাবে করে নিলাম,
মানে বাকি দুই পার্টনার নাই।
হ্যাঁ, বাকি দুই পার্টনার নাই, ওদের থেকে
কিনে নিলাম।
হ্যাঁ, কিনে নিলাম, টাকা দিয়ে কিনে নিলাম। ৫০-৬০ হাজার টাকার মতো, তো দেখি যে ওই আরেক ছোট ভাই ও কি করলো, প্রায় যে টাকাটা নিছি আমরা ধার সুদের উপরে ওইটা হচ্ছে বেশি টাকা ও নিয়ে গেছে। আমি তখন জেলখানা বসে হিসাবটা মিলালাম যে আসলে তো ও তো অনেক টাকা নিয়ে গেছে, তাইলে তো এভাবে ব্যবসা করা যাবো না। এরপরে আরেকজন যে ছিল ও খুব ব্যস্ত থাকে, তখন দেখা গেছে ব্যবসায় তো প্রায় সময় আমারই সময় দিতে হয়, সবকিছু মেনটেন করতে আমার, তো ওরা এসে জাস্ট হিসেব করতে করতো। তো ব্রেন যখন পুরোপুরি খুলে গেল তখন ওদের কাছে বললাম যে ভাই ব্যবসা না আমার একভাবে করতে হইব, হ্যাঁ আমার ব্যবসা ইয়ে করে দাও। তো তখন ওরা একটু ইয়ে করলো, পরে বললাম যে দেখবে তাইলে কিন্তু ব্যবসা করা সম্ভব না, আমি যে টাকা আছে তার চেয়ে আমি বেশি দিলাম, যে দাম আছে হচ্ছে বেশি দিলাম। পরে দিয়ে মনে করেন যে ফ্যামিলিতে বললাম যে আমি ব্যবসাটা কিনবো, আমার কিছু সহযোগিতা করো, তখন ফ্যামিলি কিছু সহযোগিতা করলো, করার পর ব্যবসাটা নিজের নামে করে নিলাম। করে নেওয়ার পরে ব্যবসা চলতেছে, বড় ভাইরা ওই যে পরবর্তীতে হেল্প করতেছে আস্তে আস্তে। পরে ওই বড় ভাই বললো যে বিভিন্ন প্রোগ্রামে যাই, বিভিন্ন মিছিল মিটিং এ যাই, পোলাপাইন যখন যা লাগে নিয়ে যাই, কোনো না নাই। তো এর ভিতরে আমার আরেকজন বড় ভাই ছিল, উনি আবার সভাপতি আর কি ওয়ার্ডের, থানার সভাপতি, পল্টন থানায় সভাপতি, নাম বলবো না। তো উনি আবার ব্যবসা করতো, ব্যবসা নিয়ে ওনার সাথে গ্যাঞ্জাম হয়েছে, আমার কর্মচারীর গায়ে হাত দিছে। পরবর্তীতে আমি যখন শুনলাম এখানে আসার পরে আমার কিছু ভাতিজা ছিল বা লোকজন ছিল, ওরা আবার শুনছে যে এই অবস্থা হয়েছে, ওদেরকে ফোন দিয়ে ডাকলাম। পরে আবার ওই লোকের ওই বড় ভাইয়ের ছেলে বান আসছে আমার জিজ্ঞেস করতে, আমি ওরা আবার গালাগালি করছি পার্টির পেছনে দাঁড়ায় যে কোন এমনি যাই বলার বলছি, বলার পর ওরা আবার শুনছে, শুনে আবার আমার আসছে জিজ্ঞেস করতে। পরে আমি বুঝি তোরা কি আমার জিজ্ঞেস করার, এই এক কথা দিকে তখন তৈরি হলো। পরে ওরা আসছে, মানে ওরা আমি কিন্তু প্রস্তুত ছিলাম না, জাস্ট কি ওদেরকে জিজ্ঞাসা করবে এই জন্য আসছে, আমার সাথে বেয়াদবি করছে কেন। পরে ওরা মানে বাস এবং অনেক কিছু বাস টা সেটা সেটা নিয়ে রেডি, আমরা তো প্রস্তুত না। পরবর্তীতে দেখলাম যে মানে ওরা মারার জন্য মানে এক পর্যায়ে এসে পড়ছে। পরে তো মানে আমার যেই কজন ছিল ওরা ছিল প্রায় 20-25 জন, আর আমার এখানে 10-15 জন ছিল। এই 10-15 জন মনে করেন যে ওদের 20-25 জন একবারে ওদের যে ওরা জানিয়ে আসছে ওগুলো দিয়ে ওদেরকে মারা হইলো। মারার পরে ওরা চলে গেল, চলে যাওয়ার পরে আমার যারা ছিল আমি ওদেরকে পাঠাই দিয়েছি, তখন আমি অফিসটা বন্ধ করে আমি আসবো রাতে। এমন টাইমে ওই বড় ভাই আসছে হুন্ডাই করে, ওর সাথে আরো 10-12 জন নিয়ে আসছে, তখন আমার সাথে কেউ নাই, আমি একা। আমি আবার একটু ওই যে বেশি ভদ্রতা দেখাইতে গেছি, বড় ভাইরে বললাম যে ভাই বসেন বসে কথা বলি, বড় ভাইকে বললাম যে বসেন বসে কথা বলি। তখন উনি সুযোগ পাইল এবং ওনার সাথে যারা ছিল ধর সব কটার বান্ধাক লোকে বান্ধা ভিতরে গেলে ইয়ে কর, তখন ওদের সাথে চাপাটি ছিল আমার, একটা শুধু একটা বাইস্তা ছিল, বাইস্তাটার মারতে আমার কথা হইল যে আমার সাথে গ্যাঞ্জাম, আমার জন্য গ্যাঞ্জাম হয়েছে, ওদের কাউর গায়ে যাতে টাচ না লাগে। তখন ওই বাইস্তাটা দূরে গেছে, তখন আমি ভিতরে দৌড়ায় গেছি, যাওয়ার পরে ওদের কাছে চাপাটি ছিল, ওই বাইস্তাকে মারতে দিই না, ওর ওরে বাঁচাইতে গিয়ে আমার নিজের মাথায় কোপ লাগে। কোপ লাগে আমি তো দেখি নাই যে আমার মাথায় যে তখন আমরা দুজন ছিলাম মাত্র এই ভাই তার আমি হ্যাঁ আর সবাইকে পাঠাই দিছি সবাই চলে গেছে তো খবর পেয়েছি আবার যে সবাই পাঠাই দিছে আমি একা আছি আমি তো শুধু ওই ভাই থেকে বাঁচাতে আমি বলছি যাই এখানে বসো বসে কথা কই সবাই মিললাম বড় ভাই আছে এনে কেউ ভাঙচুর করে না এটা কিন্তু একটা অফিস ঠিক আছে তো সবাই কথা হইলো যে না ওই যে মায়ের বদলে মায়ের ঠিক আছে তো এখন ভাইস্তারে তো মারতে পারে না আমার হাতে যে রক্ত পড়তেছে সেটা আমি দেখিনি পরে ওরা যখন চলে গেল যেতেছে তখন আমি মাথায় হাত দিয়ে দেখি রক্ত পড়তেছে আমার মাথায় তখন ভাবলাম যে না আমার মনে হয় কোপাইছে দেখিনি অন্ধকার তো যদি আলো থাকতো তাহলে কোপাইতে পারতো না পরে বললাম যে ওই ধর ওরে আমার আমার কোপাইছে ওগুলো ধর এর মধ্যে তো ওরা সবাই দৌড়ায় পালাইছে ওই বড় ভাই হুন্ডা নিয়ে আগেই চলে গেছে পরবর্তীতে থানায় গেলাম এই রক্ত পড়তেছে মানে এখানে প্রায় থানায় গেলাম থানায় মামলা নিল না বললো যে আগে ঢাকা মেডিকেল যাও ওইখান থেকে গিয়ে নিয়ে আসো এরপরে মামলা নিব পরবর্তীতে এই অবস্থায় নিজের মানে ওই যে কোপ খাইলে যে ইয়ে হয়ে যায় আমি কিন্তু দুর্বলটা হই নাই কপালে এরপরে মাথায় পরে ঢাকা মেডিকেল গেলাম যাওয়ার পরে ওইখানে এক জায়গায় লাগলো বিষটা ছিলেই মাথার মধ্যে একবার অনেক দূর ডেবে গেছে বিষটা শিলি লাগছে এরপরে কপালে এখানে আপনার ইয়ে হয়েছে মানে এখানেও প্রায় চার পাঁচটা মতো শিলি লাগছে
আমি
তো তখন আমার সেন্সটা ওই দিকে কাজ করতেছিল ওই ভাইসের দিকে যে ওর যাতে ইয়ে না করে কিন্তু ওরা যেমন এত দূর ডাবাইছে সেটা আমি কল্পনা করি নাই ঠিক আছে শুধু আমি বুঝতে পারছি যে মাথায় আঘাত লাগছে হালকা কিন্তু কোপ লাগছে সেটা আমি টের পাইনি
না আমরা সেই সময়ের কিছু আপনার কিছু ছবি আছে তো আমরা লিসেনাররা আপনারা যারা দেখতে চান যে সেই সময়ের কিছু ছবি যে আবির্ভাবের মাথায় যে যে কোপের যে আঘাত এবং যে রক্তের যে ব্লিডিং সেই সময়ের কিছু ছবি আছে আমরা কিন্তু লিসেন আপনারা চাইলে কিন্তু সেই ছবিগুলো দেখতে পারেন সেই ছবিগুলো কিছুক্ষণের মধ্যে আমাদের টেকনিক্যাল টিমকে আমরা বলছি যে কিছুক্ষণের মধ্যে পারলে সেই ছবিগুলো আপলোড করার জন্য আপনারা সেই ছবিগুলো চাইলেই কিন্তু দেখতে পারেন facebook.com/dhakafm90.4 সেখানে কিন্তু ছবিগুলো দেওয়া আছে আপনারা কিন্তু চাইলেই দেখতে পারেন আমি আরো একবার বলছি আমাদের অ্যাড্রেসটি facebook.com/dhakafm90.4 সেখানে আবির ভাইকে যে কোপানো হলো যেই ছবিগুলো আর কি সেই সময় কিছু স্ন্যাপ কিন্তু আছে আপনারা কিন্তু চাইলেই কিন্তু সেগুলো দেখতে পারেন অলরেডি সেগুলো কিছুক্ষণের মধ্যে সেগুলো আপলোড করা হবে সেই অ্যাড্রেসটি হলো facebook.com/dhakafm90.4 হ্যাঁ আবির ভাই
পরবর্তীতে ঢাকা মেডিকেল থেকে আমাকে নিয়ে আসলো খালতো ভাই ছিল তো উনিও গেছে উনি যাওয়ার পরে আবার ভাইস্তারা পরে শুনলো যে অবস্থা হয়েছে সবাই গেল ভাইয়া গেল যাওয়ার পরে আমার হাসপাতাল থেকে নিয়ে এসে থানা আসলাম ওখানে এসে মামলা করলাম কিন্তু এর মধ্যে ওরা আবার দলের লোক ক্ষমতায় ছিল থাকার পরে ওদেরকে দিয়ে সিস্টেম করে ফেলছে থানায় যাতে মামলাটা ওরকম শক্ত করে না নেয় হালকাভাবে নেয় প্রথমে তো মামলা নিতেই চাইছিল না পরে আমি সাংবাদিক নিয়ে গেছিলাম পরিচিত সাংবাদিক ছিল ওনাকে নিয়ে গেছি ওনাকে নিয়ে যাওয়ার পর পরে মামলাটা নিছে ওসি হিসাবে প্রথমে নেয় নেয় মামলা দুই দিন আমাকে তিন দিন ঘুরেছে মামলা নিবে না কারণ যে বড় ভাই আমাকে আঘাত করছে ওই বড় ভাইয়ের আবার মামা মানে দলীয় লোক এখন দল ক্ষমতায় ও করে একটা আর ওর ভাগ্না করে একটা ঠিক আছে তো এখন ভাগ্নার মামলা মামার দল ক্ষমতায় এখন তো মামলা নিবে না ঠিক আছে তো সেই জন্য ওসি সব মামলা নিবে না পরে আমি তিন দিন আমাকে এমন ঘুরেছে কিন্তু আমি মনোবল হারে না আমার কথা এসেছে আমার মাস আমি ওর মারমুই কিন্তু আমার জায়গায় অন্য কেউ হইলে মানে বিছনায় শুয়ে থাকতো হাসপাতালে এক মাস মানে বিছনাতে উঠতে পারতো না কিন্তু আমার কথা হইলে আমি ওর মারমু আমার মারছে পরে থানা আসলাম মামলা নেই না পরে তিন দিন পরে আমি সাংবাদিক নিয়ে গেলাম ইয়ে করলাম পরে নিছে নেওয়ার পরে নিছে ওরকম ভাবে না নেই কিন্তু আমি তো আর বুঝতে পারিনি তখন তো মামলা নেওয়ার পরে এখন এরপরে পুরা পার্টি অফিসে সব
ওরকম ভাবে নেয় নাই মানে
মানে যেভাবে করে লেখার দরকার ছিল আমি কিন্তু অ্যাটেম্প টু মার্ডার এক হিসাবে কারণ আমাদেরকে যে আমরা যে ছেলেটাকে
কোপাইছি হ্যাঁ
আমরা যে ছেলেটাকে কোপাইছি আমাদের মামলাটা কিন্তু মানে সেরকম ভাবে নিয়েছে হত্যার উদ্দেশ্যে কিন্তু এখানে হত্যার উদ্দেশ্যে
আপনাকে যখন কোপানো হলো সেটা আবার অ্যাটেম্প টু মার্ডার না
আমার অ্যাটেম্প টু মার্ডার না মানে
সেই ধারাগুলো দেওয়া হয়
হ্যাঁ নর্মাল একটা মামলা দিয়ে আমাদেরকে ইয়ে করে দিছে আর কি কিন্তু এই জন্যই মানে মনটা খারাপ হয়ে গেল যে শালায় সব জায়গায় টাকা না আর ক্ষমতা তখন তো মানে মেজাজ আরো চড়িয়ে গেল যে ওর জেহানেবো মহানা জবাই দেবো পরে মামলা নেয় না, মামলা নিল এরপরে মনে হয় যে মামলা করে আর ওর খুঁজি নেই, মামলা করে এরপরে গেছে খুঁজতে পুরা পোলা পাইন নিয়া। ওদিন আমার পার্টি পিছিয়ে প্রোগ্রাম ছিল, ও আসবে তখন ওর একবারে যেখান থেকে ও মিছিলটা বের করে ওইখানে সব পোলা পাইন গেছে। তখন অনেক কিছু ছিল, ককটেল এটা সেটা বা যা যা লাগে আর কি, আজকে মানে ওর শেষ। ওখানে গেলাম দেখলাম যে ওর পোলা পাইন যারা মিছিল করবো ওরা আছে। পরে জিজ্ঞেস করলাম কিরে তোকে ভাই কই, বলে যে ভাই তো নাই, ভাই আছে দূরে আছে। আমি ভাইয়ের লোক একটু কথা কর দরকার, ভাইয়ের লোক প্রোগ্রামে যাবো আজকা। কই যে প্রোগ্রামে যাবেন, ভালো কথা থাকেন। আমি হ থাকবো তো ভাই, এরপরে প্রোগ্রামে যাবো, বাইরে ডাক দে। পরে ফোন দিল ভাই দূরে আছে। আমি আয় তুই, তোর খবর আছে ঠিক আছে। পরবর্তীতে আমি পার্টি অফিসার এসে বললাম, আসার পরে দেখি যে মিছিল আসতেছে। তখন এক যে আমাদের দক্ষিণের সভাপতি ছিল উনি বলতেছে যদি আজকে কোনো গ্যাঞ্জাম হয় আবির, এটার দায়ভার কিন্তু সম্পূর্ণ তোমার নিতে হইব। চিন্তা করলাম, বলে যে যা হয়েছে আমরা এটা মিছিল করে দিতেছি। পরে আমি বললাম যে ঠিক আছে, বড় ভাই যেহেতু বলছে এখন বেয়াদি হয়ে যাবে কিছু করলা। এরপরও পোলাবেন মানতেছে না, ওদের মিছিল আসতেছে, মিছিল আটকায় দিছে, মানে মিছিলে মারবে ওদের সবাই। তো আমিও দৌড়ায় গেলাম, দৌড়ায় যাই দেখি যে কেউ নাই, যারা ছিল গ্যাঞ্জামে একটাও নেই, যে কটা আছে সব লামছাম।
আসবে
না হয়তোবা, কিন্তু এই জন্য ওর বাসার সামনে গেছিলাম, কিন্তু ওখানে যে ওকে পাইনি। এরপর ভাবছি যে যখন শুনবে যে চলে আসছি তখন হয়তো আসতে পারি, তখন তো মাথায় জিদ কাজ করতেছে ওর কোথায় পাবো। পরে ও আর আসলো না, মিছিল পরে মানে মিছিলে হিট করবে ছেলেরা, আমি বলছি যে হিট করার দরকার নেই ছেড়ে দে। পরে চলে আসলো, ইয়ে করলো, এইভাবে করে মনে করেন যে কোন আর মিছিল হলো না আর কি। তখন আমার অফিসে ভাঙচুর করলো ওরা, ইয়েটিয়ে করলো, পুলিশ আসলো এসে দেখলো লিখলো সবকিছু, কিন্তু কিছুই হলো না। এরপরে এটা এখনো ওইভাবেই আছে। তো ওরা পরে জামিনে চলে আসছে, আসার পরে এরপরে ওই বড় ভাই শুনতে পারছে, আমার যে ক্লোজ বড় ভাই যে আমার ডাকছে, উনি বলে যে থাক এখন কিছু বলার দরকার নাই, সুযোগ বুঝে এরপরে ওরে দিস, সময় আছে। ঠিক আছে ভাই, এখন ভাইরা সব বলছে, দক্ষিণের সভাপতি এরপরে আরো ভালো ভালো নেতারা বলছেন যে কিছু বলার দরকার নাই, নিজেদের ভিতরে যেহেতু সমাধান করে দিবে। আর সমাধান তো কিছুই পেলাম না। হ্যাঁ, তো পরবর্তীতে আপনার ওই বড় ভাই শুনলে বলে যে কিছু বলার দরকার নাই, এখন ইয়ে কর, কি বলে তোর অফিসের ভিতরুমটা আমার দে, ওইখানে আমি অফিস করবো। আমি ভাই কি অফিস করবো,
এর মধ্যে পড়ে আপনার ভাই মনে অসুস্থ?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভাই অসুস্থ সেটা বলছি। হ্যাঁ, আমার ভাইয়া অসুস্থ, এর মধ্যে ও সেটা তো ভুলে গেছি, আমার ভাইয়া উনি অসুস্থ, উনার দুটোই কিডনি ড্যামেজ। তো কিডনি যখন ড্যামেজ হয়ে যায়, তখন ভালো ছিল কিডনি, 75% কত পার্সেন্ট ভালো ছিল। আমার ভাবি যখন বুঝতে পারে, বিয়ে করছে 2 বছর হয়, বাচ্চা কাচ্চা নাই নেই, আমার ভাই আবার মানে বিয়ে করার পরে বাচ্চা কাচ্চা নেই নেই আর কি, পরে ভাবি যখন বুঝতে পারে ভাইয়ের কিডনি নষ্ট হয়ে গেছে, কিন্তু ভাবির আগে অ্যাফেয়ার ছিল, সেটা আমি বুঝতে পারছি। আমি বুঝে ভাইয়ার বলছি, ভাইয়া ভাবি কিন্তু কি যে কোনো একটা লভিং আছে, তুমি ইয়ে করো। আরে দূর শুধু শুধু একজনের কথা কয়ে কালার হইস না। এরপর ভাইয়া যখন অসুস্থ হয়ে গেল, তখন ভাবি মানে পুলটি নিয়ে নিল, ভাইয়ের যে সমস্ত টাকা পয়সা গহনা যা ছিল সব নিয়ে ওই যার সাথে রিলেশন ছিল ওর কাছে চলে গেছে।
আবির ভাই, ঠিক এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, যে আপনার ভাই, ভাইয়ের যে গহনা সবকিছু নিয়ে চলে গেল আপনার ভাবি, এবং আপনার ভাই তখন কিডনি ড্যামেজ, এবং
ড্যামেজ হয়নি তখন 75% ভালো,
75% তো পুরোপুরি ড্যামেজ হয়নি। তো এই অবস্থা, এবং আপনি কিন্তু অলরেডি তখন দুটো মামলার আসামি, এবং আপনি কিন্তু আসামির পরে আপনাকে কিন্তু একইভাবে স্টেপ দেওয়া হলো, আপনাকে কোপানো হলো, এবং আপনার ব্লিডিং প্রচন্ড, রক্ত, থানায় আপনি মামলা নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছেন। হ্যাঁ জুগল ভাই, আমার মনে হয় এই মুহূর্তে আমাদের একটা ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে। তবে বিরতির আগে আমরা একটু আমাদের SMS প্যানেল এবং ফেসবুক প্যানেলের দিকে আমরা একটু তাকাতে চাই। জুগল ভাই, আমাদের আসলে ফেসবুক এবং SMS কে কি বলতে আছেন?
ওই অনেক ধন্যবাদ, আজকে আমরা শুনছি আবিরের গল্প। আমাদের সঙ্গে আবিরের সঙ্গে আজকে আড্ডায় রয়েছেন সাদেক সামি। আস্তে আস্তে গল্পটি আসল শেষের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আপনাদের কাছ থেকে অনেকগুলি SMS পাচ্ছি, অনেক
ফেসবুকে অনেক কমেন্টস দেখতে পাচ্ছি। শাহ আলম লিখেছেন যে আবির ভাই বর্তমানে আপনি ম্যারিড কি আনম্যারিড, দেখা যাক আবির আমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেয় কিনা। তপু আমাদেরকে লিখেছেন এছাড়া দেখতে পাচ্ছি অনেকেই অন্ধকারের গল্পে আসতে চান এবং তারা লিখেছেন ও জি স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে তার বয়স এবং স্পেস দিয়ে ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিয়েছেন 16260 এই নম্বরে। যারা আসতে চান অন্ধকারের গল্পে তাদের সবার জন্য একটাই রিকোয়েস্ট, যারা আসতে চান শুরুতে এস এম এস এর শুরুতে জাস্ট ওজি লিখবেন, স্পেস দিয়ে নামটি লিখবেন, স্পেস দিয়ে আপনার বয়স, এরপর একটি স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি টাইপ করে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে এস এম এস করে। আপনি ইমেলের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিই og@dhakafm904.com লিখতে পারেন আমাদেরকে ফেসবুকে facebook.com/dhakafm90.4 এ লাইক দিয়ে মেম্বার হন। এরপরে আপনার কথাগুলো আপনি লিখতে পারেন। অনেকে লিখেছেন, জনি রয়েছেন আমাদের সঙ্গে, দেলোয়ার হোসেন লিখেছেন যে আবির ভাই আপনার গল্পটি একেবারে সিনেমারই মতো। আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি দেলোয়ার হোসেন আবার লিখেছেন যে কি লাইফ ছিল আর এখন কি লাইফ, প্লিজ পাপকে সবাই ঘৃণা করবেন পাপিকে নয়। মনির উদ্দিন তিনি লিখেছেন ভালো লাগছে, শুধু তাই না শিক্ষার জন্য আমরা চেষ্টা করছি। আচ্ছা আশিক ইমদাদ মারুফি লিখেছেন আবির ভাই আপনার মূল ঘটনার সাথে সূত্র ধীরে ধীরে মিলে যাচ্ছে, এমনটাই হওয়া উচিত কিন্তু, তাই না? আমরা এতদিন ধরে আমাদের যে যারই বয়স আমরা কিন্তু এটাই দেখে এসেছি যে একটা সময় একটা ভালো ছেলে খারাপ হয়ে গেলে বিপরীতে তাকেও কিন্তু কিছু খারাপ জিনিসের সম্মুখীন হতে হয়। এরপরে সোহাগ গাজী লিখেছেন আমাদেরকে, আরিফুর রহমান উজ্জ্বল তিনি লিখেছেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আচ্ছা এরপরে হাসানুর রহমান টিটো তিনি লিখেছেন আমাদেরকে, লিখেছেন আরিফুর রহমান ব্রুস তিনি লিখেছেন আচ্ছা আশা করছেন সবাই যে তিনি সত্য কথা বলছেন। আমার তো এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আবির আজকে আমাদের মাঝে এসেছে, আমাদের স্টুডিওতে এসেছে সত্যি কথা বলবার জন্যই। সো আমার মনে হয় না এখানে কোনো মিথ্যা আছে এবং সে চাই নতুন একটা জীবন, ভালো একটা জীবন, স্বাভাবিক মানুষের একটা জীবন। সো এখানে সন্দেহ করাটা বোধহয় ঠিক হচ্ছে না। তারপরেও সবই আপনার কাছে, আমরা আবির গল্পটি শুনতে চাই, পুরোটুকু শেষ করে আমরা মন্তব্য করতে চাই আসলে ব্যাপারটি কি দাঁড়ালো, কি থেকে কি হলো। আচ্ছা রুবেল লিখেছেন ভালো লাগছে, কাউসার আলম লিখেছেন, এরপরে আরো অনেকেই লিখছেন ফেসবুকে facebook.com/dhakafm90.4 এ। এস এম এস পড়ে কিছু এস এম এস করেছেন পারভেজ কুড়িল চৌরাস্তা থেকে। এরপরে কাজী মাসুম তিনি লিখেছেন ঘটনাটা কি বিশ্বাসযোগ্য, সেটাই বলছিলাম মাসুম, পুরোপুরি ঘটনাটি আমরা শুনে নেই। আসলে আমাদের অন্ধকারের গল্প এরকমই গল্প যে ঘটনাটা শুরুতে মনে হবে অবিশ্বাস্য, সেই অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর ঘটনাগুলি তুলে আনাই হচ্ছে অন্ধকারের গল্পের কাজ, যে আমরা ভাবতেও পারি না যে অন্ধকারের অধ্যায় কত খারাপ হতে পারে। রমিজ আমাদেরকে লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি কামাল লিখেছেন আমাদেরকে, আবির ভাই আপনার অনেক কষ্ট বুঝতে পারছি, ভালো হয়ে যাবেন এটা আশা করব। মনিরুল ইসলাম মনির তিনি লিখেছেন, এরপরে সুফিয়ান ইব্রাহিমপুর থেকে লিখেছেন আপনি আবির ভাই আপনি এখন এই মুহূর্তে কোথায় থাকছেন, সবকিছু আমরা আবির উপরে ছেড়ে দিচ্ছি, আবির কি বলবে সেটা আবিরেরই ব্যাপার, সো এই বিষয়ে কোনো মন্তব্য নেই। তবে জানাই যে এই এপিসোডটি যদি শুরু থেকে আপনি মিস করে থাকেন তাহলে আগামীকালই এই এপিসোডটি আবারও আপনি ডাউনলোড করে শুনতে পারেন ঢাকা এফএম এর ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। আজকে রয়েছে আবির, যে ছোটখাটো অপরাধ করতে করতে একটা সময় সে হয়ে উঠেছে ভয়ঙ্কর একজন সন্ত্রাসী, একজন বোমাবাজ। আপাতত এটুকু তো আমরা নিশ্চয়ই শুনেছি সবাই, আমরা ছোট একটা ব্রেকে যাব, এরপরে আবারও সাদেক সামির সঙ্গে জয়েন করবেন আবির। আমাদের সঙ্গেই থাকুন, লিখতে থাকুন এস এম এস 16260 এই নাম্বারে অথবা ফেসবুকে লিখুন facebook.com/dhakafm90.4। ছোট একটা ব্রেকের পরে আবারও আসছেন আবির সঙ্গে সাদেক সামি।
Gaming Nation presents Clear Man Dhaka Games Week 2014, powered by Samsung UHD TV on the 9th to the 10th of June 2014 at IUB. Registration going on. For details, please visit www.facebook.com/gamingnation. Radio partner Dhaka FM 90.4.
আমরা আমাদের প্রিয় তারকা প্রিয় মানুষ সমী কায়সারের সাথে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এর খেলা শুরু করব। তাহলে প্রথম চারটা প্রশ্নের উত্তর আপনাকে এক মিনিটের ভেতরে দিতে হবে। প্রশ্নটি হলো, আগুনের পরশমণি চলচ্চিত্রে মুক্তিযোদ্ধার চরিত্রে কে অভিনয় করেছেন? অপশন চারটি, এ রাইসুল ইসলাম আসাদ, অপশন বি আসাদুজ্জামান নূর, অপশন সি আলী জাকের, অপশন ডি শহীদুজ্জামান সেলিম। এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অফিসিয়ালি আপনার সময় শুরু হচ্ছে এখন।
আসাদুজ্জামান নূর।
যদি আপনার থাকে তীক্ষ্ণ বুদ্ধি, সাধারণ জ্ঞানে যদি হয়ে থাকেন অপ্রতিরোধ্য, যে কোনো বিষয়ে আপনার পাণ্ডিত্য যদি হয়ে থাকে চমকে দেবার মতো, তবে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এর হট সিট আপনার জন্য। 12টি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন 15,000 টাকা। কান পাতুন ঢাকা FM এ সোমবার রাত 11:30।
ভালোবাসার তো আসলে অনেকগুলো রং থাকে, তো আমার ওর ভালোবাসাটা যে মানে কোন রঙের ছিল আমি সেটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। একটা মেয়ের, একটা নারীর জীবনের সার্থকতা হচ্ছে যখন সে প্রথম মা হয়, আর আমার বাচ্চা যখন পৃথিবীতে আসছে সে তার বাবার মুখ দেখে নাই। গুরু, সে তো কথা দিল যে একসাথে থাকবে, আমিও আমার বাচ্চার মুখের দিকে তাকায়া কথা দিলাম যে আমরা একসাথে থাকবো।
কিছু সময় বাস্তবতা আমাদের সাথে প্রতারণা করে।
গুরু সেদিন সে বলছিল একসাথে থাকবে, কিন্তু এখন পর্যন্ত আমি তার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করতে পারতেছি না, সে কোনো ধরনের কোনো রেসপন্স করতেছে না।
আমরা আবারও আসছি গল্পের পেছনের গল্প ভালোবাসার ডায়েরি নিয়ে প্রতি মঙ্গলবার রাত 10:30। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে সমস্ত নির্যাতিত মানুষের পক্ষে।
আচ্ছা আবির ভাই, আমরা আবার ফিরে আসলাম, আর শুনছেন ঢাকা FM 90.4, আর চলছে অন্ধকারের গল্প। কেমন লাগছে আমাদের এই আয়োজন নিশ্চয়ই আমাকে জানাতে ভুলবেন না, সেজন্য আমাদের সঙ্গে জয়েন করতে পারেন ফেসবুক এবং SMS এর মাধ্যমে। ফেসবুকে আমাদের সঙ্গে জয়েন করতে চাইলে লগ ইন করুন www.facebook.com/ঢাকা FM 90.4, facebook.com/ঢাকা FM 90.4। সেখানে একটি পোস্ট দেওয়া আছে, আপনারা সেখানে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং যে কোনো প্রশ্ন কিন্তু করতে পারেন আবির ভাইকে। এছাড়াও কিন্তু আপনারা আমার সঙ্গে জয়েন করতে পারেন SMS এর মাধ্যমে। সেজন্য আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আপনার নাম ঠিকানা এবং যে কোনো প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। এছাড়াও আপনারা যারা এই অন্ধকারের গল্প অনুষ্ঠানে আসতে চান, আমাদের এই অন্ধকারের গল্পের অনুষ্ঠান হট সিটে বসতে চান এবং জানাতে চান আপনাদের জীবনের অন্ধকারের গল্প, অন্ধকার দুনিয়াটা কেমন সেটি যেটি জানাতে চান, সেজন্য যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করতে হবে OG, মানে অন্ধকারের গল্পের শর্টকট OG, স্পেস আপনার নাম ঠিকানা এবং পাঠিয়ে দিতে হবে 16260 এই নম্বরে। আর ফেসবুক তো রয়েছে, facebook.com/ঢাকা FM 90.4। এরকম একটি প্রোগ্রাম চালানো প্রচন্ড চ্যালেঞ্জিং, আপনাদের সমর্থন আমাদের একান্তই জরুরি এবং আপনাদের প্রত্যেকটি কমেন্ট কিন্তু আমরা পড়ি এবং এই কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু ফাইন্ড আউট করি যে পরবর্তীতে আমরা কি ধরনের গেস্ট নিয়ে আসবো এবং প্রোগ্রামটি কেমন হচ্ছে এবং প্রোগ্রামটি আমরা কন্টিনিউ করবো কিনা আদৌ, এবং প্রোগ্রামটি আমরা ঠিক কোন জায়গাটা নিয়ে আমরা প্রোগ্রামটি স্টপ করে দিব বা এর পরের প্রোগ্রাম এপিসোডটা আমরা আদৌ করবো কিনা এবং আজকের প্রোগ্রামটি আমাদের শেষ প্রোগ্রাম কিনা সেটি কিন্তু পুরোপুরি আপনাদের উপর নির্ভর করছে। এর জন্য আপনারা যদি চান যে প্রোগ্রামটি কন্টিনিউ হোক এবং প্রোগ্রামটি আমরা আগামীতে আরও অন্য কোনো অতিথি নিয়ে আসি এবং অন্য কোনো অন্ধকারের গল্প নিয়ে আসি, সেই জন্য আপনাদের চিঠি করতে হবে facebook.com/ঢাকা FM 90.4, এই অ্যাড্রেস বারে আপনাদেরকে যেতে হবে এবং এই প্যানেলে গিয়ে আপনাদেরকে লাইক করতে হবে এবং আমাদের যে পোস্টটি রয়েছে সেখানে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন এবং আপনার প্রত্যেকটি সমর্থন কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। আবির ভাই, আমরা যে টপিকটিতে ছিলাম যে আপনার ভাইয়ের কিডনি 75% ড্যামেজ, আপনার ভাইয়ের আসলে এই কিডনিটা ড্যামেজ হলো কিভাবে, বা উনি আপনাকে আগে থেকে জানতেন যে কিডনি ড্যামেজ?
না, আমরা আগে থেকে জানতাম না, উনি তো বাইরে ছিলেন,
মানে বিদেশে ছিলেন।
জি, বিদেশে ছিলেন, তো ওখান থেকে আসার পরে চিকিৎসা করে, আমরা চিকিৎসা করানোর পরে তখন ভালো ছিল, তখন 75% ভালো ছিল।
মানে বাইরে থেকে যখন আসলেন তখন কি অলরেডি ড্যামেজ?
না, ড্যামেজ না, তখন ভালো ছিল। হ্যাঁ, তো বিয়ে করে যখন উনি আসছেন, বিয়ে করে যখন আবার বাইরে চলে যায়, বাইরে যাওয়ার পরে আবার উনি আসেন, আসার পরে তখন যখন টেস্ট করি তখন দেখা গেল যে ওনার 75% কিডনি ভালো আছে, বাকিটা ওনার সমস্যা হয়েছে।
সমস্যা নষ্ট মানে আসলে মানুষের জীবনটা আসলে কতটা ট্র্যাজিক, এবং একটা জীবনে মোড় আসলে কতটিকে কত দিকে মোড় নেয়। আপনি একটা ইনস্টিটিউশনে আপনি পড়াশোনা করছিলেন, পড়াশোনার পরে আপনি মাদ্রাসায় ছিলেন, সেখান থেকে আপনি পাশ করে বের হলেন, তারপরে আপনি একটা ছোটখাটো একটা বিজনেস করলেন, তারপরে আপনি ভালো ছিলেন, তারপরে সেখান থেকে মাথায় রাগ উঠল, হয়তো বা আপনার একজনের সাথে আপনার রিলেশন ছিল, সেই রিলেশনটা আপনার অজানা কারণে সেটা ব্রেকআপ হচ্ছিল, এবং আপনার দৃষ্টিকোণ থেকে সে আপনার সঙ্গে রিলেশনটা ব্রেকআপ করলো, আপনাকে নিয়ে খেলছিল। আমি জানি না কতটুকু সত্য, সেই শুধু আপনার সঙ্গে খেলছিল কিনা, আপনি কতটুকু তার সঙ্গে খেলছিলেন, ঘটনাটা এরকম। এবং তারপরে তার উপর রাগ করে আপনি প্রথমে আপনার একজন আদম ব্যাপারে আপনার ভাষায়, এবং আপনি যাদের কাছ থেকে আপনি ইনফরমেশনটা পেয়েছেন যে সে আসলে আমরা ম্যান পাওয়ার বিজনেস যেটা বলি, আপনাকে বোঝানো হয়েছিল যে সে ম্যান পাওয়ার বিজনেস করে এরকম, তাকে প্রথমে মারলেন, কিন্তু আসলে ব্যাপারটা ছিল চাঁদাবাজির একটা ব্যাপার ছিল, কিন্তু আপনি ওই জায়গায় ভিক্টিমাইজ হলেন, আপনি জানতেন না যে অন্ধকারের বিষয়টা আসলে আপনিও এখানে কিন্তু অন্ধকারের মধ্যে ছিলেন। এবং পরবর্তীতে আপনি কিন্তু আবার আপনার একজন আরো একজন আপনার একজন ফ্রেন্ডকে কিন্তু কোন একভাবে হোক তাকে কিন্তু আপনারা ছুরি দিয়ে আঘাত করলেন, আপনারা তাকে কোপালেন, অনেকদিন বাইরে ছিলেন আপনার দুটো মামলার আসামি, এবং এই যে এর মধ্যে কিন্তু আপনার প্রেম ভালোবাসা ছিল ট্র্যাজিক মোড়, এবং আপনার এর মধ্যে কিন্তু আপনার ভাইও কিন্তু অসুস্থ, আপনার ফাদার মারা গেলেন, আপনাদের ফ্যামিলিটা একটু অগোছালো অগোছালো একটা ফ্যামিলি, তো ফ্যামিলির এই যে অগোছালোর মধ্যে আপনার ভাইও আবার অসুস্থ, তো তখন তো ফ্যামিলির একটা করুণ অবস্থা, এবং আপনার বিজনেসটাও কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসছিল, এবং পরবর্তীতে কিন্তু আপনি আবার একাই কিন্তু বিজনেসটা শুরু করলেন। সেই বিজনেসে কিন্তু আমরা যাব যে আপনার সেই বিজনেসটা আসলে আমি দেখতে পাচ্ছি যে আমাকে আকাশ নামে একজন উনি জানতে চেয়েছেন যে আবির ভাই আপনার সেই বিজনেসটা আসলে কি ছিল, উনি ওনার মনে ফেসবুক থ্রুতে উনি জানতে চেয়েছেন।
আমার বিজনেসটা ছিল একটা স্টেশনারি, আমি ব্যবসা করতাম, তো মোটামুটি ভালোই চলতো, কি সেটা বলতে যাচ্ছি না আর কি।
আচ্ছা আচ্ছা, যাই হোক, সেটা হয়তো বা আপনার একান্তই বিষয়, সেটা আপনি বলতে যাচ্ছেন না। এবং এই যে আপনার আপনার ভাই তখন কিডনি ড্যামেজ, তো এই বিষয়টা আপনি বলছিলেন,
তো ভাইয়া যখন আসেন আমরা টেস্ট করলাম, টেস্ট করার পরে 75% ভালো ছিল, কিন্তু ভাইয়া আসছেন কিভাবে সেটা বলি একটু ভাবি, ওনাকে অনেক জোর করে নিয়ে আসা হয়েছে, ভাই ওখানে গাড়ি চালাইতে নিজস্ব গাড়ি ছিল, তো ভাবি অনেক জোর করে ওনাকে নিয়ে আসাইছেন, হয়তো ভাবির আগে থেকে প্ল্যান ছিল চলে যাবে এমন কিছু, তো এখন উনি সুযোগ পাইছেন, তো ভাইয়াকে নিয়ে আসাইছেন ওখান থেকে, ভাইয়া গাড়ি বিক্রি করে চলে আসছে, আসার পরে এর মধ্যে উনি এক বছর যা কামে করছেন সব ভাবিকে দিছেন।
মানে উনি কতদিন আসলে বাইরে ছিলেন?
উনি বাইরে ছিলেন অনেক দিন যাবৎ, প্রায় বেশ কয়েক বছর ছিলেন, থাকার পরে উনি যখন আসছেন আইসা মানে আবার বিয়ে করে যখন গেলেন তখন এক বছর ছিলেন, তখন যা কামাই হয়েছে সব ভাবির নামে পাঠাইছে, আমাদেরকে এখানে কোনো টাকা পয়সা দেয় নাই, হ্যাঁ ফ্যামিলিতে দেয় নাই, তো যখন ভাইয়া আসলেন আসার পরে ভাইয়ার টেস্ট করা হইলো, টেস্ট করার পর ওনার কিডনিতে সমস্যা ধরা হইলো,
তো আপনার ভাই তো তখন আপনাদের খরচ দিতে না, তো আপনি এই এক বছর চললেন কিভাবে?
এই এক বছর চললাম মানে মোটামুটি যে আমি কিছু ইয়ে করতাম, বা আমরা তো টোটাল তিন ভাই, এক ভাই বাইরে ছিল, এরপরে আর এক ভাই তো যে টুকিটাকি মানে করেন আর কি, যে প্রাইভেট ফার্মে ছিলেন, তাও মোটামুটি একটা স্যালারি পাইতেন, ওই ভাইয়ার স্যালারিটা দিয়ে বা মাঝে মধ্যে আমিও কিছু ইয়ে করতাম, এরপর মা পেনশন পাইতো।
আচ্ছা, এটা দিয়ে আপনারা কোনো মতে সংসারটা চলে যেত,
চলতাম। ওকে, তো এর মধ্যে আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভাইয়াটাকে বলে নিই, এরপর এটা বলি, তো ভাইয়া কিডনি ড্যামেজ হয়ে গেল, হওয়ার পরে ভাবি চলে গেল, 75% ভালো ছিল, ভাবি যখন বুঝতে পারলো যে হ্যাঁ ওর তো কিডনি হয়েছে, আমি একটা সুযোগ পাইছি, উনি চলে গেছে, চলে যাওয়ার পরে ভাইয়া
মানে এই অবস্থায় একজন একজন স্ত্রী ওনার স্বামীকে কি আসলেই রেখে যেতে পারেন, মানে কতটুকু সম্ভব?
এটা এখন যারা নিজের চোখে দেখছে তারাই বিশ্বাস করে, তারাই বুঝে, এখনো তার জন্য আমার ভাইয়ের জন্য কান্না করে,
আমার ভাই কান্না করে,
হ্যাঁ আমার ভাই কান্না করে, এবং আমার ভাইয়ের জন্য মানুষ কান্না করে।
মানে উনি কি দেখতে অনেক রূপসী ছিলেন?
তেমন না, মোটামুটি সুন্দর ছিলেন।
তাহলে কেন কান্না করেন? একটা মহিলা চলে গেল,
আসলে কি আমার ভাইয়া ভাবিকে খুব ভালোবাসতেন,
মানে আবারও ভালোবাসা,
হ্যাঁ খুব ভালোবাসতেন, যেটা অন্ধ ভালোবাসা বলে আর কি স্বামী স্ত্রীর। আমার আরেকটা কথা কি, আমরা ভাইয়েরা একটু মানে বিশেষ আবেগ প্রিয় বা বউর প্রতি একটু ইয়ে আর কি, আমার ভাইয়েরা যে দুই ভাই বিয়ে করছে বউদের প্রতি একটু ইয়ে, তো বউকে যথেষ্ট বিশ্বাস করে ভালোবাসে,
এটা তো স্বাভাবিক আসলে, বউকে মানে যিনি ওয়াইফ থাকবেন
সম্পর্ক ছিল, আমি ভাইকে মানে ইনফরমেশন করছি, ভাই মানে বিশ্বাস করে নাই। পরে আমি ভাবির মোবাইল যে কোনো মানে ইয়েতে আমি ভাবছি যে ভাইয়া ফোন দিছে, একবার আমি বাড়িতে গেছিলাম তখন মোবাইল ফোন দিছে ভাবছি, তখন আমি রিসিভ করার পরে দেখি যে কথা বলে না, হ্যালো হ্যালো বলতেছি। আমি ভাবছি যে বিদেশ থেকে তো একটু কল করলে অনেকক্ষণ সময় নেই, তো চুপ করে থাকি। দেখি যে কেমন জানি কথাবার্তা শব্দ শুনতেছি, তো আমি কাইটে দিলাম। কাইটে দেওয়ার পরে রিসিভ করলে গিয়ে বা একটু ঘাটাঘাটি করছে, করার পর দেখি যে আমার ভাইয়া যে কল দিছে বিদেশ থেকে এর চেয়ে ডবল কল আসছে ওই 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 নাম্বারটা থেকে। তো এইভাবে করে আমি বুঝতে পারি, যেভাবে হোক বুঝছি। বুঝার পরে ভাইয়ের বললাম ভাইয়া পাত্তা দিল না, এরপরে আসলো। আসার পরে ভাবি যখন বিভিন্ন তাল বাহানা করে চলে গেল ওনার বাপের বাড়ি, বললো যে আমার ভাইয়ের উপরে শব্দ উঠেছে, কিডনি নষ্ট, এরপরে এখনো বাচ্চা কাচ্চা নেই নাই, এইভাবে করে সংসার করে কি হবে। এই আমার ভাইয়ের নামে পরবর্তীতে ওরা বাড়িতে চলে যাওয়ার পর ভাই ইয়ে পাঠাইছে, ডিভোর্স লেটার পাঠাইছে, লিখছে যে আমার ভাইয়ের নেশা করে কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই সে তো আমার একটা সিগারেটও খাইতেন না। ধারণা করছি যে হয়তো বা ওইখান থেকে আসতে পারে। পরে ওইখান থেকে আসলো, আসার পরে মানে কিডনি ড্যামেজ হয়ে গেছে, এরপরে ডিভোর্স লেটার পাঠাইছে, মানে ভাইয়ার নামে সম্পূর্ণ কমপ্লেন যে ভাইয়া খারাপ এই সেই। তো ভাইয়া চিন্তা করলো কি যেহেতু পাঠাইছে, এরপরও ভাইয়া ওই বাড়িতে গেছে আনার জন্য, বুঝাইছে বা কান্নাকাটি করছে, আশপাশের লোকজন যারা ছিল দেখছে যে ভাইয়া খুব কান্নাকাটি করছে, আমি তো ছিলাম না তখন। আর পরে ভাইয়া চলে আসার পরে ভাবছে যে আমি যদি আবার বাইরে যাই তাইলে হয়তো ও আসতে পারে। এরপরে যে কোনো
মানে জীবন আসলে কতটা ট্র্যাজিক যে একটা লোক কিডনি ড্যামেজ এবং মৃত্যুসজ্জা যাই প্রায়, উনি এই অবস্থায় একজন স্ত্রী ওনাকে ছেড়ে চলে গেলেন, তার সবচেয়ে বেশি আসলে ওনার বিশ্বাসের জায়গা এবং সবচেয়ে বেশি ডিপেন্ড করার যে জায়গাটা তার অর্ধাঙ্গিনী সেই স্ত্রীর প্রতি। সেই স্ত্রী যখন মানুষ যখন বিপদে থাকে তার স্বামীকে ছেড়ে চলে যান, তাহলে তো তিনি মানে আরো ভেঙে পড়লেন, মানে তার যতটুকু অবলম্বন ছিল উনি আরো ভেঙে পড়লেন, মানে এটাও সম্ভব আমাদের সমাজে।
তখন উনি যখন চলে যায় তো ভাইয়া মানে যা কামাই করছে সম্পূর্ণ ভাবি নাই, পাঠাচ্ছে স্বর্ণ গহনা বা টাকা পয়সা।
এটা কি আপনার ভাইয়ের বোকামি ছিল?
অবশ্যই বোকামি ছিল। যখন ভাইয়া বিয়ে করে যায় আমি তখন ওনাকে সাবধান করছিলাম, মানে ভাবির অ্যাকাউন্ট নাম্বার বা ভাবির শালার নাম্বার নিয়ে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে যায়, বলছি যে এটা কি কেন নিতেছো, বলে যে এমনি মাঝে মধ্যে খরচাপাতি পাঠাবো। আমি খরচাপাতি পাঠাবে মার কাছে পাঠাইবা, এটা নেওয়ার দরকার নেই, বেশি পাকনামি করে আমার সাথে এটা নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়েছে। তো সেই জন্য আমি আর কোনো কথা বলি নাই যে ও যার যারটা সে ভালো বুঝে, উনি তো আমার বড়, এখন আমি বেশি কিছু বলে বলবো যে বেয়াদব, সেজন্য কিছু বলি নাই, চলে গেছে। তো এইভাবে আর কি ওখান থেকে টাকা পয়সা গুলো পাঠানো হইতো। আমি তো পরবর্তীতে শুনলাম আর কি ভাইয়া থেকে, ভাবি ওইখানে অনেক কিছু করছে, মানে জমি বর্গা নিচ্ছে, এরপরে জমি কিনছে, এরপরে আপনার অনেক কিছু করছে, বিভিন্ন খ্যাত ট্যাত ধান টান এটা সেটা বিভিন্ন কিছু এই ভাইয়ের ইয়ে দিয়ে করে। পরবর্তীতে উনি রিলেশন ছিল ওনার এক ইয়ের সাথে, বিয়ের সাথে, বড় বোনের হাজবেন্ডের ভাইয়ের সাথে আর কি রিলেশন ছিল। তো ফ্যামিলি জোর করে আমার ভাইয়ের কাছে বিয়ে দিয়েছে, এটা তো প্রথম আমরা জানতাম না,
মানে আগে রিলেশনটা ছিল,
আগে রিলেশন ছিল, আমার ভাইয়ের কাছে জোর করে বিয়ে দেয়। পরবর্তীতে আমার ভাই যখন বিদেশ চলে যায় উনি এখানে থাকতো না, প্রায় সময় দিকে থাকতো। তো আমি বইয়ের বলতাম যে ভাই ভাবি এখানে থাকবো, ওই দিকে থাকে কেন, হ্যাঁ বলতো যে থাকো কোলাপেন মানুষের দিকে থাক। পরে
মানে এটা কি বেশি হয়েছে এই কারণে যে উনি আলাদা থাকছেন আপনাদের এখানে, মানে আপনার ভাবি যিনি উনি আপনাদের সঙ্গে না থেকে ওনার বাবার বাড়িতে বেশি ছিলেন, এই জন্য ওনার বেয়ার সঙ্গে সম্পর্কটা একটু গাঢ় হওয়ার
মানে
এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয় যে মানে যখন উনি একটু আলাদা ছিলেন আপনাদের ফ্যামিলি থেকে সময়টা উনি অনেক বেশি পেয়েছেন, হয়তো বা ওনার সঙ্গে ওনার বেয়ার সঙ্গে উনি কথা বলে এবং অন্তরঙ্গ এই সময়টা, এবং এই সময়টা এই সুযোগে তো আপনার ভাই আসলে বাইরে, আপনার ভাই যদি মানে দেশে থাকতেন তাহলে হয়তো বা ঘটনাটা এরকম হতো না।
হ্যাঁ হ্যাঁ এরকম হতো না। তারপরে আপনার মনে করেন যে উনি ওখানে থাকতো প্রায় সময়, পরে আমি শুনলাম আর কি, পরে ওইভাবে করে আর কি রিলেশনটা আরো ইয়ে হয়। পরে এখন শুনতেছি উনি নাকি বিয়েও করে ফেলছেন অলরেডি, আমার ভাইয়ের কথা টোটাল চিন্তা নেই।
তারপরে বর্তমানে,
হ্যাঁ বর্তমানে, কিন্তু আমার ভাই তখন সৌদি বিদেশ চলে যান, যাওয়ার পরে ওখান থেকে উনি মানে চলে গেছেন, যে আবার যদি ও আসে ওর কাছে ফোন করতো, ওর ভাইয়ের কাছে ফোন করতো, ইয়ে করতো, মানে
মানে ডিভোর্স হওয়ার পর বিদেশ চলে গেলেন আবার, হ্যাঁ মানে কিডনি ড্যামেজ
এই অবস্থায় ওনার কথা হইলো যে তারপরে ও ফিরে আসুক, অন্ধ ভালোবাসত না আমার ভাইয়া। পরবর্তীতে উনি আর আসলো না, ওখানে কান্নাকাটি করতো, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, এরপরে ওখানে পুরোটাই ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হয়ে যখন হাসপাতালে ভর্তি হয়ে যায় ওখানে, ওখানে পরিচিত লোকজন ছিল ওনার, তারপরে ওনাকে ইয়ে করে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
আচ্ছা, তো বাইরেই তো চিকিৎসা অনেক ভালো, তাহলে বাইরে কেন চিকিৎসাটা করাতে পারলো?
বাইরে চিকিৎসাটা করাতে পারলো না, কারণ ওইখানে ওনার কাছে তেমন সামর্থ্য ছিল না, যা ছিল সব তো ভাবিকে দিয়ে দিয়েছে।
উনি তো অনেকদিন বিদেশ ছিলেন, তাহলে ওনার টাকা গেল কোথায়?
অনেকদিন ছিলেন কিন্তু উনি মানে আপনার কি বলে যা কামে করছেন সব তো ভাবিকেই দিছেন এবং আমাদের
এক বছরের টাকা দিলেন, কিন্তু এর আগের টাকা,
এর আগের টাকা যে মানে আমাদেরকে কিছু দিছিলেন ফ্যামিলি খরচার জন্য, খাওয়া দাওয়া করছে তো এই জন্য আরকি মানে উনি বেশি একটা মাথা খামাইতো না আরকি, ঠিক আছে। তো এই জন্য ক্যাশও তেমন ছিল না যা ছিল, এরপরে ওগুলা, এরপর আমার আব্বু আবার উনিও কিছু টাকা দিছিলেন মাঝখানে বিয়ে করার আগে, আমার ভাইয়া আমাদেরকে মানে আম্মুকে দিছিলেন, আমার আম্মুর জন্য আর কি পেনশনের টাকা সহ আব্বুর, হ্যাঁ বিয়ের আগে পেনশনের টাকা সহ আমাদের মিরপুর বাউনিয়া এখানে পাঁচ কাটা জায়গা কিনছিল। মানে আমাদের কপালটাই কেমন যেন এই জন্য আরো জিদ বা ভিতরে খুব কাজ করে ওই জায়গাটা আবার সরকার একর করে নিছে,
মানে অভাগা যাকে বলে,
হ্যাঁ পাঁচ কাটা জায়গা কিনা হয়েছে যে এখানে একটা কিছু করে ইটে করা হবে, এখানে সরকার জায়গাটা একর করে নিছে।
তো আমাদের টাকা পান নাই,
একর করার পর আমাদেরকে প্রথম এককালীন দিছিল
60,000 টাকা পাইলাম।
এরপর এখনো মামলা চলতেছে, ওই আরো দিবে একটা অ্যামাউন্ট, তা কত দেয় সেটা বলতে পারলাম না। তো সবকিছু মিলাই মানে আমাদের কপালটাই খারাপ আর কি,
মানে অভাগা যেদিকে টাকা সেদিকে আসলে শূন্যতা।
জি, তো সবকিছু মিলাই ভাইয়া মানে পুরাই অসুস্থ হয়ে গেল, বাংলাদেশে এসে পড়লো, এখন ভাইয়ারে ডায়ালিসিস করতেছি, চিকিৎসার টাকাও এখন ঠিক মতো যোগাইতে হিমফিম খাইতে হয়। তো বিভিন্ন দিক থেকে ম্যানেজ করি টুকিটাকি এভাবে এভাবে করে
ভাইয়া। কতদিন হইল আপনার ভাই যে অবস্থায়?
আজকে প্রায় 2 বছর,
মানে 2 বছর এই অবস্থায়।
হ্যাঁ 2 বছর,
বিদেশ থেকে তো পাঠিয়ে দিলে ওনাকে, বিদেশ থেকে ওনার বন্ধু বান্ধবের দেশে পাঠিয়ে দিলে যখন নাকি এই অবস্থায়। তো বিদেশ থেকে কোনো চেষ্টা কি করা হয় না যে কোনোভাবে ওনার কিডনিটা রিপ্লেস করা যায় কিনা? কারণ বিদেশে তো আসলে ব্যাপারটা খুব ইজি।
এখন ওখানে ওনার রিলেটিভ কেউ ছিল না বা তেমন ইয়ে ছিল না, ঠিক আছে, এই জন্য হয়তো ওখানে কেউ রিস্ক নেয় নাই।
কারণ যে কোম্পানিতে ছিলেন, কি কোম্পানি যে
করতে না, নিজে না, নিজে মানে গাড়ি কিনছিলেন আর কি, ওই যে কোফিল বলে আর কি ইয়ের আন্ডারে গেছিলেন, ওখান থেকে উনি আর কি গাড়ি চালাইতেন। তো গাড়ি তো নিজস্ব তো চালাইতো, ওখান থেকে আর কি উনি যা কামাই করতেন।
আচ্ছা, তারপরে দেশে পাঠিয়ে দেওয়া,
তারপরে দেশে পাঠিয়ে দেওয়া হলো। এরপরে ওই যে ডায়ালিসিস করি এখন প্রত্যেক সপ্তাহে 3 বার করতে হয়।
কত করে খরচ যায়?
প্রত্যেক সপ্তাহে 3,000 করে লাগে। এরপরে আবার
3,000 মানে 3 বার ডায়ালিসিস, একবার 1,000 করে?
না 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 না, একবারই লাগে 3,000, প্রত্যেক সপ্তাহে 9,000।
প্রতি সপ্তাহে 9,000?
জি।
তার মানে তো মাসে 4,36,000।
জি 36,000।
ইউজেবল অ্যামাউন্ট, কেউ ইউজেবল করে না তো টাকা?
আমাদের গ্রামে আসলে মানে কিছু জায়গা জমি ছিল, বেশ কিছু জায়গা জমি ছিল, যখন এই ভাইয়াকে বিদেশে পাঠায় আব্বু তখন জায়গা জমি বিক্রি করে দিছিল অনেক, বিক্রি করে ভাইয়াকে
বিদেশে। আপনার বাবা মারা যাওয়ার আগে?
হ্যাঁ মারা যাওয়ার আগে,
তাহলে তো 98 এর আগে।
আমাদের অবস্থা খুবই
মানে ওই জায়গা জমি কি
দেশের জায়গা জমি এখন খুব সীমিত আছে, শুধু ঘর বিটিটা আছে।
আচ্ছা আর কিছুই না?
আর কিছুই না, সব বিক্রি করে দিচ্ছে।
তাহলে এই টাকা কি প্রতি সপ্তাহে মানে প্রতি মাসে আপনার প্রায় 36,000 টাকা জোগাড় করেন?
জি।
এই 2 বছর কি সম্ভব?
এখন এটা মানে একবার বাংলা ভিশনে আমরা ইয়ে করছিলাম ভাইয়ার কিডনির ইয়ের জন্য, তো করার পরে ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করে, করার পরে ওখান থেকে মোটামুটি আমরা 1,00,000 টাকার মতো পাইছিলাম। তো ওই টাকাটা দিয়ে মূলত ভাইয়ের চিকিৎসাটা চালায় নিছি।
ওই টাকা দিয়ে তোমরা রিপ্লেস করতে পারতেন নাকি?
না, ওইটা দিয়ে রিপ্লেস করার জন্য চেষ্টা করছিলাম, একবার কথা হয়েছিল যে রিপ্লেস করে দেবে। প্রথমে মানে আমাদেরকে যে বলছিল আমরা তো জানতাম না, একজন সাথে আলাপ করছিলাম, দালাল যেটা একটা বলে আর কি, বললো যে 3,00,000 টাকা এলে হয়ে যাবে। তো এই
দালাল কেন, ডক্টরকে জিজ্ঞেস করলে কি সমস্যা?
ডক্টরকে জিজ্ঞাসা করছিলাম, ডক্টর বললেন যে আমাদের নিজস্ব কারো কিন দিতে হবে, কিন্তু মানে আমাদের কারোর সাথে মিলে না, শুধু মার সাথে মিলে, কিন্তু মার বয়স বেশি, ডায়াবেটিস, এই জন্য মারটা নিবে না। পরে
এই জন্য দালালের কাছে গেলেন কেন?
দালাল মানে আমরা তো জানতাম না, যে হাসপাতালে ডায়ালিসিস করতাম ওখান থেকে আর কি দালাল লাইসে আমাদের।
ডক্টর কি বলছে যে রিলেটিভ ছাড়া হইলে অন্য কারো কিডনি হবে না?
হবে না, তো এটা শুনে আমি প্রথমে তো আমরা ভাবছিলাম যে আগে ভাবতাম জানতাম যে কিডনি পাওয়া যায় বিভিন্ন জায়গায় ইয়ে করলে বা 3 লাখ টাকা হলে আসলে বাইরে বাঁচানো যাবে সম্ভব হবে, তো এই জন্যই আর কি মূলত আমরা টিভিতে ইয়ে করি দেখার পর ওখান থেকে বিভিন্ন টাকা আসে, বিভিন্ন থেকে টাকা আসে অনেকে সহযোগিতা করে, ওই টাকা দিয়ে আর কি ভাইয়ের ডায়ালিসিস চালা যায় বা কিডনি ব্যাপারে কথা বলি পরে বলে দেয় না এই টাকায় হবে না আরো লাগবে।
কে বলে?
এই দালাল।
ডক্টর কত বলছিল?
ডক্টর বলছে যে আমাদের যদি নিজস্ব কারো কিডনি হয় তাহলে মানে 2 লাখ টাকা হইলে মানে ট্রান্সফার ইয়ে করে দেবে সম্ভব।
আচ্ছা, তো আপনাদের কারো মধ্যে তো আসলে পাওয়া গেল না, তো ডক্টর জিজ্ঞেস করলেন না যে আমাদের মধ্যে যদি না হয় তাহলে কি লোকটা মারা যাবে?
বলছে যে কোনো ওয়ে নাই, ডায়ালিসিস করে যে কোনো দিন হাত রাখছে এভাবে যেতে হবে।
এটা কি সম্ভব নাকি যে একটা লোক মানে আমার রিলেটিভ বা আমার পরিবারের মধ্যে নাই মিলতে পারে?
বর্তমান সরকার নাকি এই নিয়মটা করছেন আর কি যে কিডনি বাইরে কেউ দিলে হবে না। এরপরও অনেক 2 নম্বরই অনেক ভাবে অনেকে করতেছে যাদের সামর্থ্য আছে। এখন মানে যেটা আমি অ্যাকুরেট খবরটা পাইলাম সেটা হচ্ছে 10 লাখ টাকা লাগে একটা কিডনি। এত টাকা লাগবে যে ডোনার নিবে বিভিন্ন মাধ্যমে যেতে হবে,
ডোনারও তো তার রিলেটিভ না, তাহলে
এই তো মানে এটা বাইরে যায় করতে হবে, ওই ডোনার দিবে, ডোনারকে টাকা দিবে,
দেশে সম্ভব না,
দেশে সম্ভব না, এটা বাংলাদেশের বাইরে করতে হবে।
মানে আত্মীয়র মধ্যে পরিবারের মধ্যে হলে দেশে সম্ভব, আর পরিবার ছাড়া হলে এটা দেশে সম্ভব না,
দেশে সম্ভব না, এটা বাইরে।
আচ্ছা, তো আপনি যে দালালের কাছে ধরলেন সে দালাল কি বলছিল যে দেশের মধ্যে করে দিবে?
না, দেশের মধ্যে করে দিবে। প্রথমে বলছিল যে হ্যাঁ 3 লাখ টাকা দেন আপনারা আমারে আমি আপনাদেরকে করে দিব। তো এই উদ্দেশ্যে আমরা যেহেতু 3 লাখ টাকা চিন্তা করলাম যে দেখি যদি কোনো ব্যবস্থা করা যায়। তো বাংলা বিষয় নিয়ে করার পরে ওখান থেকে ভালোই মোটামুটি সবাই যাচ্ছে, তারপর ওর কাছে যোগাযোগ করলাম, বলে যে এই টাকা হবে না, আপনাদের টাকা আরো লাগবে। তো চিন্তা করলাম যে এত টাকা কোথায় পাবো,
কত লাগবে?
10 লাখ।
মানে প্রথমে বললো 3 লাখ, পরে বললো 10 লাখ,
পরে 10 লাখ।
মানে আপনারা যখন 3 লাখ টাকা মোটামুটি মানে 2 লাখ টাকা বাংলাদেশ থেকে পেলেন, মোটামুটি জোগাড় করে নিয়ে আসছেন, তখন বললো যে 10 লাখ।
তখন বললো 10 লাখ, তখন তো মানে হাত পা ছেড়ে দিলাম, মন ভেঙে গেল যে বাইরে বিজার বাঁচাতে পারবো না। সরকার এই নিয়ম করলো, তো মা প্রায় সময় কান্নাকাটি করে ইয়ে করে, মা তো সত হইলো একটা ছেলে মরে যাবে এভাবে মার সামনে। প্রত্যেক সপ্তাহে 1500 করে, এরপর ডাক্তার আরেকটা ইঞ্জেকশন দিয়েছেন ওনার মানে ভাইরাস হয়েছে ওইটা দূর করার জন্য 16500 করে, কিন্তু এই পর্যন্ত একটা ইঞ্জেকশন দিতে পারেনি ওনার ভাইরাসটা দূর করার জন্য।
মানে এই টাকাটা কিভাবে জোগাড় করেন আপনারা, আসলে এটা কিভাবে সম্ভব?
মানে যে টাকাটা ছিল ওটা তো মানে শেষ হয়ে গেছে গত 2 মাস আগে শেষ হয়ে গেছে, তো এই 2 মাস ধরে আর কি কষ্ট করে আমরা চালায় নিচ্ছি। ওই 16500 টাকা দামের যে ইঞ্জেকশনটা সেটা এখনো দিতে পারিনি ভাইয়াকে টাকার জন্য।
এটা 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 কি প্রতি মাসেই দিতে হয়?
এটা প্রত্যেক সপ্তাহে বলছে একটা করে দিতে।
এটা কেন?
এটা ওনার রক্তে ভাইরাস হয়েছে, বি ভাইরাস নাকি সি ভাইরাস হয়েছে এই জন্য আর কি ওনাকে।
কতদিন দিতে হইতো এটা?
এটা বলছে যে ডাক্তার বলছেন যে 3 মাস দেওয়ার জন্য,
মানে সপ্তাহে একটা করে হলে 3 মাস, 3 4 12টা দিতে হবে,
16500 টাকা।
কিন্তু আপনার কি একটাও দিতে পারছিলেন?
একটাও এই পর্যন্ত দিতে পারিনি, শুধু 1500 করে যেটা সেটা দিচ্ছি আর কি।
1500 টাকাটা এটা কি?
এটা হচ্ছে নাভিতে দিতে হয়, এটা মানে হিমোগ্লোবিন নাকি জানি বলো ওইটার জন্য আর কি, মানে এটা বাড়ায়,
মানে ডায়ালিসিস আর এটা এই দুটা মিলে
এই দুইটা চালাচ্ছি আর ওষুধ পাশাপাশি তো আছেই।
মানে 2 লাখ টাকা তো আসলে মানে খুব কম সময়ে শেষ হয়ে চলে যাওয়ার কথা, কিন্তু আপনারা 2 বছর কিভাবে চালাইলেন?
প্রতিবেশী যারা ছিল ওরাও মানে সহযোগিতা করছে, এরপরে আমার একটা খালাতো ভাই ছিল ও কিছু সহযোগিতা করছে, এরপরে আবার বিভিন্ন জায়গায় লিফলেট বা ইয়েতে দিছে ওই দিক থেকেও কিছু আসছে, এইভাবে করে আর কি মোটামুটি চালায় নিছি। তো এখন টাকা প্রায় 2 মাস ধরে পুরো একবারে ইয়ে হয়ে গেছে, এখন হিমশিম খাইতে হচ্ছে সম্পূর্ণ, মনে করেন যে এখন আমার উপরেই আর কি।
আপনি কিভাবে জোগাড় করেন এত টাকা?
এখন আমি ওই যে আমার ওই ব্যবসার ওইখান থেকে যে ছিল আগে, ব্যবসাটা তো এই যে পরে বলতেছি ব্যবসাটা তো এখন নাই, নষ্ট হয়ে গেছে। তো ডায়ালিসিস ভালোই মোটামুটি করতেছিলাম, ইয়ে করতেছিলাম, তো এর ভিতরে হঠাৎ মানে ভাইয়ের টাকা যখন শেষ হয়ে যায় আমি কিছু ম্যানেজ করতাম বা মা পেনশনের টাকা পায়, মা চিকিৎসা না করে মাও কিন্তু অসুস্থ।
আপনার মা কি অসুস্থ?
আমার আমার ডায়াবেটিস, এরপরে হাঁটু ক্ষয় হয়ে গেছে, হাড্ডি ক্ষয় হয়ে গেছে, এরপর চোখের সমস্যা, এরপরে শরীরে আরো অনেক সমস্যা আছে।
মানে আপনার মার চিকিৎসা না করে ওটা আপনি আপনার ভাইয়ের চিকিৎসা?
হ্যাঁ, আমার মা আমার ভাইয়ের চিকিৎসা লাগাইতেছে ওই টাকাটা। তো পেনশন যেটা পায় এরপরে আমিও মাঝে মধ্যে কিছু দিই বা ধার খরচ করে এভাবে করে এখন মোটামুটি চালাই নিচ্ছে আর কি।
মানে জীবন আসলে কতটা ট্র্যাজিক।
তো সবকিছু মিলে মনে করেন যে মনে অনেক আসলে দুঃখ বা জিদ যে ভালো থেকে কোনো লাভ নেই, ভালো কিছু করে
তখন আর কি হবে
আল্লাহ কুপালে যা রাখছে তাই হবে। মাঝে মধ্যে এখনো তো মানে পেট ফুলে গেছে, পেটে পানি জমে গেছে, মানে ফুটো করে পেট থেকে পানি বের করতে হয় সেটাও বের করতে পারতেছি না। এরপরে আপনার ভাইয়া আমার যখন জড়ায় ধরে কান্দে, ভাই আমার বাচ্চা মরতে চাই না, এরপরে এখনো মাঝে মধ্যে ওই ভাবির কথা বলে। আমি বলি ধরে ভাবি বলতে আমার লজ্জা লাগে, ওর কথা চিন্তা করেন গা, আপনি সুস্থ হন, আপনি সুস্থ হয়ে যাবেন, সাহস দিয়ে আমি আপনি সুস্থ হয়ে যাবেন, কিচ্ছু হইব না, আল্লাহ আপনার বাঁচাইব।
মানে আপনার ভাই কি এই সাহসটা এখনো রাখেন যে উনি বাঁচতে চান?
এখন উনি বাঁচতে চান, ওনার বাঁচার ইচ্ছা আছে,
মানে ওনার মধ্যে ওনার কনফিডেন্ট আছে যে উনি বাঁচতে চান,
উনি বাঁচতে চান, কিন্তু কিভাবে বাঁচাবো সেটা নিজে নিজে একা চিন্তা করি, বাইরে তো সাহস দিই, বাইরে বাঁচাবো, বাইরে আল্লাহ বাঁচাবে, কিভাবে সম্ভব, কিভাবে কি করব। তো মানে যখন ভাইয়া বলেন যে বাঁচতে চাই, বাঁচা ভাই আমার, আমি বাঁচতে চাই, তখন এত কষ্ট লাগে যে আল্লাহ তুমি যদি এই ক্ষমতা দিতে বাইরে বাঁচানের, সবকিছু ক্ষমতা দিতে, শুধু মানুষের এই ক্ষমতা দাও না, এই যে রিজিক আর হায়াত মৌত এগুলো তোমার হাতে রাখছে, আল্লাহ তুমি আমার বাইরে বাঁচা দাও, তুমি তোমার দ্বারা এমন কোনো কিছু অসম্ভব নেই যে তুমি বাঁচা পারো না, আমার বাইরে বাঁচা দাও, আমার ভাই দেখায় দেখ যে আমার ভাই পারে। তো এখন এইভাবে করে ভাইকে ডায়ালিসিস করাই নিচ্ছি, আজকে ওই যে অনেক কষ্ট করে ভাইয়ের ডায়ালিসিস করাইলাম, যে টাকাটা লাগছে সেটা অনেক কষ্ট হয়েছে আমার ম্যানেজ করতে। তারপরও ভাইয়ের তো বাঁচায় রাখতে হবে, নিজে খাই নিজে না পুরি করতে হবে, এদিকে মাও অসুস্থ, ওই ভাইও আর কত টাকা ইনকাম করে, আমরা এইভাবে করে চলতেছি আর কি ভাই। তো আমার ভাই বাঁচতে চায় সত্য কথা, আমার ভাই মানে যেই দেখে যারাই দেখে জড়ায় ধরে আমার বাচ্চা, আমি বাঁচতে চাই, আমি তাড়াতাড়ি মরতে চাই না, বয়সও তো কম, বয়স বেশি হয়নি ভাইয়ের।
কত হবে বয়স?
বয়স কত? 40 হবে।
এই মুহূর্তে আমি একটু আমাদের ফেসবুক প্যানেল এবং এসএমএস প্যানেলের দিকে তাকাতে চাই। জুল ভাই, আমাদের ফেসবুক প্যানেল এবং এসএমএস প্যানেলে কে কি বলতে আছেন, আমরা একটু একটু যদি রিড আউট করেন।
ওকে, অনেক ধন্যবাদ সাদেক সামিকে। এতক্ষণ আমরা শুনছিলাম আবিরের সঙ্গে সাদেক সামির কথোপকথন, এবং আজকের অন্ধকারের গল্পে আমাদের অতিথি হিসেবে ছিলেন আবির। আবিরের গল্প আমরা শুনেছি, সবশেষে আমরা আবিরের ভাইয়ের অবস্থার কথা শুনছিলাম, তাদের গল্পটি এবং বর্তমান অবস্থা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। অনেকে জিজ্ঞেস করছিলেন এখন কেমন আছেন তারা, শেষ পর্যন্ত যদি আপনি শুনে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কেমন আছেন তারা। অন্ধকারের গল্পে আজকে আবির জানিয়েছে কিভাবে সাধারণ একজন মানুষ থেকে, সহজ সরল একজন ছেলে থেকে সে হয়ে উঠেছিল সন্ত্রাসী, হয়ে উঠেছিল একজন বোমাবাজ, কাদের খপ্পরে পড়ে, কাদের পাল্লায় পড়ে সে নষ্ট হয়েছিল, ভুল পথে পা বাড়িয়েছিল। আশা করছি আজকের এই এপিসোড থেকে আমরা নিশ্চয়ই কিছু শিখতে পারবো, এবং আমরা ভালো খারাপ দুটি ব্যাপারই বুঝতে পারবো, চিনতে শিখেছি আমরা, চিনতে পারবো যে কোন পথে গেলে আমাদের ভালো হবে, কোন পথে গেলে আমাদের খারাপ হবে। এটা একেবারে উপদেশ না, আমার নিজের যেটা মনে হলো এই গল্পটি শুনে, সেটার জন্য অনেক ধন্যবাদ আবিরকে এবং সাদেক সামিকে, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তারা। আর একটা ব্যাপারে বলতে চাই যে আমরা কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আহত অবস্থায় আবিরের একটা ছবি আমরা পোস্ট করব facebook.com/dhakafm90.4 এ, বাট সেটা ডিপেন্ড করছে আসলে আবিরের উপরেই, আবির ছবিটা আমাদেরকে দিয়েছে, বাকিটা তার উপরেই, সে যদি আমাদেরকে শেষ পর্যন্ত অনুমতি দেয় তাহলে আমরা ছবিটা পোস্ট করব। ছবিটা আমি দেখেছি নিজে, ছবিটা সেইভাবে তাকে চেনা যাচ্ছে না, বাট খুবই বিভৎস টাইপের একটা ছবি। আহত অবস্থায় তিনি যখন তাকে প্রহার করা হলো, তিনি যখন আক্রমণের একটা শিকার হয়েছিলেন, সেই সময়কার গল্পে আমরা যে বিষয়টি তুলে এনেছিলাম সেই সময়কার একটা ছবি। আমার মনে হয় ছবিটা জন্য আমরা জোর করতে পারছি না আবিরকে, আবিরের উপরেই ডিপেন্ড করছে যে আবির ছবিটা আমাদেরকে পোস্ট করতে দিবে কিনা, তাহলে আমরা ফেসবুকে পোস্ট করে দেব। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন, অনেক অনেক SMS, সবার SMS পড়তে চাই কিন্তু সময় তো শেষ, কি করে পড়বো, 1:50 এই মুহূর্তে সময়। আশা করছি এর পরের এপিসোডে আমরা একটু বেশি সময় নিয়ে SMS পড়বো, আপনাদের ফেসবুকের কমেন্টসগুলি পড়বো। জুয়েল, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, জানিয়ে দিয়ে এই এপিসোডটি যদি আপনি কোনো কারণে মিস করে থাকেন তাহলে আগামীকাল ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.dhakafm904.com। এই ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন আপনি ডাউনলোড লিঙ্ক, আর সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এই এপিসোড সহ পূর্বের যে কোনো এপিসোড, এবং ঢাকা এফ এম এর যেই শোগুলি রয়েছে আপনার পছন্দের সবগুলি আপনি পূর্বে প্রচারিত এপিসোডগুলি ডাউনলোড করে নিতে পারেন। আর এবার জানিয়ে দিই যারা আসতে চান অন্ধকারের গল্পের স্টুডিওতে তারা কিভাবে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। আমাদেরকে SMS করুন 16260 এই নাম্বারে। কিন্তু যারা আসতে চান তারা অবশ্যই শুরুতে লিখবেন OG স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার, ফোন নাম্বার আগে অবশ্যই আপনার বয়সটি উল্লেখ করবেন, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। ইমেইলের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আর ইমেইলের অ্যাড্রেসটি জানিয়ে দিই og@dhakafm904.com og@dhakafm904.com। এছাড়াও আপনি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল ফ্যান পেজটিতে যেটার অ্যাড্রেস www.facebook.com/dhakafm90.4। আজকে অনেকক্ষণ ধরে চলল অন্ধকারের গল্প, এবং আশা করছি আগামী পর্বেও আমরা ঠিক এমনই একটা গল্প নিয়ে আসতে পারবো আপনাদের সামনে। সেই পর্যন্ত কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4। ভালো থাকুন, শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.